This track was downloaded from FusionBD.com.
Hello 8920. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920 তে। বুঝতে পারছেন যে সময়টা হচ্ছে এখন হ্যালো 8920 এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য কোনো ধরনের কোনো ক্যাটাগরি, কোনো ধরনের কোনো সিলেবাস আমরা কখনোই মেনটেন করিনি এবং ভবিষ্যতেও করব না। আমরা মনে করি না যে আপনি আপনার জীবনে খুব দুর্দান্ত একটি প্রেমের গল্প আছে এবং সেজন্যই আপনাকে হ্যালো 8920 তে আমন্ত্রণ জানানো হবে, ব্যাপারটা এরকম নয়। আমরা মনে করি না যে আপনার জীবনে অতিমাত্রা একটি ভৌতিক গল্প আছে এবং সে কারণে আপনাকে হ্যালো 8920 তে আমন্ত্রণ জানানো হবে, ব্যাপারটি আসলে এরকম নয়। আমরা মনে করি না যে আপনার জীবনে দুর্দান্ত এবং একই সাথে বলতে পারি অসাধারণ একটি সাফল্য আছে এবং সেজন্যই আপনাকে হ্যালো 8920 তে আমন্ত্রণ জানানো হবে, ব্যাপারটি আসলে এরকমও নয়। কিন্তু আমরা এটা বলতে পারি যে আপনার জীবন অত্যন্ত কষ্টে ভরা, যে গল্প শুনে লোকজন চোখে পানি ধরে রাখতে পারবে না, সেজন্যই আপনাকে হ্যালো 8920 তে আমন্ত্রণ জানানো হবে, ব্যাপারটি এরকমও নয়। ব্যাপারটি হচ্ছে আপনার জীবনে ভালোবাসা থাকুক, দুঃখ থাকুক, কষ্ট থাকুক, যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের এখানে আসতে পারেন, আমরা আপনার জীবনের গল্প লাখো শ্রোতাকে শোনার সুযোগ করে দেব। আমরা কোনো সিলেবাস এবং কোনো ক্যাটাগরি মেনটেন করি না। জীবন যেহেতু বর্ণিল, জীবন যেহেতু সবসময় একটা ক্যাটাগরিতে চলে না, এজন্যই আমাদের হ্যালো 8920 অনেক অনেক বেশি বর্ণিল এবং এখানে এসে জীবনের যে কোনো গল্প বলা যায়। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন কে তা আমরা একটু পরেই জানবো, তার কাছ থেকে আমরা তার নামটা জানবো। তবে তার আগে মনে করিয়ে দিই, আপনি যদি আমাদের হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়মটা দুটো। একটা হচ্ছে একটি ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। বলার পর 2 মিনিটের মধ্যে আপনি আপনার যে জীবনের গল্পটা বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের হ্যালো 8920 টিমে যে মেম্বার দুজন রয়েছেন, শাকিল এবং সাফরিন, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদেরকে হ্যালো 8920 হট সিটে বসার সুযোগ করে দেবে। আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতি আমরা সবসময় বেশি প্রচার করে থাকি, সেই পদ্ধতিটি হচ্ছে ফেসবুক পদ্ধতি। ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, কেবলমাত্র একটি পেজ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমাদের জানা হ্যালো 8920 এবং আর জি কিবরিয়া নামে ফেসবুকে প্রায় 49টি ফেক পেজ রয়েছে। আপনি যদি ফেক পেজে পাড়া দিতে না চান বা ফেক পেজে জয়েন করতে না চান, তাহলে খুব মনোযোগ দিয়ে আপনাকে আইডিটি শুনতে হবে, যে আইডিটি একমাত্র হ্যালো 8920 অফিসিয়াল আইডি। আইডিটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এই হ্যালো 8920 একসাথে লিখতে হবে। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবার চলুন আজকের যিনি অতিথি আছেন আমার সঙ্গে এই মুহূর্তে, তার সঙ্গে আমরা পরিচয় হই। আপনি প্রথমে আপনার নামটা বলবেন।
আমার নাম শাপলা শিমুল, আমি এমবিএ করছি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে। তার আগে আমি ইডেন কলেজ থেকে বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি।
সো বাংলায় আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এখন বর্তমানে আপনি
এমবিএ করছেন
লিবারেল আর্টসে। আচ্ছা, আর আপনাকে আমরা অনুষ্ঠানে শিমুল বলে রাখলেই, আপনার ফ্রেন্ডসরাও শিমুল বলেই চেনে। ওকে, আপনি ঢাকায় কোথায় থাকছেন?
ইডেন কলেজে হোস্টেলে আমার সিট আছে, আমি হোস্টেলে থাকি। আর মিরপুরে আমার ছোট দুই বোন কেন, আমি ওখানেও থাকি।
বাবা মা কি ওখানে থাকেন?
আমার বাবা মা সিরাজগঞ্জে থাকেন, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।
সো আপনি বলা যেতে পারে উত্তরবঙ্গের মেয়ে। উত্তরবঙ্গে আমারও বাড়ি, আমার বাড়ি বগুড়া, আমার লিস্টনাররা জানেন। যাই হোক, দেশের মানুষ পেয়েছে আজকে, তো তার কাছ থেকে অনেক কিছু শুনবো, তার জীবনের গল্প আমরা শুনবো। শিমুল রয়েছে আমাদের সাথে স্টুডিওতে, শিমুলের জীবনের গল্পে আমরা চলে যাচ্ছি। শিমুল, আমরা কোথা থেকে শুরু করবো, একবারে ছোটবেলা থেকে নাকি আপনার মতো করেই শুরু হতে পারে? আপনি বলুন কোথা থেকে আমরা শুরু করতে চাই।
আমি শুরু করতে চাই আমার যখন এজ জাস্ট 3 বছর, আমি সেখান থেকে শুরু করতে চাই। আমি 3 বছর বয়সের কথা আমার কিছু মনে নেই, আমি যখন জানতে চাইছি বড় হওয়ার পরে, আমি সেই জন্য ওইখানে চলে যেতে চাচ্ছি যে 3 বছর বয়সে আমার সঙ্গে কি ঘটছে। আমার বয়স যখন 3 বছর, তখন আমার নানুর বাড়িতে গ্রামে দেখা যায় কাঠের দোতলা ঘর থাকে, সঙ্গে কাঠের দোতলা ঘর আমার নানুর বাড়িতে এগুলো ছিল। আমি আমার নানুর বাড়িতে কাঠের দোতলা ঘর থেকে, মানে দোতলা সিঁড়ি থেকে পড়ে যাই, পরে আমার অনেক জ্বর আসে। তো আমি যেহেতু বয়স 3 বছর, আমার আম্মা কিংবা আমার নানু বাড়ির খালামুনিরা কেউ কোলে থেকে নামায়নি, জ্বরটা ছিল 3 দিন, আমি কোলে কোলেই ছিলাম। 3 দিন পরে যখন আমাকে দাঁড় করাইতে গেছে মাটিতে, তখন আমার আম্মা দেখছি আমার বাঁ পাটা, লেফট সাইডটা মাটিতে পড়ছে না, এটা এমন একটা সাইড হয়ে গেছে যে মনে হচ্ছে কোমর থেকে আমার পাটা জয়েন্টটা কেউ ভেঙে দিচ্ছে, চামড়ার জয়েন্টটা আমার আছে। তখন তো খুব টেনশনে পড়ে গেছে। তখন আমি আর বাড়ি হচ্ছে, আমি একটু বলিনি, সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটা উপজেলা, সেটা দেখছেন একদম যমুনার তীরবর্তী একটা উপকূল, ওখানে এত ভালো ট্রিটমেন্ট সুবিধাও নাই। ইমিডিয়েটলি হাতের কাছে যা পাইছে আমার বাবা মা করছে,
গ্রাম্য
ডাক্তার কবিরাজি ট্রিটমেন্ট। আমার ফাদার তখন বলছে যে না, আমার মেয়েকে এখানে রাখবো, তখন সে আমাকে ঢাকায় নিয়ে আসছে। তখন ঢাকায় আসতে গেলেও 2 দিন সময় লাগতো, যমুনা ব্রিজ ছিল না, পঙ্গু হসপিটালে নিয়ে আসছে, এখানে আমাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। প্রথমত ডাক্তাররা বলছে না, এই পক্ষে একে হাঁটানো সম্ভব না, সে হাঁটতে পারবে না। তো আমার বাবা এটা মেনে নিতে চায়নি যে আমার মেয়ে কেন পারবে না, কোনো না কোনো ওই তো থাকতেই পারে। তখন অনেক ট্রিটমেন্টের পর লোহার জুতো বানিয়ে দিচ্ছে, লোহা দিয়ে রড দিয়ে, ওটা বেল সিস্টেম, ওটা পড়াইলে নাকি আমি অনেক কানাকাটি করতাম, পায়ে ফুসকা পড়ে যেত যতটুকু চামড়া ছিল। তো আমি যাতে হাঁটতে পারি এর জন্য আমার ফাদারের খুব আত্মবিশ্বাস ছিল, হয়তো আল্লাহ তালা এটা শুনছে। তারপর আর কি যে কোনো ভাবে ধীরে ধীরে আমার হাঁটাটা সম্ভব হয়েছে। আমার তখন যেটা হয়েছে যে আমার হাঁটু পর্যন্ত ঠিক হয়ে গেছে, স্বাভাবিক, হাঁটুর নিচ থেকে পায়ের অংশটা বাড়েনি, চিকন, ওখানে রক্তটা অনেক ছোট। তো আমি এখন যখন বড় হচ্ছি রক্তটা আরো ডিভাইডে বেশি ছোট হয়ে যাচ্ছে। এখন আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারছি, চলতে পারছি, কিন্তু দেখতে খারাপ লাগছে। আমি প্রতিবন্ধী হয়ে গেছি, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এখন দেখা যাচ্ছে সমাজে মানুষ আমাকে যখন দেখছে, হ্যাঁ একটা মেয়ে যাচ্ছে, কিন্তু কি মেয়েটা খোঁড়া, মেয়েটা প্রতিবন্ধী, তো আমাকে মানুষ হিসাবে যত টাকা না মানুষ মূল্যায়ন করছে সমাজে, তার চেয়ে বেশি আমাকে মূল্যায়ন করছে একটা প্রতিবন্ধী মেয়ে হিসাবে, একটা খোঁড়া মেয়ে হিসাবে।
ওকে, নোট অন দ্যাট পয়েন্ট। আপনারা বুঝতে পারছেন যে আজকে হ্যালো ইট 920 সম্পূর্ণ স্পেশাল, এবং স্পেশাল বলাটা আমার উচিত হচ্ছে না, কারণ প্রত্যেকটি পর্বই আমাদের জন্য স্পেশাল। হ্যালো ইট 920 আজকে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এই অর্থ আমি বোঝাচ্ছি যে হ্যালো ইট 920 তে আজ পর্যন্ত যারা এসেছিলেন এখানে গল্প বলার জন্য, আমরা বলতে পারি যে এইভাবে কোন প্রতিবন্ধী শব্দটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে, ডিজেবল শব্দটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে, কিন্তু আমরা এই মুহূর্তে আমার জানা মতে খুব ভালো শোনা এরকম কোন শব্দ আমার মনে পড়ছে না। তো এরকম কেউ আমাদের হ্যালো ইট 920 তে আসেননি, তো শিমুল হচ্ছে তাদের মধ্যে প্রথম একজন যিনি এসছেন এবং তার জীবনের গল্প বলবেন। শিমুলকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি আমি একটু আগে বলে দিয়েছিলাম, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। শিমুল, সেটা তো হলোই, ছোটবেলা থেকে একটু যাই, এবং ওটা তো 3 বছর বয়স থেকেই আপনার বলা যেতে পারে শুরু হয়ে গেল।
তারপর অত ছোটবেলার মেমোরি আমার ভালো মনে নেই, আমি আসবো যখন থেকে আমি বুঝতে শিখছি বা আমার সেখান থেকে মেমোরাইজ করা সম্ভব। আমি যেহেতু গ্রামের মেয়ে, একদম প্রাইমারি স্কুলে আমি পড়তে যাই, সবচেয়ে ইন্টারেস্টিং যে আমার আম্মার সঙ্গে আমার এজ এ ডিফারেন্ট 14 বছর মাত্র, আমার মা আমার 14 বছরের বয়স। অনেক গ্রামে যেটা হয়, আমার নানুর ফ্যামিলিটা দেখা গেছে একটু সে পুরানো আমলের জমিদারদের বংশধর, তো দেখা গেছে তারা কি করে যে মেয়েদের ওই সমাজে ছিল যে বড় হইতে দেওয়া যাবে না, তত বাচ্চা আমি বিয়ে দেওয়া যায়। তো ফাইনালি আমার গ্রামে 3-4টা প্রাইমারি স্কুল ছিল, আমার আম্মা যে স্কুলে পড়তেন আমাকে সেই স্কুলে ভর্তি করে। তো সেই স্কুলের ফার্স্ট পিরিয়ডটা কেমন থাকে আমার অ্যাকচুয়ালি মনে নেই। আমার আম্মা ক্লাস 3-তে ওঠার পরে বিয়ে হয়ে যায়, ওইখানে আমার আম্মা যে স্কুলে পড়তো ওখানে আমার আম্মার সিনিয়র আপু ছিল একজন, তার নাম হচ্ছে নুরি, হোসনেয়ারা নুরি। তো উনি হচ্ছেন তখন কলেজে পড়তো, আমার শিক্ষা জীবনে হাতে করি আমার মনে পড়ে যে আমি চক দিয়ে সিলেট দিয়ে নুরি আপার কাছে সরে সরে শিখতে যেতাম। আমি নুরি আপার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ, উনি আমাকে সরে সরে না শিখে আজকে আমি ইউল্যাবে আসতে পারতাম না, আজকে আমি ইডেন কলেজে ক্যাম্পাসে আসতে পারতাম না। তো আমার বিনম্র শ্রদ্ধা নুরি আপার জন্য, আল্লাহ তালা যেন তাকে ভালো রাখেন,
আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। তারপর
স্কুলে যাই, তা আমি না কখনো এটা ফিল করি নাই যে আমি একটা কোড়া মেয়ে, কারণ আমার কখনো হাঁটতে কষ্ট হয়নি, আমি এটা কখনো ফিল করি। যখন আমি ক্লাস 3-তে উঠলাম, একটু তো বড় হয়েছে, আমাদের গ্রামের বাড়িতে যেটা ছিল খুব ঘন বসতি, একটার সাথে একটা বাড়ি লাগানো, আমাদের 3টা বাড়ির বাইরে রাঙ্গিনাটা, তো অনেক বড় একটা মাঠ। এটা আমাদের পাড়ার অনেক ছেলের মেয়েরা, আমার বয়সে অনেক মেয়ে ছিল, অনেক ছেলে ছিল, তারা খেলতে আসতো। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং, আমি জীবনে সবাই হিসেবে পাইছি আমার কাছে দীপু পাত্রবনকে, বড় ফুপুর বড় মেয়ের নাম মুক্তাপা, উনি আমাদের ছেলে 2 বছরের বড়, আমার ছোট ফুপুর বড় মেয়ের নাম শাকিলা, ওকে সুকু বলে ডাকি, ও আমার চেয়ে মাত্র 7 দিনের বড়, একই সাথে একই গ্রামে বড় হয়েছি। তো আমাদের বারান্দাটা ছিল অনেক সুন্দর বসার মতো স্পেস, আমাদের বারান্দায় সব গ্রামের মহিলারা দুপুরে খাবার পরে কাঁথা সেলাই করতে বসে, এটা করে সেটা করে, মাথায় তেল দেয়, এরকম ওনারা বসতো, ছেলে মেয়েরা খেলতো। তো গ্রামে মেয়েরা কি খেলতো, গ্রামে মেয়েরা খেলতো বৌছি, গ্রামের মেয়েরা খেলতো দই লাভ বলে গ্রামের ভাষায়, চেস করতো, দাঁড়িয়ে বান্ধা মানে গোল্লা সুট, এরকম খেলতো। এগুলো খেলা কিন্তু দৌড়াদৌড়ি, আমাকে কেউ কখনো খেলায় নিত না, আমি বারান্দায় বসে বসে দেখতাম। গ্রামের মেয়েরা খেলা নিত না, তারা খেলতো টিম ওয়াইজ, সবার কথা যেহেতু টিম খেলতেছি জিততে হবে, আমাকে নিলে যদি না জিততে পারে এজন্য কিন্তু গ্রামের কোনো মেয়েরা কিন্তু আমাকে কোনো খেলাই নিত না। ওই যে আমার লাইফের ফার্স্ট ফিলিংসটা, আমাকে কেন খেলাই নিচ্ছে না, আমাকে খেলাই নিত না। আর আমার ফাদার হচ্ছে খুব শৌখিন, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, তো সেই 93-তেই দেখছি আমার ফাদার আমাদের বাসায় একদম নিজস্ব ক্যাবেল রিসিভার, অনেক মানে যতটুকু সম্ভব হয়েছে তার অ্যাবিলিটি অনুযায়ী বাসায় গান টান শোনা বা ওরকম ডিশন টেনার লাইন ছিল আমাদের, মানে চ্যানেলগুলো ক্লিয়ার আসতো না, রিসিভার ঘুরায় ঘুরায় অনেক কিছু করে দু একটা চ্যানেল দেখা
যায়।
তা আমার যেটা আমি ছোটবেলা থেকে না আমার মানে নিঃসঙ্গ সময়গুলো কাটছে কিভাবে, ওই যে গান শুনতাম খেলার সময় টিভি চালাইছে, আমি এন্টারটেইনিং কি দিয়ে হবো, আমি খেলতাম ছেলেদের সাথে, হ্যাঁ ছেলেরা আমাকে খেলে নিত। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি মার্বেলের ডাঙ্গুলি খেলে, আমার হিউজ পরিমাণ মার্বেল ডাঙ্গুলি, এবং আমি সবসময় বলতে পারি আমার সাথে কোনো ছেলে খেলতেও ভয় পাইতো, শিমুল খেলবে খেলবো না, আমার সঙ্গে কেউ জিততে পারতো না
মার্বেল এবং ডাঙ্গুলি, কারণ
মার্বেল এবং ডাঙ্গুলিতে আমি মানে অনেক এক্সপার্ট ছিলাম, ছেলেরা আমাকে বৈষম্যটা টানছে না, তারা আমাকে তাদের খেলায় নিচ্ছে, মেয়েরা কিন্তু আমাকে বৈষম্য করছে। ছোটবেলা থেকে কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস বসে গেছে, তাহলে হয়তো মেয়েরা একটু বেশি হিংসুটে হয়, আমি এখন যখন বড় হয়েছি একটু বলি যে মেয়েরা আসলে একটু হিংসুটে হয় ছেলেদের চেয়ে বেশি, আমি নিজেকে এটা বিশ্বাস করি, অন্য মেয়েরা হয়তো অনেক ভালো, আমি নিজেকে বললাম, আমি নিজে থেকে বললাম যে আমার যেরকম ভাইরা আছে আমার ভাইয়েদের তুলনায় আমার ভাইয়েরা একটু বেশি ফ্রি, হিংসা কম, অত বেশি কমপ্লেক্স তো যায় না, আর যে মেয়ে হিসাবে দেখি না আমি আবার ভাইয়ের চেয়ে একটু বেশি হিংসা করছি, হয়তো বা অন্য মেয়েরা মাইন্ড করবেন না, ওনারা হয়তো বা খুব ফ্রি, আমি আমাকে দিয়ে বললাম। তো আমি ছেলেদের সাথে মার্বেল খেলে ডাঙ্গুলি খেলে বড় হয়েছি আর টিভি দেখে, তো মিরাপার কাছে পড়তে যেতাম, যাচ্ছি পড়ছি, আর আমি খুব অলস পড়াশোনায় পড়াশোনা করতে চাইতাম না, আমার আম্মা ধরে মায়ের মানে যেভাবে পারুক পড়তে তোমাকে হবে, তখন তো আমি বুঝি নাই আমার আম্মা কেন আমাকে এত মারধর করতেছে, আমার মাথায় ছিল কি যে আমার আম্মা যেমন ক্লাস থ্রিতে উঠে বিয়ে, আমার মনে ক্লাস থ্রিতে উঠলে বিয়ে দিয়ে দিত, আমার পড়তে হবে না। থ্যাংক ইউ। আশেপাশের মেয়েদেরকে যেটা দেখতাম যে সিক্স এ উঠতেছে সেভেন এ উঠতেছে বিয়ে দিচ্ছে, আমার কথা ছিল দূর কোন রকমের কষ্ট টষ্ট করে টাইনে টুনে পাশ তো করি, হাই প্রাইমারি স্কুলটা পার করে হাই স্কুলে যাই, হাই স্কুলে ড্রেসের প্রতি অ্যাট্রাকশন ছিল, কামিজ পড়ছে ওনা পড়ছে বেল্ট ড্রেস পরে বিভিন্ন করে স্কুলে যাচ্ছে, ওইভাবে যাব, মানে প্রাইমারি স্কুলে পড়লে কিন্তু হাই স্কুলের প্রতি একটা অ্যাট্রাকশন,
সবাই স্কুলে যখন পড়ে তখন কলেজের দিকে থাকে, কলেজে যখন পড়ে তখন
ইউনিভার্সিটি দিকে থাকে, তখন ছিল হাই স্কুলে যাব আমার বিয়ে হবে, আমার কিন্তু চিন্তা ওটা ছিল, আমার কিন্তু কখনো চিন্তা আসে নাই যে আমি প্রতিবন্ধী, আমার আম্মা হচ্ছে গ্রামের বিয়ে হয়েছে তার সংসার আছে, সে আমার সঙ্গে কিন্তু অতটা গল্প
মায়ের
টাইম দেওয়ার মতো ছিল না, গ্রামে কাজ করতেছে ঘর ঝাড়তেছে এটা সেটা টাইম চলে যাচ্ছে স্পেন্ড হয়ে যাচ্ছে, আমার সময়টা কি করতাম আমি ছোটবেলা থেকে যে ডিডি সেভেনে জননী নাটকের মধ্যে যে ছোট নাতনিটা ছিল সে নাচ করতো, ওই নাটকটা দেখে ফাঁসা মনে হচ্ছে আমি তো নাচার চেষ্টা করবো, যখন তপন চৌধুরী সুবিধা ওনাদের ক্যাসেট অনেকদিন পর পর একটা পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল না, আমার ফাদার যখন ঢাকায় আসে তখন একটা কিনে নিয়ে যেত, ইভেন দ্যাট আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা সঙ্গে বেলকু যেখানে কোনো অ্যালবাম কেনার দোকানই ছিল না, যে গান ভাল লাগতো কলম দিয়ে টেনে টেনে সেই তপন চৌধুরীর একই গান বারবার শুনতাম, কালিদাসন মিলুর একই গান শুনতাম, শুনতে আমার মনে হচ্ছে নিজের ভালো, আমি দেখলাম যে মানে আমার নাচ দেখলেন আমার খুব ভালো লাগে, আমি এটা ফিল করতে শুরু করলাম, আচ্ছা আমি ট্রাই করবো, মানে এমনি হাত পা না টেনে আমার বডিটা খুব ফ্লেক্সিবল হয়ে যায়, আমার একাকিত্ব সময় এটা আমি যতটুকু পাই ছেলেদের সাথে মার্বেল টার্বেল খেলা, ছেলেদের একটা সময় আমার সাথে খেলতে চাইতো না, তখন আমি সময়টা কি হয়ে কাটাই, নুরি আপা খুব বকা দিত তোর সাথে না নাচ করতে ভালো লাগে এটাই কর না, ছেলেদের সাথে খেলতে যাওয়া দরকার কি, গ্রামের মানুষ কিন্তু ভালো চোখে দেখতো না, টোটালি আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই টেলিভিশনের উপর গানের উপর, আম্মা যখন ঘুমাইতো আমার পাশে বসে থাকতো, আম্মা কখন উঠবে একটু কথা বলবো, আর আমার ফুফাতো দুই বোন কবে আমার বাসায় আসবে তাদের সঙ্গে আমি কথা বলবো, খেলতাম পাঁচগুলি বলে পাথরের টুকরা দিয়ে খেলে ওদের সাথে দেখে উঠতাম, আমার আব্বু অনেক পুতুল কিনে দিত, এই তো আমার সময় কাটছে। তো আমি ক্লাস ফোরে উঠলাম, প্রাইমারি স্কুলে যেটা হয়তো বিজয় দিবসের প্রোগ্রাম হইতো, বিজয় দিবসে দৌড়ের প্রতিযোগিতা হইতো, এটা হইতো আমি কিন্তু দৌড়াইতে পারি, আমি ভালো দৌড়াইতে পারি, কিন্তু আমাকে কোনো প্রতিযোগিতা আছে দৌড় প্রতিযোগিতা হবে, আমি যদি লাইনে যাচ্ছি টিচার আমাকে বের করে দিচ্ছে।
নোট অন দ্যাট পয়েন্ট, দেখুন আমি প্রথমেই বলেছি আজকে হ্যালো ইট 920 তে এমন একজন অতিথি আছেন যিনি প্রতিবন্ধী, যার পায়ের সমস্যা রয়েছে এবং সেই পায়ের সমস্যাটা খুব ছোটবেলাতে যখন তিন বছর বয়স সে পারে না এমন কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি, বৈষম্যটা শুরু হয়েছে সেই ছোটবেলা থেকেই, একদম বলা যেতে পারে তার সমবয়সী যে মেয়েরা ছিল তারা তাকে সাইড করে দিল, তাদের খেলাতে নিলে তাদের টিম উইন করবে না সে কারণে তাকে সাইড করে দিল, এবং সে কারণে সে যেটা করলো যে ছেলেদের সাথে খেলা শুরু করলো, সেখানেও এক ধরনের সামাজিক প্রতিবন্ধকতা, কারণ ছেলেদের সাথে সে কত বছর বয়স পর্যন্তই বা খেলবে, ওখান থেকে সরে আসলো স্কুলে, স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে সে ভালো দৌড় পারে, কিন্তু দৌড়ে যখন লাইনে দাঁড়াচ্ছে তখন স্কুলের শিক্ষক তাকে সাইড করে দিচ্ছে। আমরা আবারও বলছি, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এবং আজকে যিনি আমাদের এখানে আছেন শিমুল, শিমুলকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন facebook.com/hello8920 এই পেজটিতে। তারপর
আমার কিন্তু খুব কষ্ট লাগছে, আমি ক্লাস ফোরে পড়া একটা মেয়ে, তাহলে আমি দৌড়াতে পারতেছি না, আমার কিন্তু যে আমি দৌড়ে জিতবো, মাইকে বলবে যে দিচ্ছে ক্লাস ফোরে শিমুল দিচ্ছে, আমার কিন্তু ইন্টেনশন ওখানে, আমার নামটা সবাই জানবে, আমাকে টিচার কিন্তু পাস করে দিল। ওই যে আমার একটা জায়গা শুরু হলো কষ্ট পাওয়া, আমি অনেক কান্নাকাটি করলাম ক্লাসের এক কোণে বসে, কিন্তু সেই কান্নাটা হচ্ছে বেলুলেস, টিচার যেটা বুঝছেন সেটাই ঠিক। গ্রামের স্কুলে দেখা যাচ্ছে চারুকলার প্রতিযোগিতা হয়তো, আমার আম্মা খুব হাতের কাজ করতেন, আমার আম্মা কখন আমাকে শিখাইতে চায় না, বলে চোখ নষ্ট হয়, আমার পাশে বসছে লুকালোতে এগুলো দেখতাম, তখন আমি যেটা করতাম যে আমি তাহলে আর কি করব, চারুকলাতে যদি আমি ফার্স্ট হই তাহলে তো আমার নামটা বলবে, তখন আমাকে চিনবে সবাই, আমার ঘুমাইতো না, ওই যে লুকায় লুকায় করতাম, তো একটা সময় দেখেছি আমি হাতের কাজে খুব পারদর্শী হয়ে উঠি, তো চারুকলাতে দেখা যাচ্ছে আমি একটা রুমাল বানিয়ে দিলাম, গ্রামের টিচাররা বেশিরভাগ রুমালই চাইতো, ফুল তোলার রুমাল, মাটি দিয়ে অনেক জিনিস বানাইতে বলতো, আমি মাটি দিয়ে না কয়েকদিন ট্রাই করছি, অনেক ভালো হয় না, তো যে জিনিসটা আমার দ্বারা পারফেক্টলি হচ্ছে না আমি ওটার পেছনে সময় আর দিলাম না, আমি এগুলাই করি, শুয়ে সুতা নিয়ে পড়ে থাকি, অনেক ইউজ পরিমাণ রুমাল তৈরি করলাম, এবং এমনও হয়েছে যে ক্লাসে অন্য যে মেয়েগুলো থাকছে ওরা বলতো দে না সাপ্লা একটা করে দে, শিমুল একটা করে দে, আমাকে এই দুই নামে সবাই ডাকতো, করে দিতাম, এখন দেখা যাচ্ছে যে আমি না নিজের জন্য আগে শুরুতে করে ফেলতাম একটা, চার পাঁচটা করার পরে যেটা হইলো যে আমি যতই করছি কন্টিনিউসলি আমার থিংকিংটা আরো বেশি ডেভেলপ হচ্ছে, শেষে যাকে করে দিচ্ছে ও ফার্স্ট হয়ে যাচ্ছে, কেউ কিন্তু জানলো না এটা শিমুল করছে, ফার্স্ট হলো কে, ফার্স্ট হলো লিজা, ফার্স্ট হলো কে, রেবেকা, কিন্তু রেবেকা আর লিজা কিন্তু জানলো এটা শিমুল করছে, আর কেউ কিন্তু জানলো না, বা আমি যে চার পাঁচজনকে দিলাম রুমালটা শিমুল করছে আর কেউ কিন্তু জানলো না, তখন না আমি বললাম আমি আর কাউকে দিব না, ওই যে শুরু ওখানে কিন্তু আমার সমালোচনা, হ্যাঁ শিমুল তো খুব হিংসুটে, কি রে কিসের এত অহংকার, এরকম একটা খোরামে হাঁটতে পারিস না, আবার অহংকার করিস না, একটা রুমাল চেয়েছি তাই দিলি না, মানে সিরাজগঞ্জের ভাষা যেটা ওই সময় আমি শুনছি, হ্যাঁ একটা রুমাল চেয়েছি তাই দিলি না, খুব অহংকার না, খুব ভাব, বাপের দুইটা পয়সা আসছে বলে খুব ভাব, ওই যে আমার নামে কিন্তু একটা সমালোচনা শুরু হইলো, কিন্তু কেন হইলো কোথা থেকে হলো কেউ কিন্তু দিতে আসছে না, শিমুল তো খুব অহংকারী রে, কি এমন ভাব নেওয়া চলে, গ্রামের ভাষা একটা কথা বলতো যে আমার চেহারা তার নাম পেয়ারা, এরকম
একদম মিল পাচ্ছি, এই কারণে যে আসলে উত্তরবঙ্গের পরিবেশের সাথে আমিও কিছুটা পরিচিত,
দিতাম না বলে আমাকে কিন্তু এরকম সুন্দর হয়েছে, আমি খুব কান্নাকাটি করতাম, আমার খুব গুড লাক আমার বাবা মা পাইছে এরকম, অ্যাকচুয়ালি কি বাবা মার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বারাক ওবামা তার মেয়েকে যতটুকু ভালোবাসে আমার বাবাও কিন্তু আমাকে ওই রকমই ভালোবাসে, বিভিন্ন একটা ঋষিওয়ালাও কিন্তু তার মেয়েকে অতটুকু ভালোবাসে, প্রত্যেকটা বাবা মার জায়গা থেকে তার ভালোবাসা সেম, মানে আমি স্কুল থেকে আসলাম বাবা দুপুরে খাইতে আসতো, আল্লাহ আমার আম্মার মন খারাপ কেন, আমার বাবা সবসময় আম্মু আম্মা ডাকতো, তো দেখা গেছে যদি আমার কখনো মন খারাপ করে ফিরতাম না আমার চেয়ে আমার বাবার চেহারাটা না অন্যরকম হয়ে যেত, আমি ওই বয়সটাতে ফিল করতাম যে ফাদারের ফেস এক্সপ্রেশনটা সে কি বলতে চাইছে, আমি মন খারাপ করে ফিরছি বলো না বাবা খুব কষ্ট পাচ্ছে, তা অ্যাকচুয়ালি না আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে বুঝলাম যে না আমি লাইফে আর যাই করি কখনো বাবা আমাকে কষ্ট দিব না, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি আমি চাই না, আমি ভালো কিছু চাই, আমার হাতের কষ্ট হলো না আমি খুব মানে জলই থাকার চেষ্টা করি, এখনকার কথা বলি এখন কিন্তু শিমুলকে সবাই চিনে, যারা শুনছে অবাক হবে, আমার ইউল্যাবের ফ্রেন্ড, ইজেনের ফ্রেন্ড, নিজুম আপু, নাবিলা আপু, তোমরা দুজন অনেক অবাক হবা, শিমুল এগুলো চিন্তা করছে কবে, তোমরা কিন্তু এই শিমুলের এইটা কখনোই দেখো না, আর শিমুলকে সবাই চিনে, আরে খুব জলে, খুব ফানি, খুব আড্ডা, ও তো খুব মজা করতে পারে, জোকস দরকার শিমুলকে ডাকো, আর একটু এন্টারটেনমেন্ট দরকার শিমুল, একটু নাচ, একটু গল্প কর, একটু অভিনয়টা দেখা, শিমুলকে এভাবে চিনে, এবং শিমুলকে নিয়ে সবাই সমালোচনা করছে, শিমুলের এরকম প্রবলেম, একটু কেয়ার করে না, ড্যাম কেয়ারলি চলে, কি হবে, সমালোচনা কিন্তু তারা করছে পেছনে, আমি কিন্তু শুনছি, আমি এই যে জলি মাইন্ডে খুব ফ্রিলি, এটা আমি এই কারণে নিজেকে করে নিছি, ওই যে আমাকে বলছে ওইগুলো, আমি যদি কান্নাকাটি করে ক্লাসে বসে থাকতাম তাহলে যেটা হলো যে আমাকে কিন্তু আরো বেড়ে ওঠে দেওয়ার সুযোগটা কেউই দিত না, আরো আমি পাইতাম না, তখন থেকে আমি চিন্তা করলাম যে আমার জন্য কেউ কিছু করবে না, আমার বেড়ে ওঠার জন্য আমার নিজেকে আগাইতে হবে, আমাকে নিজেকে কনস্ট্রাকটিভ হইতে হবে, আমি নিজে নিজে চেষ্টা করি, তারপর আমার চেষ্টা দেখে আমাকে স্পেস দিলে আমি সেটা ইউটিলাইজ করবো, না দিলে আমি মোর অ্যান্ড মোর ট্রাই করে
যাবো,
এটা হচ্ছে আমার কথা, আমি একটা খোরামি, আমি সারাদিন কান্নাকাটি করলাম, কারোর সাথে মিশলাম না, আমি তো পৃথিবীটা চেনা হলো না, আমি তো পিছিয়ে পড়লাম, আমাকে তাগে আসতে হবে, এই জন্য আমি নিজে এই কষ্টটা নিজের ভেতরে খুব হাইড করে রাখলাম, আমি যদি নাবিল আপুকে বলতাম যে নাবিল আপু আমি খুব কষ্ট পাচ্ছি এটা নিয়ে চলতে পারছি না, তারা আমাকে করুণা করতো, আজকে আমি নাবিল আপুর ভালোবাসা পাইতাম না, আজকে আমি নিজে আমাকে ভালোবাসা পাইতাম না, আমি তাদের করুণা পাইতাম, সিম্পাথি পাইতাম, আমি তো এটা চাই না, আমি কেন পৃথিবীতে কোনো প্রতিবন্ধী হয়তো বা চাইবে না আজকের সিনটাতে দেখা, যদি কোনোদিন আমার সুযোগ আসে আজকে হচ্ছে সে লাকি ডে। আমি পুরো রেডিও এবিসি কে মানে কি বলবো যে কিভাবে শুকরিয়া আদায় করবো, আর থ্যাঙ্কসটা আসলে ছুট হয়ে যায় কিভাবে বলবো, আমি আসলে বলতে পারছি না।
থ্যাঙ্কস টু দেম যারা আসলে আমাদেরকে শুনছে, এবং ইনফ্যাক্ট আপনাদেরকে পাই বলেই হয়তো আমরা আমরা হ্যালো উইথ 920 কাজকে বুঝে নিয়ে আসতে পেরেছি এবং ভবিষ্যতেও নিয়ে যাব। যে জায়গাটা ছিলাম আপনি বলছিলেন যে
সবাই বলছে যে কিসের জন্য এত অহংকার, আমি ওই যে ওই সময়টা ওইসব মেয়েদের সঙ্গে মেয়ের সঙ্গে বন্ধ করে দিলাম। দেখা যাচ্ছে যে বিকেলবেলা যখন সব পাড়ার মহিলারা একসাথে হচ্ছে, মহিলারা আমরা গল্প করতেছে খান সাহেবের মেয়ে দেখো গিয়ে যে আমার একটা চেহারা কি একটা মেয়ে তৈরি করতেছে, মানে আমাকে কিন্তু শুনতে হয়েছে, মানে আম্মা কিন্তু কষ্ট পাইছে ওই সময়। আমার কিন্তু ওই সময়টা আমার আম্মাকে সাপোর্ট করার মতো আমার ওই নলেজটা ছিল না, ওই ম্যাচুরিটিটা ছিল না, আমি আমাকে বলবো আমার কষ্ট পায় না, আমার বলতে কি তুই স্কুলে কিছু করছিস, তার মায়েরা মায়েরা কিন্তু আমার এসে বলতো, মেয়েগুলো মাকে বলতো, মায়েরা মায়েরা বিকেল একসাথে কিন্তু পাড়ায় বলতো, নুরিয়াপা আমার আম্মাকে সান্ত্বনা দিত, ধর মামি আপনি এসব কিছু মনে করেন না তো ও দেখেন কিছু একটা করবে জীবনে। কিন্তু বললাম আমি খুব পাকি করতাম, পরীক্ষার আগের রাত্রে বই নিয়ে বসতাম, তারপরে আমি প্রাইমারি লেভেল শেষ করলাম আসলাম হাই স্কুলে। আমাদের যেহেতু একই গ্রামে পুরো উপজেলা একটাই মাত্র গার্লস স্কুল ছিল, অনেক স্টুডেন্ট ওখানে ছিল, তো স্কুলে টিফিন টাইমে দেখা যেত এমনি সবাই মুখে মুখে বাংলা সিনেমার গানগুলা গাইতো, তখন তো FM রেডিও ছিল না, বাংলাদেশ বেতারে এন্দ্র কিশোর কুনালালার গান দিত, ওই গানগুলোর সাথে আমি এমনি এমনি নাচ দেখাইতাম টিফিন টাইমে, দেখো আমি নাচতেছি খুব মজা পাইতো। ওই সময় চার পাঁচটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হলো, আদুরি, আফসিয়া, বেলি, আমি ওদের কখনো ভুলবো না। ক্লাস 7 ওঠার পরে 26 মাসের প্রোগ্রাম হবে, প্রোগ্রাম আমাদের গার্লস স্কুলে হইতো না, ওখানে অন্য একটা স্কুল ছিল চালাতে, নাম ছিল আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়, তিন স্কুল মিলে ওখানে প্রোগ্রাম করতো। তা একটা গান ছিল যে আমার কাঙ্ক্ষের কলসে, আমার সব ফ্রেন্ড বলতো সুমন তো ভালো নাচে, যখন দলীয় নৃত্য হবে সুমন তাদের সাথে নাচবে, আমার তো ইচ্ছা আমি তো নাচতে পারবো, আর আমাদের এখানে নাচ শিখে তো ম্যাডামটা ছিল শিবানী, যাই হোক ওনারও কোনো প্রাতিষ্ঠানিক শিখে না, উনি যেভাবে পারে একটা কিছু ধরা কোরিওগ্রাফি করে দিত, যে ওই সময়ের জন্য ওটাই অনেক ভালো ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আমি আবার ম্যাডাম ম্যাডাম হাত তো এইভাবে হোক, কলসটা এই সাইডে থাকুক, রাউন্ডলি হচ্ছে সামনে থাকার চাইতে বলতে, তো ভালোই তো বুদ্ধি তো ভালোই, কিন্তু আমি ওই সাহস তো ম্যাডাম বললাম যে আমি ওদের সাথে নাচতে চাই, কিন্তু বললো তুমি কিভাবে নাচবা, তুমি তো হাঁটতেই পারো না ঠিক মতো, আমি কিন্তু একটা কষ্ট পেয়েছি যে আমাকে সাইড করে দিল। প্রাইমারি স্কুলে আমি দোল প্রতিযোগিতার সাইড হয়ে গেলাম, এখানে আমি আমি কিন্তু ওই নাচটা নাচতে পারতাম, ওইটা কিন্তু আমি পারফর্ম করতে পারতাম, আমাকে সাইড করে দিল, আমি অনেক কান্নাকাটি করলাম, তখন এটার তো কোনো ভ্যালু নাই। হ্যাঁ, যখন ক্লাস 8 উঠলাম তখন হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদের ওই স্কুলে, অনেক মেয়ে, গ্রামের স্কুল ওরকম সুযোগ সুবিধা নাই, বেঞ্চ অনেক বেশি নাই বসার জন্য, নিচে পাটি পেরে বসতে হতো, পাটিতে বসে না খুব দুষ্টামি করা যায়, আমি তো খুব দুষ্ট না খুব দুষ্টামি করতাম, তা আমরা না বান্ধবীগুলো থাকতাম যে তালে তালে, অনেক আগে স্কুলে আসতাম সকালবেলা, স্কুলে অনেক আম গাছ ছিল, গাছে কি উঠবে শিমুল উঠবে, শিমুল তো গাছ উঠতে পারে, তখন আমের দিন ছোট ছোট আম করা আম পেরে আমরা বাসা থেকে লবণ নিয়ে যেতাম ব্যাগে করে, আম খাওয়ার জন্য ছুরি নিয়ে যেতাম আম কাটার জন্য, টিচার অনেক কালার ছিল, প্রথমে ঢোকার সময় না ব্যাগ সার্চ করে ছুরি টুরি নিয়ে নিত, গাছের আম থাকে না, এই তো উঠলাম তখন সাবজেক্ট কয়েকটা বেড়ে গেল, সাধারণ বিজ্ঞান সাবজেক্টটা যোগ হলো, আমাদের একজন টিচার ছিল, আপনাকে অনেক রেসপেক্ট করি, রেসপেক্টের সাথে ওনার নাম নিচ্ছে অমল বোস, সাধারণ জ্ঞান পড়ায় বিজ্ঞান সায়েন্সের টিচার, অনেক ব্রিলিয়ান এইরকম একটা ছিল,
আমাদের ছিল যে অঙ্কের টিচারকে দেখলে আমরা
অন্যরকম রেসপেক্ট,
অন্যরকম রেসপেক্ট এবং ভয়ও পেতাম সাথে। যাই হোক,
আমি একদিন গাছে উঠে দেখি নির্দেশ সার যাচ্ছে, আল্লাহ আমি তো ভয়ে কাঁপা শুরু করছে, তারপরে কিছু না,
মানে আপনার এই পায়ে নিয়ে আপনি গাছে উঠতে পারতেন?
আমি এখনো পারি, আমি যে কোনো গাছে নেই, ইডেন কলেজে সবাই জানে, মানে ইডেন কলেজে যারা শুনছে,
ইডেন কলেজে প্রত্যেকটা গাছে আপনার পড়া আছে,
আমি ডাব গাছে উঠতে পারি, কিন্তু এখন তো এজ হয়ে গেছে মোটা হয়ে গেছে সেই জন্য উঠি না, ইডেন কলেজে সব মেয়ে জানে, আমার রুমমেট আয়েশা সিদ্দিকা হলে বেগুনের ফলের প্রত্যেকটা মামারা আমারে বলে মামা প্লিজ আপনি গাছে উঠেন না তাহলে একটা আমও থাকবে না, মনির মামা বিশেষ করে বলে শিমুল তুমি গাছে উঠো না একটা আমও থাকবে,
ইডেন কলেজে যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন, ওকে শিমুলকে চেনে না আপনারা, দেখুন একটা মেয়ে যার পা সমস্যা এবং যে দাবি করছে নিজেকে প্রতিবন্ধী হিসেবে, কিন্তু সমাজের কোনো কাজে তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমাজ তাকে ধীরে ধীরে সাইড করছে, ওকে তারপর
কেউ আমার উপর মন খারাপ করে থাকতে পারবে না, আমি তো মানুষ, আমার অন্যায় হইতেই পারে, আজকে আপনি এখানে বসেছেন আমি আপনার সঙ্গে একটা ভুল বেদবি হইতে পারে, আমার যখন প্রথম হবে সেটা ভুল, যখন দ্বিতীয়বার হবে সেটা আমার অন্যায়, তো আমার যদি ভুল হয় আমাকে শিখিয়ে দেন আমি ভুলটা কিভাবে নিজের মধ্যে থেকে রিমুভ করবো, তো টিচার একটা গার্লস স্কুলে পড়া মেয়ে গাছে উঠছে সেটা তো আমার ভুলই হয়েছে, তাহলে আমি কিভাবে মাপ চাইবো, কিছু খুঁজে পাচ্ছি না, কিছু খুঁজে পাচ্ছি না, গ্রামের স্কুল তো অনেক লতা পাতা, ওই লতায় ডগানো কিছু ফুল থাকে, ওই লতায় ডাগানো ফুল নিয়ে চারটা আম নিয়ে স্যারের কাছে এসে, স্যার এই ফুলগুলো সুন্দর না, এটা তো পাইছি। স্যার দেখেন তো এই ফুলগুলোর নাম কি, আপনি তো সায়েন্সের টিচার। স্যারটা অনেক রেগে বসে আছে। আমার মোটিভেশনটা হচ্ছে আমি স্যারকে কনভিন্স করবো কিভাবে, স্যার ফুলটার নাম কি, আপনি তো সায়েন্সের টিচার, আমরা খুব সহজে ফুলটার নাম কি। স্যার না আমার দিকে অনেকক্ষণ কঠিন করে তাকায় থাকলো, দুই বলতেছে আমিও জানি না। আচ্ছা স্যার এটা রাখেন, আমি না ফুলটা টেবিল করতে পারছি, স্যার এটা রাখেন, আমি চুপ করে আছি। পিছনটা হারাইছে, স্যার আমগুলো না কাঁচা মিঠা, রুথা ম্যাডামকে নিয়ে খাইন, রুথা ম্যাডাম আমাকে খুব আদর করতো, সে রুথা ম্যাডামকে নিয়ে আমটা খাইন, রুথা ম্যাডামকে তো দেখতেছি না, খুব আস্তে করে বলে দৌড়ানি। আমি তখন ক্লাস 8 উঠলাম, আল্লাহ ওই স্যারে ক্লাস পাবো, আরে অনেক মজা, স্যার তো অনেক ভালো, আমার উপর স্যার একটা রাখছিল, স্যারে ক্লাস পাচ্ছি, আরে আমি তো সেই স্যার। আমি যখন ক্লাস করতেছি অনেক দুষ্টামি উচ্চিকায় আসছে, আমরা কিন্তু দেখিনি, স্যার এসে বসছে দুষ্টামি তো করতেছে। এখন স্যার বসেই নিচের দিক তাকিয়ে বলতেছে যে এসব ল্যাংরা ম্যাংরা কোত্থেকে যে আসে, এরা আবার এত দুষ্ট হয় কি করে। এখানে আমার একটা কোশ্চেন সবার কাছে, যে দুষ্ট কি শুধু প্রতিবন্ধীরা হয়, আর কেউ দুষ্ট হয় না? আমি দুষ্ট বলে ওইটাই কেন বলতে হবে, দুষ্ট হিসেবে আমাকে পানিশমেন্ট করা হোক, সে একটা টিচার, তার প্রতি কিন্তু আমার অনেক রেসপেক্ট। আমি এখনো বলছি আমি গাছ উঠছি এই জন্য স্যার আমাকে পানিশ করতে পারতো, স্যার আমাকে করেনি ওই সময়। আমার প্রশ্ন যে সে কিভাবে এই কথাটা বললো, দুষ্ট কি শুধু প্রতিবন্ধীরা হয়, আমার প্রথম প্রশ্ন এটা। তখন আমি যদি কাঁদি আমার ফ্রেন্ড আবার জিজ্ঞেস করবে কি হয়েছে, আর কেউ শোনেনি, আদুরি তুই শুনছিলি, আমি জানি না আদুরি শুনছে কিনা, আমি ওকে ইনফর্ম করে আসছি। দেখা যাচ্ছে যে ও শুনছে, শোনার পরে ও আসছে কি আর নুপুরকে বলছে যে শিমুলকে না অমস্যার এই কথাটা বলছে, বলতেছে স্যার তো সত্যি কথাই বলছো, একটা পয়েন্ট আমি কিন্তু ওদের সাথে মিশছি। নুপুর বলতেছে দূর এটা কি বলে, শিমুল শিমুল তো কষ্ট পাবে, আচ্ছা সত্যি তো কষ্ট পাওয়ার কি, হ্যাঁ আমি জানি যেটা রিয়েল এটা কষ্ট পাওয়ার কিছু নাই, আমি ভিকটিম, আমি সাফার করছি, তাহলে তোমাদের প্রত্যেকটা স্টেপে আমাকে মনে করে দেওয়ার দরকার কি, এটা তো ব্লেম করার মতো কিছু না, আমাকে মনে করে দিতে হবে না, আমি নিজের সম্পর্কে জানি, আমি সচেতন, আমি শিমুল, আমি একটা মেয়ে, আমি একটা মুসলমান মেয়ে, তারপরে আসি আমি একটা বাঙালি মেয়ে, তারপরে আসি যে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, ফ্যামিলি এভালুয়েট করে তারপরে সবশেষে আমি এটাও যোগ করে রাখি, হ্যাঁ শিমুলের এরকম একটা ল্যাকিংস আছে। তো আমি নিজেকে প্রতিবন্ধী আমি নিজেও বলতে চাই না, আমি তো জানি আমাকে কেন মনে করে দিতে হবে। তখন যেটা হইলো যে ক্লাস 8 এর ফার্স্ট দিকে একটা অভিজ্ঞতা, ক্লাস 7 এর পর নুরি আপু করলো কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলায় চান্স পাইলো, উনি এখানে চলে আসলো
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল,
হ্যাঁ নুরি আপু। এবং আমি এখানে নুরি আপুর কথা একটু এই জন্য নিয়ে আসতে চাই যে ওনাদের ফ্যামিলিটা ছিল অনেক নিডি, ওনারা 6 ভাই 1 বোন ছিলেন। আপনি এখন যদি ওই ফ্যামিলির কথা বলেন, মানে এরা দৃষ্টান্ত দেওয়ার মতো যে শুধুমাত্র পড়ালেখা করে মানুষ কি না করতে পারে, তাদের আজকের অবস্থান মানে এর চেয়ে টপ লেভেল হইতে পারে না।
চমৎকার, ঠিক আছে আপনার প্রসঙ্গে আমরা আসি।
তারপর হচ্ছে যে নুরিয়াপা চলে আসলো আমাকে প্রাইভেট পড়া দেখে, আর ওই সময় টিচার পড়া খুব টাফ। তখন আমাকে করলো নুরিয়াপা আরেকটা ভাই আছে উজ্জ্বল ভাইয়ের কাছে পড়তে দিল এক বছর। ওই পরের বছর যেটা আমি যখন 8 উঠলাম, উজ্জ্বল ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা চান্সটা চলে আসলো, তাহলে আমাকে কে পড়াবে। যখন আমি ক্লাস 9 উঠলাম তখন তো অনেক সাবজেক্ট ভালো, এখানে একটা কথা আসে, ক্লাস 9 যখন উঠলাম সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগ ভাগ করে রেজাল্টের উপর, আমার রেজাল্ট অনুযায়ী আমি সায়েন্সে যাচ্ছি। এখন ম্যাডামরা বলতেছে অমর স্যার, আমাদের কিছু টিচার ছিল নজরুল স্যার, সে একটা অসাম টিচার, আর লুৎফা ম্যাডামের কথা কি বলবো, ম্যাম আসলে আপনাকে আমি যত রেসপেক্ট করবো আমার জন্য কম হবে। তো সবাই বলতেছে যে তাহলে টিচাররা বসছে যে সায়েন্সে পড়ে ফেল করলে তো স্কুলের রেপুটেশন খারাপ, তাহলে আমাকে কি দেবে, রেজাল্টে তো সায়েন্স পায়, সায়েন্স নেই দূর, এইসব ল্যাংরা ট্যাংরা সায়েন্সে পড়ে কি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবো নাকি, দুদিন পরে বাপে টাকা পয়সা যৌতুক টৌতুক দিয়ে বিয়ে দিয়ে দিব। আমি কিন্তু শুনছি, তাহলে আমি পড়াশোনা করে কি করব, আমার মাথায় কিন্তু এটা কাজ করছে। তারপরে যাই হোক দুসব বলে এটা কি ধরনের কথা হলো, বাপ মা যদি পড়ালেখা ওকে করায় ও পড়ুক না, এরকম কথা কিন্তু সবাই বলছে। অনেক মেয়েরা বলতেছে দূরে মেয়ে সায়েন্সে পড়ে কি করবে, আমি কিন্তু যখন সায়েন্স নিতে যাচ্ছি টিচার আমাকে দিল রেজাল্ট অনুযায়ী, কিন্তু আমার সহপাঠীরা কিন্তু এরকম বলতেছে তুই সায়েন্সে পড়তে পারবি, এত বই কিভাবে টানবি, তোর তো হাঁটা কষ্ট, বই এত বই কিভাবে নিয়ে আসবি, সহপাঠীরা কিন্তু বলতেছে, বাপে তো দুদিন পরে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়ে দিবে, সায়েন্সে পড়ে কি করবে, আমাদের টিচাররা দিল কি আমাকে সায়েন্স দিল, আমি তো বললাম পড়ালেখায় খুব পাখি বাস পড়তে পারি না। তখন ওই ফ্যামিলির আরেকটা ভাইয়া ছিল 5 নম্বর ভাই, যেটা উনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, উনি আমাদের কলেজ ফার্স্ট, আমার আমা ওনাকে বললো যে তাহলে একটু আমার মেয়েটাকে পড়াও, ও তো খুব দুষ্ট, উনি বলতেছে এত দুষ্ট আমি পড়াইতে পারবো না ওকে, সবাই তো চিনে আমাকে দুষ্ট বলে, সারাদিন গাছে চড়ছি, আম কুড়াইতে যাচ্ছি, ছেলেদের সাথে ডাঙ্গুলি খেয়েছি, যেগুলো একটা রেপুটেশন কিন্তু আমার খারাপ হয়ে গেছে যে শিমুল তো শুধু ছেলেদের প্রতি অ্যাট্রাকশন, আর অ্যাট্রাকশনটা আমার আসলো কোথেকে, এটা কিন্তু কেউই এর গভীরে দেখতে যাবে না, কেন আমি ছেলেদের সঙ্গে তখন খেলতেছি, কেন মেয়েদের সঙ্গে আমি তখন মিশি নাই, ওই আপুর ভাইয়ের কাছে আমি পড়তে যাবো, দু একটা দিন উনি যদি আমাকে কিছু পড়া দেখাই দেয়। উনি আমাদের বাসায় খুব কম আসতেন, খেলা টেলা দেখ, ওনার কাছে পড়তে। কারণ আমাদের গ্রামের সব মহিলারা বা আমার পুকুরা বলে যে মেয়ে তো এখন বড় হইতেছে, ক্লাস 9 পড়ে, ওর কাছে কেন পড়তে দিতেছ? গ্রামের মধ্যে বলতো স্যার এর দিবে না, এই মেয়ে কই গসাবে, ছেলেটা তো ভালো স্টুডেন্ট, ভবিষ্যৎ ভালো, শুধু এদের কাছে গসাইতে পারে। একজনের কাছে পড়তে যাওয়া কি তার কাছে আমাকে গসাই দেওয়া হলো? আমার পয়েন্টটা এখানে যে আমি প্রতিবন্ধী বলে আমি কোনো ছেলের কাছে পড়তে যাইতে পারছি না। আমার আম্মা আমাকে কোথায় দিবে সেই ছেলেটা ভালো, কত দূরে তারা চিন্তা করতেছে।
নোট অন দ্যাট পয়েন্ট, আমি আরেকবার একটু ইন্টারাপ্ট করছি। আজকে যে গল্পটা এখানে ও বলছে সেটা এই সমাজের মানুষের আচরণের গল্প, এবং যারা এখানে, আমি এই মুহূর্তে জানি লাখো মানুষ এবিএস রেডিও শুনছেন দেশের ভেতরে এবং দেশের বাইরে। আমরা যারা উপরওয়ালার দেয়া দুই হাত দুই পা এবং একটা তাগড়া শরীর নিয়ে নিজেদেরকে সুস্থ দাবি করি, কিন্তু মস্তিষ্কের দিক থেকে আমরা যে নিজেদের কতটা বিকৃতভাবে প্রেজেন্ট করছি এইসব মানুষদের কাছে, সেটা আপনারা ওর গল্প শুনলেও একটু বুঝতে পারবেন। এবং একই সাথে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ও যে কথাগুলো বলছে সেই আচরণগুলো আপনার চারপাশে যে মানুষরা রয়েছে যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, তাদের সাথে আপনি কনসিয়াসলি সচেতনভাবে কিংবা অসচেতনভাবে এমন আচরণ করছেন কি? করলে সেটা কি হবে বা করলে সেটা করা যাবে কি যাবে না সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমি শুধু প্রশ্নটা করলাম, একটু ভেবে দেখি। ওকে, তারপরে ফিরি।
তখন ওই ভাইয়াটা আমার আমাকে বলছে যে আই এম সরি। তখন হচ্ছে আমি তো কিছু বুঝি না, কিরে আমাকে নিয়ে কথা বলে, এটা বলে সেটা বলে। তখন যেটা হয়েছে যে আমার আম্মা একটু অন্যরকম, আমার আম্মা পড়ালেখা করার সুযোগ পায়নি, কিন্তু উনি অনেক ভিলেন, তো আমার মা প্রচুর পরিমাণে বই পড়তো। ওই সময় হুমায়ুন আহমেদের দুই একটা বই পাওয়া যাইতো, বই পড়তো। এবং আমার আম্মা, আমি যখন স্কুলে আসি তখন থেকে বলতো যে তোকে বই পড়তে হবে, বই পড়লে জ্ঞান বাড়ে। কোনো বই পাওয়া যেত না, আম্মা আমাকে রাকিব হাসান, মাসুদ জানা, কিশোর মুসা, বেলকুচিতে কিন্তু এই বই পাওয়া যেত না। আব্বু ঢাকায় আসতো, আম্মা বইলা দিত, মনে থাকলে কখনো দুই একটা নিত, না নিলে না নিত। আমার একটা কাকু ছিল রোকন কাকু, রোকন কাকু তখন কলেজে পড়তো, যারা কলেজে পড়ে তাদের কাছে এইসব বই পেয়ে থাকে। ওই যে আমার আম্মার ঘরে দেখতাম ওই সময় তিথি নীলতলে, সেই আমি স্কুলে পড়ি তখন দেখি আমার আম্মা পড়তেছে হুমায়ুন আহমেদের তিথি নীলতলে, এটা সেটা। আমার আম্মা কিন্তু একটা ক্লাস 3 পড়া একটা মেয়ে, মানে আমি ওনাকে মেয়েই বলবো, এই তো আমার আম্মার তখনও কম। আর আমাকে বলতো যে বই পড়ো, তুমি তো পড়তে চাও না, পড়লে জ্ঞান বাড়ে। যাই হোক, তখন বলে যে যেখানে মান সম্মানের প্রশ্ন উঠতেছে মানে পড়াশোনার দরকার নাই। সবচেয়ে বড় কথা, আমার এতটা খারাপ লাগেনি, আমার খারাপ লাগে ওই ভাইয়াটার জন্য। এবং উনি যেটা করলো, উনি বলছে একটা কথা, কিন্তু সে মানুষ কেন বলবে, মানে আশেপাশের লোকজন কেন কথা তুলবে যে শিমুলের সাথে আমাকে নিয়ে? কারণ এখানে এদের একটা ব্যাপার, আমি ক্লাস 9 পড়ছি, তারপরে ভাইটা কলেজে পড়ছে, আমি বড় হয়েছি, উনি বড়, আমি ওনার কাছে পড়বো, এটা দেখতে কেমন লাগে? এটা গ্রামের মানুষ তো ভালো চোখে অবশ্যই দেখে না। আপনি চিন্তা করেন, একটা নদী তীরবর্তী এলাকা বেলকুচি থানা, সেই 98 মানুষের মধ্যে হচ্ছে মানুষের সমালোচনা আমরা বেশি করতে পছন্দ করি, আমরা মানুষের ভুলটা অনেক বাড়ায় বলি। আমরা যখন একটা মানুষের ভালোটা দেখি, ভালো কথা যদি বলতে চাই যে শিমুল এই কাজটা নাকি অনেক ভালো করছে, হ্যাঁ শুনলাম করছে ভালো, এভাবে কিন্তু বলি। যখন বলে শিমুল এই কাজটা খারাপ করছে, আরে হ্যাঁ জানো না তো, এই সেই, পারলে 3 যোগ করছে, ভালোটা বলার সময় 2 মাইনাস করছে, খারাপটা বলার সময় 3 যোগ করছে, এটা আমাদের নেচার, মানে অস্বীকার করার কোনো প্রশ্ন আসে না, আমরা এটা করবো। ওই সময়টা তো এরকম ছিল ওই পরিবেশ, তখন যেটা হয়েছে দুজনের কথা বলতেছে এরকম বয়সে মেয়ে পড়তে দিচ্ছে, ধীরে ধীরে তো কথাটা এরকম হয়ে গেছে, হয়তো আমার আম্মা তার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য তাকে টিকা রাখছে, দুইটা পয়সা তো হয়েছে, টাকা লোভ দেখা, এখন এই মেয়ে কোথায় বিয়ে দিবে? মানে আমি তো বললাম যে এই কোরআনে কোথায় গসাবে, এখন এটা ভালো স্টুডেন্ট, ভবিষ্যৎ ভালো, এই মেয়েকে হয়তো তার সাথে বিয়ে দেবে। আমার আম্মা পর্যন্ত চলে আসলো, মানে আমার প্রতিবন্ধতার কারণে, মানে উনি আমাকে জন্ম কেন দিল তার দোষ তো আমি এখন এটাই দেখি, তিনি আমাকে জন্ম দিচ্ছে পৃথিবীতে আনছে, তিনি তো আমাকে সুস্থ সবল জন্ম দিচ্ছিলেন, তো এখন আমি প্রতিবন্ধী হয়ে গেছি, তার জন্য এখন আমার আম্মার ক্যারেক্টারের দাগ, যে আমার আম্মা আমাকে গুছাইতে চাইতেছে, উনি আমাকে আর পড়াবো না। এবং আমি সবচেয়ে বড় কথা বলবো, সে ক্লাস 9 পর থেকে আজ পর্যন্ত আমি ওনাকে দেখি নাই, ওই টিচারকে এখনো, আমি যেটা বলবো ঢাকায় এখন আমার প্রেজেন্ট গার্জিয়ান বলতে কিন্তু জাকারিয়া ভাই, ওনারই একটা ভাই, আমি আজ পর্যন্ত ওনাকে দেখি নাই। উনি এতটা মান সম্মান নিয়ে, উনি এতটা হিট হয়েছেন, উনি আজ পর্যন্ত আমি ওনাকে কখনো দেখিনি, ওনার সাথে আমার কখনো কথা হয়নি। আমার তবে এখানে একটা ইচ্ছা আছে যে আমি ওনার সাথে যদি আমার কখনো কথা হয়, আমি কিন্তু জিজ্ঞেস করতে চাই যে ভাই আপনি কখনো আর আমার সামনে কেন আসলেন না, আমার কতটুকু দোষ, আমি স্কুলে পড়া একটা মেয়ে, আমি ওখানে কতটুকু বুঝি, আর আপনি তো দেখে দেখে বড় হয়েছেন, আমি কিভাবে বড় হয়েছি, আপনারা তো বড় ছিলেন, আপনারা তো শিক্ষিত ফ্যামিলি ছিলেন, আমি যেখানে বড় হয়েছি সেখানে সবাই অশিক্ষিত ছিল, তাদের মেন্টালি গ্রোথ তো ওরকম ছিল না, আপনাদের তো ছিল। তাহলে আমি শুধু ওই ভাইয়াকে বলতে চাই যে মানুষ যাই বলুক, আপনি কেন ভুল বুঝছেন, ওনার যতটুকু ধারণা যে আমি হয়তো বা কাউকে ওনার কথা নেগেটিভ কিছু বলছি, উনি খুব ভালো পড়াশোনা করেছে, উনি আমাকে কেমিস্ট্রি পড়ে, তো আমি এসএসসি তে কেমিস্ট্রিতে এ প্লাস পাইছিলাম। গ্রেডিং ব্যাচের হচ্ছে আমরাই প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ, আমি এখনো কিন্তু সেক্রেট ওনাকে দিই যে কেমিস্ট্রিতে আমি এ প্লাস পাইছিলাম। তো উনি আমার সাথে কখনোই কথা, ওই যে গ্রামের মধ্যে একটা কথা কিন্তু রটে গেছে, তখন আমার স্কুলেও চলে আসছে, আমার স্কুলে মেয়ে কি রে তুই নাকি টিচারের সাথে প্রেম ঠেম করস, প্রেমও বলে না লাইন করস, ওই সময়টা আমি একদম আমার এলাকায়
হাসি
ফিরে আসি, বলছে নাকি টিচারের সাথে লাইন মারস, ভালোই তো এই ছেড়ে না এমন একটা দল্লি কেমনে, আমি একদম বলতেছি ওই লেভেলের কথা বলতেছি, এখানে মাইন্ডের কিছু না, আমি যা শুনে আসছি, আমি তো শুনতেছি, আমি এই চেহারা নিয়ে হাঁটতেই পারি না এমন একটা ধরলাম কেমনে, আমি আসুন তো ওনাকে সেই দুই মাসে ওনাকে কোনোদিন দেখলামই না, ওনাকে আমি ধরলাম কেমনে, গ্রামের কথা খুব তাড়াতাড়ি ছড়ায়। আর যেটা হচ্ছে যে ওই সময় দেখা যাচ্ছে আমার আব্বু খুব খেলাধুলা করতেন, এখনো বলবো বেলকুস্তে যদি তিনজন সৎ মানুষ গুণা হয় অবশ্যই আমার বাবাকে গুনতে হবে, এটা আমার কথা না সবার কথা, তো এখন একজন ডিউমার ছড়াইতে পারলে হয়, ওই যে আমার আম্মা ওইসব ছেলে মেয়েদের সাথে মিশতে দিল না, যে এদের সাথে মিশতে আমার মেন্টালি গ্রোথটা হবে না, তাহলে আমার বলতো কি যদি তোমার কখনো ভালো লাগে যতটুকু সময় পাও তুমি ওই বাসায় গিয়ে ছেলপা, নিজের পাশে তাড্ডা দিবা, যে ওদের সাথে কথা বলো দুটো জ্ঞানের কথা শুনতে পাবে, নির্ঝর ভাইয়া ছিল
না, নির্ঝরে কাবা চিনবো
আমাকে গোসল করাই দিত, ফুপু চুল বাইনা দিত, আম্মা তো কাজের চাপে পারতো না, সংসার অনেক কাজ, এই যে আমি কিন্তু স্কুলে যখন ক্লাস নাইন ছিলাম আমি স্কুলে আসলে যখন ভয় পাই আমাকে দেখলেন ওই যে বান্ধবীরা কিরে তুমি লাইন মারো এই চেহারা নিয়ে দৌড়লি কেমনে, ভালোই তো পটাইছিস মা মেয়ে মিলা দেখছেন আমার মা পর্যন্ত চলে আসছে, আরে আমি প্রতিবন্ধী আমাকে বলো আমি সাফার করি, ওয়াই শুড মাই মাদার, তার কি দোষ, এখানে আমার একটা প্রশ্ন, একটা প্রতিবন্ধীর জন্য পুরো ফ্যামিলিকে সাফার করতে হবে, সেকেন্ড কোশ্চেন এখানে। তারপর হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে ঢাকায় ভর্তি হলাম, ঢাকা তেজগাঁও কলেজে,
আপনি ঢাকাতে চলে আসলেন তাই তো, আপনারা দেখলেন যে গ্রামে ওর জীবনের কৈশোরটা পার করলো, এবং কৈশোরটা পারের যে বর্ণনাটা আপনারা শুনলেন সেটা একটা প্রতিবন্ধী মেয়ে, দুটো ব্যাপার এখানে জড়িত, একটা হচ্ছে প্রতিবন্ধী এবং আরেকটা হচ্ছে মেয়ে, তার জীবনের যে বর্ণনা এবং এই বর্ণনায় যারা এসছেন খুব সরল ভাবে একেবারে খুব ছোট 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 ছোট, এখানে শিক্ষক থেকে শুরু করে ছোটবেলার সহপাঠী থেকে শুরু করে গৃহ শিক্ষক থেকে শুরু করে সমাজের একেবারে চারপাশের গুণী মানুষ থেকে শুরু করে, মানে কারো আচরণে কিন্তু বাদ চায়নি, এবং আমরা বিশ্বাস করি আপনার চারপাশে যে প্রতিবন্ধী রয়েছে আজকে আমাদের এই শিমুলের মতো যারা প্রতিবন্ধী তাদের সাথে আপনার যে আচরণ সেই আচরণের মধ্যে সচেতন ভাবেই হোক অসচেতন ভাবেই হোক এরকম আচরণ ঢুকে যাচ্ছে, এবং তারা এটাকে কিভাবে নেন সেটার চাক্ষুষ প্রমাণ আজকে আমরা এখানে হাজির করেছি। শিমুলের গল্পে আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং সবসময় আমরা হ্যালো ইট 920 তে বলে থাকি জীবনের গল্পের কোনো ইন্টারভ্যালে কোনো বিরতিতে বোঝার উপায় নেই যে বিরতির পরে আসলে কি ঘটতে যাচ্ছে। শত প্রতিবন্ধকতা পার করে শিমুল কিন্তু ঢাকাতে এসছে পড়াশোনা করার জন্য, যেখানে শিমুলের মা ক্লাস থ্রিতে বিয়ে হয়ে গেছে, তার মানে শিমুলের আগের এইজটা যদি আমরা বলি, আগের প্রজন্মটা যদি আমরা বলি, এরকম একটা পরিবেশ যেখানে মেয়েরা খুব বেশি পড়াশোনা করতে পারে না ক্লাস থ্রি এবং ক্লাস সিক্স, সেখানে সে সবকিছু প্রতিবন্ধকতা মাথায় নিয়ে একজন প্রতিবন্ধী হয়ে সে স্কুল পাশ করেছে এবং কলেজে এসছে ঢাকায় পড়াশোনা করার জন্য। এর পরের জীবনটাও কিন্তু অনেক বড়, কারণ সে এখন ইডেনে মাস্টার্স করছে এবং একই সাথে ইউল্যাবে সে এমবিএ করছে। আমরা এই পার্টটা জানবো সংবাদের বিরতির পর, ফিরে আসছে একটু পরেই। আপনি চাইলে শিমুলকে নিয়ে কোন কমেন্টস করতে পারেন আমাদের ফেসবুকে গিয়ে, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনার গল্প বলতে চাইলে আপনি ফোনও করতে পারেন আমাদেরকে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করুন এবং ফোনে ওখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করুন, আপনার ফোন কলটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। বিরতির পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। আরজিকে বিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে, এবং আমাদের সঙ্গে রয়েছে শিমুল। শিমুলকে সোসাইটির একটা নাম আমরা দিয়েছি, কারণ এটা আসলে দিতে হয়, কিছু করার নেই, ওদেরকে আলাদা করে আমরা চেনার জন্য বলি প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী সমাজেরই একজন, এবং শিমুল একটা পায়ে তার একটু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার কারণে সাধারণ মানুষ পা দিয়ে যে কাজ করেন বা সাধারণ মানুষ দুটো পা ভালো থাকলে যে কাজগুলো করতে পারেন সে কাজগুলোতে শিমুল কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি। তারপরও সোসাইটি তার সাথে কি আচরণ করছে, পরিবার থেকে শুরু করে চারপাশের মানুষ, প্রতিষ্ঠান, কি আচরণ করছে ছোট ছোট ঘটনাগুলো সেগুলো আমরা জানছিলাম সংবাদের আগে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিমুলা একটা কলেজে ভর্তি হলো এবং তেজগা কলেজ, ওই জায়গাটা থেকে আমরা ফিরবো। তবে তার আগে একটু বলতে চাই, হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন এবং এখানে জীবনের গল্প বলার জন্য কোনো সিলেবাস নেই। এখানে হতে পারে সেটা ভালোবাসার গল্প, হতে পারে সেটা আনন্দের গল্প, দুঃখের গল্প, কষ্টের, সাফল্যের, বেদনার, কিংবা জীবনের অনেক বড় একটা মিরাকল, যে কোনো বিষয়। এবং শুধু যে কোনো বিষয় না, হ্যালো 8920 আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি জীবনে অনেক বড় একটা ভুল করেছেন, সেই ভুলটা হয়তো কেউ জানে না, সেই ভুলটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি নিজের বিবেকের কাছে দংশিত হচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার মতো এই ভুলটা যেন কেউ না করে। আপনি আপনার বিবেকের জায়গা থেকে এসে আপনি যদি স্বীকার করতে চান, আপনি জানেন এই শাস্তিটা আপনাকে কেউ দেয়নি, দুনিয়া দেয়নি বা দিতে পারবে না, কিন্তু আপনার এই ভুলটা যদি আপনি স্বীকার করেন, অনেক মানুষ নিজে থেকে শিখতে পারবে, অনেক মানুষ ওই ভুলটা থেকে দূরে থাকবে। সেই জায়গাটা থেকে যে কোনো ধরনের ভুল, যত বড় ভুলই হোক না কেন, আপনি যদি স্বীকার করতে চান, আপনার জন্য এবিসি রেডিও একটা ওপেন প্ল্যাটফর্ম করে দিয়েছে, লাখো মানুষ সেখানে শোনে। সেই প্ল্যাটফর্মটি হচ্ছে হ্যালো 8920। আপনি আসতে পারেন, নিজের দোষ এখানে অকপটে স্বীকার করতে পারেন এবং আপনার দোষ থেকে আমরা অনেক অনেক কিছু শিখব। আপনাকে আমাদের যে শ্রদ্ধার জায়গা আছে সেই শ্রদ্ধার জায়গায় সবসময় রাখার চেষ্টা করব। আমাদের হ্যালো 8920 তে আপনি দুইভাবে আসতে পারেন। একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন করে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পটি সংক্ষিপ্ত করে দুই মিনিটে বলতে হবে। ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর ফেসবুকটি আমাদের হ্যালো 8920 আড্ডার কেন্দ্রবিন্দু, ওখানে আমরা পুরনো অনুষ্ঠান ডাউনলোড থেকে শুরু করে আজকে যিনি অতিথি এসেছেন তার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। এবং যারা অতিথিকে বেশি বেশি দেখতে চান তাদের জন্য একটা সুখবর দিতে চাই, একটু পরেই আমরা শিমুলের একটা ছবি ওখানে দিয়ে দেবো, স্টুডিও পিকচার, এবং শিমুলের পায়ে যে সমস্যাটা রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন, শিমুলের ফেসটাও দেখতে পাবেন। শিমুল নিজে থেকেই চায় তার ছবিটা দেওয়া হোক ওখানে, কোনো আপত্তি নেই। তো ফেসবুকে আমরা ছবিটা দিয়ে দিব এবং ওকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, মানে যাবতীয় তথ্যাবলী আপনি আমাদের এই ফেসবুক থেকে পেতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে, শুধুমাত্র একটি পেজ আছে হ্যালো 8920 যেটা আরজিকেবিয়া নামে, ফেসবুকটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা গল্পের কোন একটা ফাঁকেই শিমুলের একটা ছবি, শিমুল এই মুহূর্তে যেভাবে আমার সঙ্গে কথা বলছে সেটার ছবি এবং শিমুলের পায়ের যে সমস্যাটা সেটার ছবি আমরা এই ফেসবুক পেজে আপলোড করব। আশা করছি আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টস করতে চাইলে রেডিও স্ট্যাটাসে কমেন্টস করতে পারেন। শিমুল, আমরা যেখানটাতে ছিলাম যে আপনি বললেন যে আপনি কলেজে এসে ভর্তি হলেন দেশের কলেজ, ওখান থেকেই ফিরতে চাই
আমি। এসএসসি লেভেলটা পার করার পরে কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসলাম। এই কলেজে আসাটাও খুব সহজ হয়নি, ঢাকায় পড়তে দিবা দরকার কি, এখানেই পড়ুক না, অনেকেই বলছে, মামারা বলছে, ফুপুরা এক একজন এক এক রকম মানে তামাশা করছে, এ মেয়েকে ঢাকায় পাঠাইতে যাচ্ছে কি করবে কি হবে, এরকম এরকম কথা। আমার আম্মার কথা যে এই পরিবেশে এখানে রাখলে ও আসলে কিছু করতে পারবে না, সেজন্য ওর একমাত্র পথই পড়াশোনা। এই কারণে আমার আম্মা আমার আব্বুকে বলে যে আমি ওকে ঢাকায় দিতে চাই, তুমি কি বলো। আমার আব্বু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে, আব্বু বলে তাহলে ও একলা যাবে কেন। তখন আমরা ছিলাম তিন বোন, আমার ছোট বোনটা হয়নি, আমার ইমিডিয়েট ছোটটা হচ্ছে পিঙ্কি, তারপর হচ্ছে সুমাইয়া। পিঙ্কি সবসময় আমি দেখছেন আমি পিঙ্কিকে ভালোবাসি না, খুব ধমকাই। আমি তোর বলতে চাই বুড়ি যে আই লাভ ইউ লট, এটা আসলে মুখে বলার কিছু নাই, আমি তোকে অনেক ভালোবাসি।
চান্স যেহেতু পেয়েছেন, হ্যাঁ
আপা আমাকে দেখতে পারে না, আপা আমাকে দেখতে পারে না, আসলে না আমি ওর উপর অনেক ডিপেন্ডেন্ট, আমি হচ্ছি তোর উপর অনেক ডিপেন্ডেন্ট, তোকে দিয়ে সব কাজ করাই, তোকে ধমকাই, তোকে ছাড়া আসলে আমার চলে না, তাহলে তুই বুঝে তোকে আমি কতটা ভালোবাসি। আমার আম্মা ভাড়া উঠলো আমাদেরকে নিয়ে, তো আমি যে কলেজে ভর্তি হলাম তেজগাঁ কলেজ, মালিবাগ থেকে মানে যাতায়াত ব্যবস্থা অনেক টাফ। আর আমি এসএসসি শেষ করার পরে ঢাকায় কলেজে তো পরীক্ষা অনেক টাফ হয়, আমি চান্স পাবো কিভাবে, আমার তো বেসিকটা আসলে খুব একটা ভালো না, আমি তো আমার আব্বু কিন্তু এর মধ্যে কিচ্ছু না, আমাদের পড়াশোনার ব্যাপারে আমার আব্বু বলতে মনে হয় পারবে না আমি কোন কলেজে পড়ি। আমার আব্বুকে যদি এখন বলে শিমুল কোথায় এমবিএ করছে, আমি শিওর আব্বু বলতে পারবে না,
শুধু জানে যে এমবিএ করছে।
এমবিএ করছে, আব্বুর কথা হচ্ছে টাকা লাগতেছে না, আমার আব্বু খুব বিজি গাই, তবে এক কথায় যে সে খুব অসম, সে খুব অনেস্ট, আমি একটাই বলতে পারি তার প্রতি। আমার এক মামাতো ভাই শাকিল ভাইয়ার কথা বলবো, ভাইয়া মনে হয় শুনছে, ভাইয়া বগুড়া থেকে পলিটেকনিক পড়ে তখন গাজীপুরে একটা বিআইটি আছে, ওখানে চান্স করবে। তো ভাইয়া বল তাহলে ফুফু যেখানে যাচ্ছে আমিও কোচিং করবো, আমার মামাতো ভাই বড় মামার ছেলে। তো ভাই আসলো, তাহলে এটা ভালো হলো, বাসায় কিন্তু একটা ছেলে থাকলো। আমার না কিছুতেই মন টিকছে না, আপনি চিন্তা করতে আমি 2 দিন না খেয়ে থাকছি, আমি ঢাকা শহরে আমার পড়া লাগবে না, আমি বেলকুচিতে যাইতে চাই, আমার নিয়ে যাচ্ছে আমার আম্মা। তো
এটা হয়, আমি যখন ঢাকা শহরে প্রথম আসি আমার অবস্থা আপনার চেয়ে আরো খারাপ ছিল। হল সম্পর্কে আমার ধারণা ছিল যে হলে যাওয়া মানে হচ্ছে তোমাকে মানে জীবন বীমা করে হলে ঢুকতে হবে, মানে তুমি হলে ঢুকেছো তো মরেছো, এরকম একটা অবস্থা। মানে বাইরের লোকজনের সম্পর্কে সবসময় এরকমই ধারণা থাকে হল সম্পর্কে। তো প্রথমে দেখা গেল এমন একটা জায়গায় আমি ছিলাম যে ওখানে আসলে দিনের বেলা মশারি টানিয়ে ঘুমোতে হতো, এবং কি যে অসহ্য লাগতো এই ঢাকা শহরটা, রাস্তায় বেরোলে অসহ্য রকমের জ্যাম, এবং পাবলিক বাসে বাদুড়ের মতো ঝুলে ঝুলে যাওয়া, আর সেই বাসে ওঠার সময় চারপাশের লোকজনের যে চাপটা দিত তাতে মোটামুটি ধরেন আয়তনে দৈর্ঘ্যে প্রস্থে মোটামুটি স্লিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে ঢাকা শহর, এই ঢাকা শহরটা আসলে বাইরে থেকে যারা আসে তাদের ভালো লাগাটা খুবই খুবই টাফ। আমি জানি না আপনার ক্ষেত্রে কি কারণ ছিল।
আমার ক্ষেত্রে যে আমি তো অনেক দুষ্ট ছিলাম, আমি গাছে চড়ছি ঘুরে বেড়াচ্ছি, আমি তো সেটা পাচ্ছি না। একটাই ভালো লাগার জায়গা দিশেন টিনের অনেক চ্যানেল, আমি তো সেটা গ্রামে পাইনি। আমি এখানে অনেক খুশি, টিভি দেখে দেখে সময় কাটাচ্ছি, কোচিং এ ভর্তি হয়েছি, জাস্ট টাকা দিয়ে ভর্তি হয়েছি, যাইতে হচ্ছে যাচ্ছি, কি পড়াশোনা করে কিছুই পড়েনি। ফার্স্ট একদিন আমাকে আমার ভাইয়া এনে দিয়ে আসলো, সেকেন্ড দিন থেকেই আমার জানি কেন ভিতর থেকে আমার বলতো একা একা চলা শিখো। শাকিল ভাই বলতো যে ফুপি ওরে একলা পাঠাচ্ছেন, মানুষ যারা ঢাকার সাথে ছোটবেলা থেকে বড় ওদের মা বাবা ওদেরকে নিয়ে আসে কোচিং এ। আমার মা বলছে যে ও আজকে একলা যাক, একদিন তুমি পেছন পেছন যাবা, ও যাতে না জানে যদি কোনো সমস্যা হয় হারায়। শাকিল ভাই একটা ফ্রেন্ড ছিল মাসুম ভাই, তো মাসুম ভাই আর শাকিল ভাই হচ্ছে পেছন পেছনে আসছে আমি জানি না। ওইভাবে রিক্সা ঠিক করলাম, ধান 5 টাকা দিয়ে পাবনা কলেজ থেকে মৌচাক মার্কেটে এসে কোচিং এ ধরে গেছে। ভাইয়া যায় বলছে না ও ঠিক মতো গেছে, ওই যে আমার আম্মাই কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে। আমি তারপর থেকে একা চলতাম। তারপরে কলেজের অ্যাডমিশন টেস্ট, তো আমি তেজা কলেজে ভর্তি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে তেজা কলেজে টিকে গেছে। তেজা কলেজে আমি ভর্তি হলাম, মালিবাগ থেকে তো তেজা কলেজ আসা অনেক টাফ, তো বলো যে ও যেহেতু যাতায়াত করবো কে দিয়ে আনার মতো কেউ না, আমরা বাসা শিফট করি। তখন আমি মিরপুরে চলে গেলাম। আমি ভর্তির দিন আর ফার্স্ট ক্লাসে দিন আমাকে শাকিল ভাইয়া আমাকে নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো বিরতিহীন এক বাস, আমি কোনোদিন ভুলবো না, 4 টাকা করে ভাড়া নিত। ওই বাসটা করে এসে ফার্মগেট আমি যে ওপাশে নামতাম, পার্কটা পার হয়ে হেঁটে সামনে কলেজে ঢুকে, কলেজ শেষ করে আবার কলেজের সামনে থেকে বাস পেতাম, চলে যেতাম এভাবে। ইন্টারনেট লাইফটা গেছে আমি একদম ফ্রেন্ড শূন্য। আমার না কেমন যেন আনিতে লাগতেছে যে আমি এখানে আসলাম, কার সাথে মিশতে যাবো, কার সাথে কথা বলবো। আমি কলেজের পরিবেশ গুলা, গ্রামের কলেজের যে কথাগুলো শুনছি সেখানে মিল পাচ্ছি না, ডিফারেন্ট
মানুষগুলো
ডিফারেন্ট, আমি কার সাথে মিলবো, কার সাথে কি করবো। তো একটা ছেলের নাম হচ্ছে আপেল আর একটা মেয়ের নাম হচ্ছে আরিফা, ওরাই দুজন। আমি তখন আসতে চলে আসলাম, হওয়ার পরে আমি সমাজ বিজ্ঞান ক্লাসে ক্লাস টেস্ট হলো, তখন আমি ফার্স্ট হলাম। যেদিন আমি সমাজ বিজ্ঞান ক্লাসে ফার্স্ট হলাম, তখন আমাকে একটা ছেলে জিজ্ঞেস করলো তোমার নাম কি, সে আমার নাম ছিল, বললো আমি তো আসলে তুমি একটা লাড্ডু, তখন বলতাম ওই মানে ওদের নাকি যারা বাজে স্টুডেন্ট ওদের একটা লাড্ডু বলে। আমি যে তাকে কিছু বলবো, আমি না খুব আনিজি ফিল করছি, ওই সময় কিছু বলতে আমি কিছু বললাম না। আমি ইংলিশে এসএসসিতে ইংলিশের সবচেয়ে লোয়েস্ট মার্ক পাই, তখন আমার মধ্যে শুধু ঢাকা যেহেতু ভর্তি হয়েছি ইংলিশ তো একটু জানতে হবে। আমি না ইংলিশ ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতাম, আমার আব্বু করতো কি ইংলিশ আমাকে শেখানোর চেষ্টা করতো। আমি ওই লেভেল থেকে দেখা যাচ্ছে আমি ইংলিশে স্পিকিং এ ভালো, গ্রামারে কিন্তু ভালো না, আমি ইংলিশে কথা বলতে পারি। ওই আরিফা মেয়েটা বলে তুমি তো ইংলিশ দেখে অনেক ভালো, আমাকে একটু বোঝাও তো। আমি যে বুঝতাম ওকে বোঝানোর চেষ্টা, এভাবে ওই যে ফ্রেন্ড একটা হয় আরিফা, আরিফার ফ্রেন্ড থাকে আপেল, আপেল আর জয়, ওদের সাথে আর কি টুকটাক কলেজ লাইফটা কাটতেছে। তখন তো ঈদ করতে গ্রামে যাইতে হয়, খুব আশা করে বসে থাকি কবে গ্রামে যাবো, কলেজ কবে ছুটি হবে। দেখেন আমার কলেজ ছুটি হলে ছোট বোনের স্কুল ছুটি হয় না, আম্মা যাচ্ছে না, আমার কাছে শুনেছি 2টা 2 টাইমে। আমার খুব মন খারাপ হয় কবে আমি বাড়িতে যাবো। আমার আব্বুর একটা মামা আছে গফুর ভাইয়া, আমি যেটা বলবো যে আমার সেকেন্ড বাবা মা গফুর ভাইয়া কল্পনা পা। আমার বাবা মা আমাকে টাকা পয়সা দিচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে, তারা আমাকে টাকা পয়সা দেয়নি কিন্তু ভালোবাসার কোথাও কমতি রাখি নাই। বাবা মা তো বাবা মাই, সবসময় আশা করতাম ঈদে বাড়ি গেলে তো ভাইয়ার সাথে আপার সাথে আমার দেখা হচ্ছে। তো তাদেরই একটা ছেলে নাম হচ্ছে জুয়েল, আমি যখন মিরাজগঞ্জে ছিলাম বেলকুচি গ্রামে ছিলাম, জুয়েলও তখন ছিল। তো তখন আমার তো ছবি তোলার প্রচন্ড শখ, আর ওই সময় ছবি মানে অন্যরকম জিনিস, আল্লাহ আমার ছবি আছে, ছবি তো অনেক রেয়ার। তো আমি দেখতাম কি আমার ভালো ভালো ছবি জুয়েল নিয়ে যাইত, ওর মানি ব্যাগে আমার ছবি থাকতো। এটা হচ্ছে যে ওই যে আমি যাদের সাথে খেলতাম ওই ছেলেদের সাথে, ও তো বসে আড্ডা টাড্ডা দিত, সিগারেট টিগারেট খাইতো, ওরা বলতো ওর পাশে তো তোর ছবি দেখলাম রে। তখন আবার অন্য কথা, মানুষের তো কয় যে তোর নাকি টিচারের সাথে প্রেম, তাহলে ওর পাশে তোর ছবি থাকে কেন। আসলে কেন আমি এটা কখনো জিওকে জিজ্ঞেস করলাম? যখন আমি কলেজে ভর্তি হলাম তখন তো আমি বড় হচ্ছি, আমার ইমোশনটা গ্রো করছে, আমি অনেক কিছু চিন্তা করছি। ছোটবেলায় আমি একটা মজার স্মৃতি বলি, ছোটবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, মৌসুমি, ওমর সানে বাসার ড্রাইভার, ওর সাথে প্রেম হয়েছে, নদীর পাড়ে পালায় গেছে, আমি বলতো কি আমাদের তো গাড়ি আছে, ড্রাইভার রাখবে, সুন্দর ড্রাইভার হবে, আমার প্রেম হবে, পালায় যাও।
যদি কেউ এই পোস্টে অ্যাপ্লাই করতে চান, ইউ ক্যান ট্রাই, নো প্রবলেম।
অবশ্যই ড্রাইভারকে গ্রাজুয়েশন করতে হবে।
আচ্ছা ঠিক আছে,
ওরকম মনে হতো যে আরিফা যার কথা বললাম, ও প্রেম করতো আমাদের কলেজে জয়নাম একটা ছেলের সাথে, ও আমাকে খুব গল্প করতো, এরকম সেরকম তুই প্রেম করিস না, এই কথাটা মনে আছে না? জুয়েলের কথা খুব মনে হতো সম্পর্কে। জুয়েল কিন্তু আমার আঙ্কেল হয়, আমার আব্বু কিন্তু ওর বাবাকে মামা বলে ডাকে, আমাদের ফ্যামিলি রিলেশনটা এত ক্লোজ, মানে আমার আব্বু এখনো একদিনও মানে দুপুরে খাইতে বসার আগে মামাকে ফোন করতে বলে না, আব্বু যদি বলে তো গফুর ভাইয়া বলে না, আমার আব্বু অসুস্থ হলে গফুর ভাই আমার আব্বুর জন্য রোজা রাখে, নফল রোজা রাখে। তো আমার না ওর কথা খুব মনে পড়ে, আম্মুর সাথে যোগাযোগটা কিভাবে করবো এত দূর থেকে, আর আমি চিঠি চিঠি লিখবো এটাও কখনো লিখে, চিঠি লিখতে একটা ভয় লাগতো, ওই চিঠিটা এনে যদি আম্মার হাতে ধরায় দেয় তো আমি শেষ, বাইরে আসতাম আমাদের। তো আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি কোরবানি ঈদ আসলো, ঈদে তো বাড়ি গেলাম, জুয়েল আসলো, হাই হ্যালো, যতটুকু কথা হয় হলো, তো যেগুলো ঢাকায় গেছো অ্যাড্রেসটা দিও আমি কিছু লিখবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও লিখবো, তখন কিন্তু আমি ওকে কাকুই বলে, তো আমি আর কিছু লিখতে কখনো সাহস পাই নাই। তো ওদের বাসায় TNT ফোন ছিল, তখন সিটি সেল, আমার আব্বু সিটি সেল ফোন নিলো, তো আমি লুকায় লুকায় TNT তে ফোন নিই, এমনি কেমন আছে, পড়াশোনা কেমন চলতেছে, আর তার বাইরে কিছু না। আমার মাথায় কিন্তু একটা কাজ করতেছে যে জুয়েলের মানি ব্যাগে আমার ছবি আছে, দ্যাটস মিন জুয়েল আমাকে লাভ করে, তখন আর এগুলা নিয়ে এত কিছু মাথা ব্যথা নাই। আমি ইন্টারমিডিয়েট লাইফটা শেষ করলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়ার পরে অনেক বড় একটা গ্যাপ, তখন আম্মাকে বললাম আম্মা এখন তো অনেক গ্যাপ, বাসা ছেড়ে দেন, শুধু শুধু ভাড়া দিয়ে কি হবে, আমরা বাড়িতে চলে যাই। মানে একদম মনে হয় যে বন্দি ছিলাম, আবার সেই ছুটটা পাইলাম, অনেক যে আমার দুই বোন ছিল ওদের সাথে অনেক ঘোরাফেরা, অনেক মজা। এখন ঘোরার ক্ষেত্রে একটা জিনিস, আমার বোনরা বড় হয়েছে, আমাদের দুই বোন অনেক সুন্দর, ওদের পিছনে অনেক ছেলে, আমার মামাতো ভাইরা খালাতো ভাইরা ওদের জন্য জান দিয়ে দেয়, একজন সুইসাইড অ্যাটেম্পটে চলে যায়, আমার মামাতো ভাইরা আমার কাছে চিঠি দেয়, তখন আমার মধ্যে কাজ করে যে আল্লাহ ওদেরকে এত মানুষ চিঠি দিচ্ছে, এত মানুষ ভালোবাসে, আমাকে তো কেউ ভালোবাসে না, আল্লাহ আমার ছেলে এত খারাপ, এরকম একটা নিজের প্রতি কেমন চলে আসে। এখানে একটা জিনিস যে আমি যখন ওদের সঙ্গে চলি, যখন আমি ওদের সাথে ঘুরতে যাই, ওরা দুজন না সবসময় আগে আগে হাঁটতো, আমি পেছন পেছন হাঁটতাম, জিনিসটা আমার মধ্যে খুব ক্যাচ করে। আমি যখন বাসায় এসে গল্প করি, শাকিলা মুক্তা মানে আমার দুই বোনের নাম, নাম ধরেই বলিস, খুব বেজ না, তোরা মাইন্ড করিস না, কারণ জিনিসটা তোরা হয়েছে, চিন্তা করে দেখ, তিনজন যখন ফ্রেন্ডশিপ হয় হয়তো কোনো দুজন বেশি ক্লোজ থাকে, এটা স্বাভাবিক হয়। আমাকে যেটা আমি বাসায় যখন আসছি তখন দেখছি সিকুয়াল, যখন কোথাও যাচ্ছি হাঁটতে যাচ্ছি ওরা দুজন একটু আগে আগে হাঁটছে,
আপনাকে পাশে নিচ্ছে না,
আমি আমি কিন্তু পেছনে, তো আমার মনে হয় আমি হাঁটতে গেলে দেখতে খারাপ লাগে, এই জন্য আমাকে ওরা পাশে নিচ্ছে না। এই যে এখানে একটা কথা, আমাকে যদি তোদের পাশে রাখার শখ নাই আমাকে কেন নিবি, এখানে আমার থার্ড কোয়েশ্চেন, তুমি তাকে ভালোবাসা দেখাচ্ছ আবার চোখে আঙুল দিয়ে নেগলেক্টেড করতেছো, এই ভালোবাসা তো দরকার নেই। আমি জানি আমার বোন যে শাকিলা আমাকে অনেক ভালোবাসে, হয়তো বা ওই সময় ওদের মেন্টালিটি কাঁচা ছিল, ওরা শুধু নিজের সৌন্দর্যটা চিন্তা করছে,
পাশে আপনি থাকলে সৌন্দর্যের হানি হতে পারে,
হতে পারে, আমি ওর দোষ দিচ্ছি না, শাকিলার দোষ দিচ্ছি না, আমার বোনটার দোষ দিচ্ছি না, বা মুক্তা পারো কোনো দোষ দিচ্ছি না, আমি বলতেছি ওদের মেন্টালিটির ভাবে তো গড়ে ওঠে নাই, কারণ হচ্ছে ওদের গার্জেনরা ওরা স্কুল কলেজ থেকে শিখে আসে নাই, ওদের মধ্যে কাজ করছে আমরা অনেক সুন্দর, ওরা দুজন খুব ফেমাস এলাকায়, সুন্দরীর মানে টপ লেভেলে যদি ধরা হয় আমার দুই বোনকে ধরতে হবে, হাজার হাজার ছেলে, মানে আমি বলবো দেলকুচিতে যত ছেলে ছিল ওই সময় ওদের প্রেমে পড়ে নাই, চিঠি আসে নাই ওদেরকে নিয়ে, মানে ওদেরকে ডিস্টার্ব করে নাই বাসায় বিয়ের প্রপোজালে ঘিরে।
আপনি এটা বললে আমি বলতাম যে আপনি প্লিজ দুটো অটোগ্রাফ নিয়ে আসবেন উইথ ফটোগ্রাফ আমাদের স্টুডিওতে, তাহলে চাইলে আমরা ফেসবুকেও দিয়ে দিতে পারতাম।
অনেক সুন্দরী আমার বোনেরা, কিন্তু ওরা অনেক ভালো ছিল, কার সাথে প্রেম করতো না, ছিল অনেক জ্বালাইতো, কিন্তু ওরা তো এটা খুব এনজয় করছে। না না না, দুজনেই ম্যারেজ।
What a shocking news.
আমি কিন্তু এত বছর পরে, প্রায় আড়াই বছর পরে গ্রামে গেলাম, তখন ফার্স্ট টাইম গ্রামে গিয়ে কিন্তু হার্ড হলাম আমার খুব কাছের মানুষ দ্বারা, ওদের দুজনের বিয়ের প্রপোজাল আসে, হান আমার ফুপুরা আলোচনায় বসে, আমার মেয়ের অমুক জায়গা থেকে বিয়ে আসছে, আসলে এই ফ্যাক্টরির মালিক ছিল, অমুক ব্যাংকে চাকরি করে, আমাদের ফ্যামিলিতে কি সবাই না বড়রা ছোটদেরকে বুড়ি বলে রাখে, আমার কুকুর আমাকে বুড়ি বলে, আমি আমার ছোট বোনকে বুড়ি বলতেছি, ও তার ছোটকে বুড়ি বলতেছে, কে বুড়ির বিয়েটি আসে নাই? আমার বলে যে না ওরা এখন দিয়ে দেবেন, দেবেন কি আসলে না দেবেন, আমার আম্মাকে তো এইভাবে বলার কিছু ছিল না, এখানে আমার আরেকটা কোশ্চেন, যে আমার বিয়ে আসলো না, এই সমাজে তো অনেক মেয়ে আছে বিয়ে একটু দেরিতে হয়, হয় না? তারা কি সবাই প্রতিবন্ধী? আমি প্রতিবন্ধী বলে আমার বিয়ে আসে না, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছি, আমার বিয়ে আসে নাই। এখানে আমার আরেকটা কোশ্চেন, যে একমাত্র কারণ কি আমি প্রতিবন্ধী? আমি তো অনেক নর্মাল মেয়েও দেখছি যে তার পড়াশোনা করে না, তাদের বিয়ে হচ্ছে 26-25 কই, তাদের বেলায় তো প্রশ্ন উঠলো না, আমার বেলায় কেন? এবং আমার মাকে নিয়ে কেন? সে একই কথা বলছে, আমার মায়ের দোষটা কি? সে আমাকে জন্ম দিচ্ছে তাই? আমার কুকুরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে, স্টিল আমি বলছি যে লাভস মি। কম্পেয়ারিজমে যখন যায় তখন কিন্তু সে আমার ওই ভালোবাসার জায়গা থেকে সরে যায়, আমি যেমন সরে গেছি এই প্রতিবন্ধকতার কারণে। আমি ভালোবাসা পাচ্ছি আবার সেখান থেকে সরে যাচ্ছে, আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি যে তারা অ্যাকচুয়ালি ট্রুলি আমাকে লাভ করছে কিনা, আমার কুকুরা, আমার মামিয়েরা। আমাকে এনে বেশি সমালোচনা করে আমার মামিয়েরা, আমার এক মামাতো ভাই সঙ্গে আমার বিয়ের প্রপোজাল আসে। আমার আম্মার কথা যে প্রথমত যে ওকে এই বয়সে বিয়ে আমি দিব না। আর সবার একটা ধারণা আমাদের এলাকায় একটু যৌতুকের প্রচলন আছে, যেহেতু কানের বড় মেয়ের এই অবস্থা, বিয়ে দিলে চলতে পারে না, গাড়িটা তো দিয়েই দিবে প্রথম কথা। আর মনে করে যে বিয়ে দিলে না জানি কত কিছু পাবে। আমি বেলকুচি সিরাজ কিন্তু সবাইকে বলতেছি, আরে ভাই আমার বাবাকে তার মেয়ের জামাইকে দেওয়ার মতো 500 টাকাও নেই। আমার বাবা 20 টাকা ইনকাম করলে 20 টাকাই খরচ করে, আমার যা সেভিংস আছে আমার বাবারও তা নেই। তাহলে আপনারা সিরাজগঞ্জের মানুষরা কেন ভাবেন যে আমার বাবার অনেক টাকা, আমাকে বিয়ে করলে অনেক কিছু পাবেন?
বাইরে ওই আপনার কি পরিমাণ সেভিংস আছে আমাদেরকে একটু বলে যাবেন?
আমি
আমি আলোচনা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছিল, সে কারণে একটু হালকা করার চেষ্টা করছিলাম। আমি নোট করতে চাই এই একাটাতে, দেখুন ও কিন্তু শুধুমাত্র ওর সাথে যে মানুষগুলো চলছে সোসাইটি সেই মানুষগুলোকে কিন্তু উদাহরণ হিসেবে টানছে না, ঘরের মানুষ যারা ওর আদর করছে এবং যারা ওর ভালোবাসার অনেক বড় জায়গা জুড়ে আছে সেই মানুষগুলোই সিচুয়েশনালি কখনো কখনো এমন কোন প্রশ্নের দিকে ওকে ছুড়ে দিচ্ছে, ঠিক একইভাবে ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে তুমি একজন প্রতিবন্ধী এবং তুমি কেন 8-10টা সাধারণ মানুষের মতো এই এক্সপেকটেশনটা করো যে এক্সপেকটেশনটা আমরা করি। অদ্ভুত নিয়তি। প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে জেনে এটা করছে, বা তারা কি এটা আসলে সচেতন ভাবে করছে নাকি অসচেতন ভাবে করছে? এটা যদি ট্রেডিশন হয়ে থাকে, কাস্টমস হয়ে থাকে আমাদের সোসাইটির, যে একজন লুলাকে লুলা বলা যাবে, একজন খোড়াকে খোড়া বলা যাবে, কিংবা খোড়ার সাথে যখন আমরা কথা বলবো কিংবা যার যিনি প্রতিবন্ধী তার সাথে যখন কথা বলবো, আমার মাথায় রাখার কোনো দরকারই নেই যে সে প্রতিবন্ধী এবং তার সাথে আমি চাইছে তাই বলতে পারবো তার দুর্বলতা নিয়ে। এটা যদি আমাদের সোসাইটির ট্রেডিশন হয়ে থাকে, সেটা যদি আমরা একজন শিক্ষকের মধ্যে পাই, সেটা যদি আমরা একজন ঘরের পরিবারের সদস্যের মধ্যে পাই, তাহলে তো সমাজের আর দূরের মানুষগুলোর কথা আমরা বাতিয়ে দিলাম। এই জায়গাটায় পরিবর্তন আনার জন্য আজকে হ্যালো 8920-র এই বিশেষ পর্বটি, আমরা বিশেষ বলছি এই অর্থে, বিশেষ আসলে বলতে চাই না, তারপরেও বলছি, কারণ আজকে এখানে শিমুল যে জায়গাটাতে সে কথা বলছে, শিমুলের জন্য একটা বিশেষ ধরনের পরিবেশ আমাদের সোসাইটিতে থাকা উচিত ছিল। সেই বিশেষটা ওকে ওর মর্যাদার জায়গায় যাতে অধিষ্ঠিত করতে পারে, ও যদি ওর বিশেষ মর্যাদার জায়গা থেকে ফিল করে যে সমাজের 8-10টা সাধারণ মানুষের মতোই ও সাধারণ একজন মানুষ, তাহলে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারাও ঠিক এই ফিলটাই করবে যে হ্যাঁ ও আমাদের মতো সাধারণ মানুষ, এই যে বিশেষ মর্যাদা, এই মর্যাদাটা ওকে দেওয়ার দরকার ছিল। সেই জায়গাটায় আমরা আসলে কতটুকু করতে পেরেছি সেই প্রশ্নটা আপনাকে করার জন্য আজকের এই বিশেষ হ্যালো 8920। এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু বড় বড় বিশেষ বিশেষ কোনো ঘটনার বর্ণনা দিচ্ছে না, নিজের জীবনে প্রাথমিক জীবনে ঘটে যাওয়া ছোট 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 স্মল ঘটনা, এবং এই স্মল এবং এই ছোট ছোট ঘটনাগুলো মানুষের মস্তিষ্ক জুড়ে এত বেশি পরিমাণে থাকে না, ইভেন আমারও নেই, আমার জীবনে অনেক ছোট ছোট ঘটনা আছে এরকম, আমি মনে করতে পারছি না, কিন্তু আমার অবাক লাগছে ও প্রতিবন্ধী এবং ও এত সুন্দর করে বর্ণনাগুলো দিচ্ছে, হয়তো ওর কষ্টের জায়গাটায় এই জিনিসগুলো আছে বলেই ও ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দর করে বের করে নিয়ে আসতে পারছে। আমরা আবার ওর গল্প ফিরে যেতে চাই, তবে আরেকবার মনে করে দিচ্ছি, আপনি চাইলে ওকে নিয়ে কমেন্টস করতে পারেন আমাদের ফেসবুকে গিয়ে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবার বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে শিমুলকে নিয়ে, আপনি চাইলে কোন প্রশ্ন করতে পারেন শিমুল।
তখন আমি এই 3 মাস পরে আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট বের হলো, আমি পাস করলাম আর কি, একদম ওরকম ভালো কোনো রেজাল্ট না, মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাস করলাম। এখন কোথায় ভর্তি হবো? কিন্তু উত্তরবঙ্গের মানুষ, আমার মামাতো ভাই তো অনেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, আমারও খুব ইচ্ছে, তাহলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। তো আমি রাজশাহীতে গেলাম ভর্তি হওয়ার জন্য। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, তখন থেকে আমি যেটা দেখছি, আমার মামাতো ভাইয়েরই একটা খালাতো ভাই ফিরোজ ভাইয়া, তার অবদান অনেক আছে, আমি তার নামটা এখান থেকে নিতে চাই। তো ফিরোজ ভাই চেয়ে বলো তাহলে এই রাজশাহীতে তুই পড়। তো আমরা নতুন ওখানে গেলাম, আমার আব্বু তখন কোরিয়াতে চলে যায়, ফিরোজ ভাইয়া অনেক হেল্প করছে আমার আম্মাকে ছেলের মতো। তো আমার ফিরোজ ভাইয়াকে আর আমার মামাতো ভাই যে সুজন ভাইয়া, ভাইয়ের সঙ্গে রাজশাহীতে গেলাম। তখন আমার না খুব মন খারাপ, আমার মন খারাপ এই কারণে যে আমার বোনের অবস্থা, ওরা ডিগ্রি কলেজে পড়বে, আমার ইচ্ছে যে আমি জীবনে তো ওইরকম বন্ধু পেলাম না, ওরকম সঙ্গ পেলাম না যারা আমাকে এনকারেজ করবে, যাদেরকে পাইছি সবাই আমাকে ডিমোটিভেটেড করছে, তাহলে আমি ওদের সাথে থাকি। আমার কথা ছিল যে ওদের সমানে সমানে আমি ভালো মতো চলতে চাই, আমি তো ওদের মতো সুন্দর না। আমার না তখন চিন্তা হতো কি যে আমি আব্বুকে বলবো আমাকে টাকা দিবেন, আমি প্লাস্টিক সার্জারি করে ওদের মতো সুন্দর হবো। আমার মাথায় এই সেন্সটাও কাজ করতো যে আমি যদি ওদের মতো সুন্দর হই হয়তো ওদের পাশাপাশি আমি চলতে পারবো। তো আমার ক্লাস ফাইভের চিন্তা ছিল যে আমার একটা আইডেন্টি করতে হবে। এখানে এসে না বড় হচ্ছে আর দেখছি কি ব্যাপারগুলো, আমি ভাবছি যত বড় হবো তত আমার পেছন থেকে চলে যাবে, না ব্যাপারগুলো ঘুরে ফিরে আমার সামনে চলে আসতেছে। আমি আব্বুকে বললাম আব্বু তুমি কোরিয়ার থেকে আমার জন্য কিনে আসবা, বলতেছে তুমি বলো মা আমি তোমার জন্য কিনে আসবো, আমার তো ছবি তোলার শখ, তোমার জন্য লেন্স আলা একটা ক্যামেরা নিয়ে আসো। বলে আর কিছু আনবো না তোমার জন্য। তখন তো কম্পিউটার চলে আসছে, একটা কম্পিউটার নিয়ে আসে। আমি বলছি না তুমি কম্পিউটারে টাকা দিতে আমি প্লাস্টিক সার্জারি করবো, আমার ফাদারের মাথাটা খুব কাজ করছে। এই কথাটা কেন বলছে? আমার আম্মাকে বলছে তুমি আমার মেয়েকে কিছু বলছো, মেয়েটাকে রেখে আসছি তোমার ভরসে, তুমি কি এমন বলছো আমার মেয়ে প্লাস্টিক সার্জারি করতে চায়? তখন আমার আম্মা আমাকে বুঝাইলো যে দেখ বাইরের সৌন্দর্য সুন্দর না, ভালো করে পড়াশোনাটা কর, এখনো সময় আছে। তারপরে ফিরোজ ভাইয়াকে আম্মা বললো তুমি ওকে একটু বুঝাও। হন ফিরোজ বললো তুই কেন বুঝতে চাস না? আমি কিন্তু ভিতর ভিতর ওদেরকে বলতে পারছি না, আমি এত দুষ্ট, নিজেকে এরকম জলি ভাবে রাখতেছি, সবাইকে বুঝাচ্ছি যে আমি কিছু কেয়ারই করি না। দূর বলতেছে বলতেছে আসলে যে আমি ভিতরে ভিতরে কি হচ্ছে সেই আমার স্কুল জীবন থেকে ক্লাস থ্রি থেকে আমি তো কাউকে বলি না, এতটুকু বলছি তাতে আমার বাবা শেষ, আর বললে তাদের অবস্থাটা কি হইতো। তখন আমি রাজশাহীতে যখন যাই তখন ভাইয়ার ফ্রেন্ডরা বলে যে আসলে রাজশাহী শহরটা তো অনেক নিরিবিলি, তো বলে আমরা এখানে রাজশাহীতে যারা পড়তেছি এখানে চার পাঁচ বছর অনার্স মাস্টার শেষ করে ঢাকা যা, ঢাকা চিনতেই লাগে দুই বছর, কোথায় কি করবো। ওর চেয়ে ও যেহেতু ঢাকায় কলেজ পড়ছে, ও যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কোথাও ঢাকায় সিটির মধ্যে অনার্স টনার্স করে ভালো হবে। ঢাকায় যখন চলে আসি তখন আর মাতো বাইরে ডিসিশন আছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক সময় লাগে অনেক জ্যাম, ওকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই। তখন ওই যে আমার ভাইয়েরা যারা অনার্স পড়তো রাজশাহীতে, ফিরোজ ভাইয়া সুজন ভাই, ওরা বলো কি তাহলে বুই একাডেমি অনেক নাম করা, ওখানে শিমুরকে ভর্তি করি। আমার ফাদার তখন কোরিয়াতে, তখন আম্মা আব্বুকে ফোনে বলো, আব্বু বলো ঠিক আছে আমার যত কষ্ট হয় আমি টাকা পাঠাবো, তুমি ওকে ভুই একাডেমিতে ভর্তি করো। ফার্স্ট আসলাম ধানমন্ডিতে ভুই একাডেমিতে খবর নেওয়ার জন্য, গেলাম তো ভুই একাডেমি অনেক এক্সপেন্সিভ। তখন আমার আব্বু যখন কোরিয়াতে যেখানে কাজ করতো বিল পায়নি, তখন আমি যেটা দেখলাম আমার আম্মা আমার আমার অর্নামেন্টস বিক্রি করে ফেলছে, আমাকে কিন্তু জানায়নি। আমি যখন জানলাম তখন আমি না বললাম আমি ভর্তি হব না, তখন আমি দেখলাম আমার মাথায় চিন্তা করলাম যে আমরা তিন বোন আমি এই অবস্থা, এখন আমার যদি এভাবে অর্নামেন্ট বিক্রি করে করে আমাকে পড়ায়, নেক্সট মান্থ আমার আব্বু বিল পাইলো না, তখন আমার কি হবে? না আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার বললো আমি পড়তে পারবো না। আমার বলো তুই সাহস পাস না, হচ্ছে না আম্মা আমি আরো ফেল করবো, এত ইংলিশ টিংলিশ আমার মাথায় ঢুকবে না, গ্রামারে ভালো না। তখন আমি কান্নাকাটি শুরু করে দিলাম। তখন আমার ফিরোজ ভাই বললো তা ঠিক, ও যদি না পড়তে চায় তাহলে তো লাভ নেই। আসলে পড়তে না চায় কারণ কিন্তু আমার অন্যটা ছিল, আজকে আমি বলতেছি। তখন কি করে হ্যাঁ বলো যে তাহলে ইডেন কলেজে ফর্ম উঠে, ইডেন কলেজে ফর্ম উঠেলো। আমাদের বেলকুচিতে একটা জায়গা আছে বেতিল একটা গ্রামের নাম, ওখানকার কাইফুল ইসলাম উনি অনেক নাম করা ব্যবসায়ী, আমার আব্বু ওনার ফ্যাক্টরিতে চাকরি করতো। ঢাকায় এসে তখন তো আমাদের বাসা নাই, এসে আমি ওনাদের বাসাতে উঠছে। তাহলে ইডেন কলেজে তো ফর্ম উঠে গেছে, যাতে ইউনিভার্সিটি কবে ভর্তি পরীক্ষা হয়ে দুই মাস আড়াই মাস পরে বাড়িতে চলে গেছে। তখন আমাদের বাড়িতে টিএনটি ফোন আছে, ওই যে টিএনটি ফোনে আমার জুয়েলের সঙ্গে কথা হচ্ছে মাঝে মাঝে, হঠাৎ ফোন ধরলে কেমন আছেন কি অতটুকুই, আর বলতেছে তোমার তো পরীক্ষা শেষ ময়মনসিং আসো। বললাম না ইডেন কলেজে ভর্তি পরীক্ষা নাকি অনেক কঠিন হয়, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি গাইড কিনে নিয়ে গেছি মিল্কের থেকে, টুকটাক পড়তেছি সিনেমা দেখতেছি। তখন আমার বিয়ে আসা, তাদের চিন্তা ভাবনা ছিল আমাকে বিয়ে করলে অনেক টাকা পয়সা পাবে। তা আমার আমার বলছে আমার মেয়েকে ভাই যে এমনি এমনি বিয়ে করতে চাও করবা, আমি কিন্তু মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা দিতে পারবো না, আমার নাই, আমি কোত্থেকে দিব? আমার ফুপুরা বলে মামিয়েরা বলে বা মামার শালারা ওনারা বলে যে যে মেয়ে এই মেয়েকে পড়াশোনার জন্য এত কষ্ট করাইতে সেই মেয়ে কি করবে, তার চেয়ে বরং দুই তিন লাখ টাকা দিয়ে একটা দেখতে শুনে বিয়ে দিলেই হয়, আমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসে। ছেলের হচ্ছে স্টেশনারির দোকান, আমার আব্বু দুই তিন লাখ টাকা দিয়ে মাল উঠাই দিয়ে বিয়ে করবে থাকবো খাবো। তারপরে আমার জন্য বিয়ের প্রপোজাল আসে, ছেলের চার পাঁচটা টাকা আছে, আমার আব্বু দুই তিন লাখ টাকা দিলে আর চার পাঁচটা করবে, একটা মোটর সাইকেল দিবে, সে টুকটাক হাট করবে চলে যাবে, খায় পরে আর কি বেচা থাকবো। আমার জন্য মানুষজন এরকম বিয়ের প্রপোজাল নিয়ে আসতেছে, আব্বু নাই দেশে, আমরা তো কখনোই চাই না এরকম। এ নিয়ে অনেক কথাবার্তা, সবাই বলতো স্যার এই মেয়ে কই বিয়ে দিবে কোথায় যাবে, আমি না বাসা থেকে বের হয় বন্ধ করে দিলাম। আমার ফুপুরা গর্ব করে বলে আমার মেয়ে বিয়ে আসছে এই ব্যাংকার এই সেই, হ্যাঁ দেন আমার মেয়ে এত সুন্দর, অমুক নাটকের ডাক্তারছে, অমুক এই করতেছে সেই করতেছে, অনেক কথা। আমার আম্মা কখনোই কিছু বলতো না। ফুপুরা দেখাইতে দেখো শাকিলার জন্য এই গয়না বানাইছি, আর আমাকে দেখায় শাপলার জন্য কি বানাইছে, ওর জন্য তারও বেশি বানাইতে হবে, বাইরে করতে কি করবে, তারা কিন্তু ইন্সপায়ার করার কথা, তারা এটা বলতেছে গয়না দেখাচ্ছে বলতেছে ওর জন্য তারা বেশি বানান লাগবে, মানে কি আমার বোন এত সুন্দর তার জন্য 10 ভরি বানাইছে, আমি তো সুন্দর না, চলতে পারে না, আমার জন্য আরো বেশি বানাইতে হবে। এই পরিবেশটা ওখানে আমি আর কারোর সাথে মিশে দিছি না, কথা বলি না, আমার বোনদের সাথে ওই রকম আর আমি কথা টথা বলি না, চুপচাপ থাকি। তখন আমি ঢাকায় চলে আসি, ইডেন কলেজে পরীক্ষা দিই, আমি ট্রান্সফার কি গুগলে। আমার অ্যাকচুয়ালি ভূগোলটা ভালো লাগে না পড়তে, আমি শুধু বসে আছি মাইগ্রেশনের সময় কখন আসবে। ওই যে আমার মাথায় কাজ করছে, নুরিয়াপা বাংলায় পড়তে আসছিল, উজ্জ্বল ভাই বাংলায় পড়তে আসছে, আমার না কেন জানিস আমিও বাংলায় পড়ি। মাইগ্রেশনের সময় একটা ফর্ম নিলাম ইডেন কলেজে, ফর্ম নিয়ে মাইগ্রেশন করে বাংলায় ভর্তি হয়ে গেলাম। ফার্স্ট ইয়ারে একদম হোস্টেলে উঠে গেলাম, এটা 2004 এর ফার্স্ট ইয়ার দিকে। এখান থেকে হচ্ছে আমার লাইফটা শুরু। আমার মা চাইছে আমার লাইফে পরিবর্তন আসবে, আমি চাইছি, ফিল করছি, কিন্তু আমি তো জায়গাটা পাইনি যে পরিবর্তনটা আমি নিজে যেরকম করে চাইছি ওরকম ভাবে নিজেকে ফ্লো করার জন্য। আমি বলতাম তারপর হোস্টেলে তো কি পরিবেশ, মন টিকে না, ভালো লাগে না, খাবার দাবারের ডাইনিং এর কি বাজে অবস্থা। 2 দিন হোস্টেলে থাকে বাড়ি চলে যায় সিরাজগঞ্জ, আম্মাকে না বলে যে 7-8 দিন থাকি। তখন আমার আশেপাশে লোকরা বলে, আগেই তো বলছিলাম এই মেয়েদের পড়াশোনা হবে না, খালি খালি ঢাকায় নাম করার জন্য ভর্তি করলো, মেয়ে ঢাকায় ভর্তি করছিল, মেয়েদের সারাদিন বাড়িতেই থাকে। আম্মা কান্নাকাটি করে বলে, দেখ আমার এই কথা শুনতে হইতেছ। তখন আমার আব্বু দেশে চলে আসছে, রংপুরে একটা জায়গা আছে সিঙ্গার, ওখানে পীর আছে, সে সবকিছু ভালো করতে পারে, ক্যান্সারের রোগী তার কাছে অজ্ঞান অবস্থায় গেলেও সে হেঁটে বাড়ি ফেরে। আমার ফাদার করলো কি, আমি যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে উঠলাম, আমার ফাদার আমাকে সেখানে নিয়ে গেল সেই পীরের চিকিৎসা দেওয়ার জন্য, আমি যদি সুস্থ হই। আমি যে কত পীরের কাছে গেছি, পীর দরবেশ, আমি এই সপ্তাহে আসি নাই, খুব গেছি আমি
লাইফে। আপনার পায়ের জন্য?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
পীর দরবেশ।
হ্যাঁ,
হোয়াট দে ট্রিট, আপনি কি করতে?
ওইখানে গেলাম সেই রংপুরে সেই পীর সিঙ্গার, আমার আব্বু তার কাছে আমাকে নিয়ে গেল। এখন আমি তো জানি, আমি তো ডিটারমিন, আমার আব্বুও কিন্তু জানে, সে কিন্তু এখানে অন্ধ হয়ে যাওয়ার থেকে আমি তার মেয়ে, আমি সমাজে সাপার করছি, যদি হয় যদি হয় যদির উপরে তার কাছে গেছে কি কষ্ট। আমাকে ভেতরে ঢুকাই দিল পীরের বাড়ি, তো মনে করেন অনেক লোকজন, এই গরু টরু এদিকে বেঁধে রাখছে, ডিফারেন্ট একটা পরিবেশ। ওই বাসা না রান্না করে মনে হচ্ছে পানি দিয়ে রান্না করে না, শুধু তেল দিয়ে রান্না করে। ইলিশ মাছ দেখা যাচ্ছে, আমি 2 দিন ছিলাম, আমি 2 দিনই ভাপি খাইতে পারি নাই, পুরো তেল
তেল কেমন
রান্না খাইতে পারি না, ভাত খাইতে পারি না।
দুদিন ওখানে থাকতে হলো?
হ্যাঁ, আমি 2 দিন থাকলাম। আমি যখন আব্বুর সাথে কথা বলবো, আমি কিভাবে কথা বলবো? আব্বুরা তো ছেলেদের মধ্যে, পীরের তো অনেক নিয়ম, মেয়েরা পর্দা করতে হবে, তারপর এই সেই করতে হবে। আর আমার যেটা হয়েছে, আমি ছোটবেলায় তো মেয়েরা ফ্রক পরে, আমি পায়ে ই করে হাঁটতাম, তো ফ্রক ট্রক পরে যাই, অনেক সময় বেঁধে যাইতাম। তো ছোটবেলায় আমি ছেলেদের ড্রেস আপ করতাম,
জিন্স প্যান্ট,
শর্ট শর্ট, এগুলো করে পরে অভ্যস্ত। তখন বড় হয়েছে, আমার আম্মু বলছে এখন পড়ুক, বড় হয়েছে দেখা গেছে আমের অভ্যাসটা ছাইড়া দিয়ে নেই। আমার আম্মা একটা সময় চেষ্টা করছে, আবার এই যে আমার জিন্স টি শার্ট পরনে কিন্তু প্রশ্ন আছে, অনেকে পড়ছে, আমি তো খোড়ায় খোড়ায় হাঁটি, আমার এত ফ্যাশনের দরকার কি?
অনেকে বলে এরকম।
হ্যাঁ, এখনো বলছে আমাকে কি দরকার, ওই মেয়ে তো বোকা পড়ে আসার কথা, যাতে পাবু ছানা যায়, ওই মেয়ে গান জিন্স
পড়তেছে,
তারা কিন্তু এমবিএ করছে, জিনিসটা পড়ছে, টি শার্টটা পড়ছে, আসছে ভালো না, আসছে দেখা যাচ্ছে, আর কি করবে, আসছে বলে দেখাচ্ছি না, কিন্তু আমি একটা অভ্যস্ত হয়ে গেছি, আর সবাই যেটা করছে আমারও আর কি ভালো লাগে, আমিও করতেছি। তাহলে এটা অন্যভাবে দেখো, এটা অন্যভাবে বলো, মেয়ে মানুষের পর্দা করতেছে না সেটা বলো, এটা কেন বলো? এখানে যে আমার ফোর্থ কোশ্চেন, আমি মেয়ে মানুষ, আমার পর্দা করার কথা, যতটুকু করার কথা, যে আমি ওনাটা ভালোভাবে পড়বো, থ্রি পিস পরে মানে ইউনিভার্সিটিতে কলেজে যাব, আমি সেই জায়গায় টি শার্ট পরে যাচ্ছি, জিন্স পরে যাচ্ছি, সমালোচনাভাবে করো যে মেয়েটা আর একটু পর্দা করলে কি হতো, একটা অন্য করে এভাবে করো, কেন ওভাবে করো? আরে এই মেয়ে তো খোড়া, যে একটা তার উপর আবার অন্যপনা, তো বোরকা পরা উচিত। আমি এটা কেন বলছি যে হ্যাঁ এটা আমার অন্যায়, অন্যভাবে দেখো, আমি খোড়া, আমি প্রতিবন্ধী, এভাবে দেখার কেন দরকার?
দ্যাট ইজ অলসো আওয়ার কোয়েশ্চন। ওকে, তারপর পিয়ার বাসায় আসতে চাই, যেখানে
প্রথম দিন আমি বাসায় আসি, তো আমি আব্বুকে তো ডাকতেও পারতেছি না, কারণ ওই যে অনেক লোকজন ওখানে, তো মেয়েরা ছেলেদেরকে মুখ দেখাচ্ছে না, এই না সেই না, আমার আব্বু আমাকে খুঁজছে। আমি আব্বুকে বলছি, আব্বু আমি এখানে রাতে ঘুমাবো না, একটুও ঘুমাবো না, আমি আমার আব্বু ফ্রেন্ড আপনাকে সারা রাত গাড়ির মধ্যে, আমি দিন রাত ছিলাম, 2 দিন 3 রাত, 3 রাতই আমাদের গাড়িতে ঘুমাইছি, একটা প্রাইভেট কার, একটা করলাতে কতটুকু জায়গা থাকে। সে কি করতো, সেই 10 বছরের নাকি পুরানা ঘি, এত টাকা দিতে হবে, অনেক পরিশ্রম করে সে খুঁজে বের করছে, সেই ঘি কালো হয়ে গেছে, মিষ্টির গন্ধ, আমি খাইতে পারতেছি না। তার মধ্যে আমার ভালো লাগছে কি, অনেক সুন্দর গ্রামটা,
প্রাকৃতিক সৌন্দর্য,
আমি যে হাঁটতে টাটতে বেরোইতাম না, এটা নিয়ে আবার এসে বলতো, পীর ভাই থেকে একটা মেয়ে বলছে, পীরের মাংস মাংস রে বেরোতে পারবে না, যাও যাও ভিতরে যাও, আমাকে বেরোতে দিচ্ছে না, স্বাভাবিক। তা আমি 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 বাড়িতে আর ঢুকবো না, আবুকে সেই বাড়িতে ঢুকতে না, আমি মারা যাবো, আমি যে 2 দিন হলো খাই না, তোমার খেয়াল আছে? আমি তো আবুকে,
তখন আপনি ইডেনে পড়ছেন?
হ্যাঁ,
অদ্ভুত। ইডেনের মেয়েরা অনেক স্বাধীন চেতা হয়, আমি যতদূর জানি স্বাধীন চেতা ইন সেন্স হওয়াই উচিত, প্রত্যেকটা মানুষেরই স্বাধীন চেতা হয়, এরকম একটা কথাও আছে, পরিবেশও আছে, আমি জানি না, আপনাকে বলছি, আমি ইডেনের মেয়েদেরকে বলছি না, মানে আপনাকে
বলছি, আমি বলবো ইডেন প্রসঙ্গে আমি কিছু বলতে চাই, অবশ্য আজকে যখন সুযোগ পাইছি ইডেনের মেয়েদের নামে অনেক বলবো না,
তার শোনার সম্ভাবনা নাই তো,
মানে না না না
না, ইটস রিল্যাক্স, ওকে আই এম রিল্যাক্সড এন্ড টেন্স ফ্রি বাই দ্য ওয়ে, চলেন তারপর
তারপর হচ্ছে যে সেই পুরানা ঘি আপনি বলছেন স্বাধীন চেতা, আমি এখানে বলি যে আমি কিন্তু গেছি আমার বাবার বিশ্বাসের কারণে, আমার বাবার বিশ্বাস আমার মেয়ে যদি ভাঙো আমি কিন্তু গেছি আমার বাবা কাছে, আমি যদি এখন আর্গুমেন্ট করতে যাই বাবার কাছে,
বাবার প্রতি অন্যরকম শ্রদ্ধা বোধ ভালোবাসা যায়,
আমি গেলাম সেই ঘিটি মাঠে আমাকে বসায় রাখলো, সেই রোদ্রে মধ্যে শেষে পুরো শরীর আমার ঘামছে, টানতেছে, এই করতেছে সেই করতেছে, সে নিজে অনেকক্ষণ ঘি দিয়ে টেনে টেনে আমার এই পাশে যা হয় সেই আমার 3 বছর বয়সের ব্যাপার, এখানে আসে আমি করতে বলো ঘিটি দিচ্ছে হ্যান ত্যান, সে বললো এই ঘিটা বাসায় গিয়ে মাখতে হবে, অনেক পানি পড়া টানি পড়া গোসল করতে হবে, অনেক নিয়ম টিয়ম, আমি তো খালি আছে যে যাই একবার এখান থেকে, খাবার কথা এই পানি যদি অসম্মান করি পানিতে আগুন ধরে যাবে, হেন হবে তেন হবে, এই সব
খুবই ভালো, কারণ আমাদের যেভাবে পেট্রোলের দাম বাড়ছে কিংবা কেরোসিনের দাম বাড়ছে, আই থিঙ্ক এরকম যদি সত্যি সত্যি কাজ হতো তো ফুয়েল হিসেবে দুর্দান্ত,
আমি আমার আব্বুকে এখন উদাহরণ দিই তো, যেমন সিএনজি স্টেশন অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় না, পেট্রোল নেই না, আমার বলে পেট্রোলের তো অনেক দাম, বলছে আম্মা ওই পানিটা রেখে দিতাম, বলে তো আমি
This track was downloaded from fusionbd.com.
আমার 1 বছর লস হয়ে গেল, আমি একটু মিস করে গেছি, ফার্স্ট ইয়ারের শেষের দিক আমরা বাড়িতে গেছি, গফুরা বলতেছে যে আমি ওর পরীক্ষা শেষ হয়েছে থেকে বলতেছি যে সাপলাকে নিয়ে একবার এতে আসো ময়মনসিংহে আসো, আমাকে গফুর ভাইয়া সহ আমাদের ময়মনসিংহ নিয়ে আসলো, আমিও ময়মনসিংহে আসতে একটু ইচ্ছা, অনেকদিন জুয়েলকে দেখি না, আচ্ছা তার সাথে আমার এমন কোন রিলেশন নাই,
আমরা জুয়েলের কাছে ফিরে এসেছি এতক্ষণ পর, রিল্যাক্স ম্যান, আমাদের তো লিসেনাররা লাভ স্টোরি খুঁজছে, আমি একটু একটু সবাইকে অ্যাড্রেস করতে চাই, যারা বিশেষ করে হ্যালোইন 920 তে লাভ LOVE লাভ লাভ খুঁজতে এসছেন, তারা যা পেয়েছেন এখন পর্যন্ত LOSS লস, তো ওটার জন্যই শুধুমাত্র যারা হ্যালোইন 920 তে আসেন তাদেরকে আমরা নিরাশ করেছি প্রথম থেকে, এবং সেজন্য আমরা মোটেও দুঃখিত নই এবং শেষ পর্যন্ত নিরাশ করব। আমরা আজকে হ্যালোইন 920 তে যে গল্প প্রচার করছি সে গল্প আমাদের বিবেককে একটা ঝাঁকি দেবে, এবং সেই ঝাঁকিটা হচ্ছে শীতল ঝাঁকি, আমরা বলছি না যে একজন প্রতিবন্ধী তার প্রতি সমাজ এইভাবে এত রূঢ় আচরণ করে, আমরা শুধু বোঝাচ্ছি আমাদের মেন্টালিটি বা মানসিক জায়গাটাতে যে স্লাইড যে পরিবর্তন বা যা আমরা প্রতিদিন চর্চা করে চলছি তা কি পরিমাণ ওদের মানসিক কষ্ট দিচ্ছে। আমরা প্রতিবন্ধীদের সুযোগের জন্য, প্রতিবন্ধীদের অধিকারের জন্য বিল্ডিং এ সিঁড়ির জায়গায় এমন একটা সিস্টেম করতে বলি, সেই সিস্টেমের জন্য আমরা আন্দোলন করি, আমরা প্রতিবন্ধীদের সুযোগ দেবার জন্য, প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন করবার জন্য কারিকুলামে পরিবর্তন আনার কথা বলি, আমরা প্রতিবন্ধীদের সুযোগ দেবার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কোটা নির্ধারণ করতে বলি, কিন্তু প্রতিবন্ধী যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে সেই পরিবেশে পরিবর্তন আনার জন্য আমরা কতটুকু কাজ করছি, সেখানে হ্যালো 8920 একটা চাক্ষুষ প্রমাণ আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করছে, এবং সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে শিমুল, এবং শিমুল বলছে যে আসলে তার বেড়ে ওঠাতে আমাদের সমাজের যে চারপাশের মানুষ, আমরা যে ছোটখাটো নিজের অজান্তে যে আচরণগুলো করছি তা কি পরিমাণ তাকে কষ্ট দিয়েছে, এবং শিমুল এখানে একা না, আমি বিশ্বাস করি এই যে লাখো মানুষ আমাদেরকে শুনছেন তার মধ্যে অন্তত কয়েক হাজার মানুষ আছেন যারা বিভিন্নভাবে প্রতিবন্ধী, তারা আজকে শিমুলের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন, এটা আমার অন্তরের বিশ্বাস। আমরা হ্যালো 8920 তে আপনার জীবনের গল্প নিতে চাই, আপনি চাইলে এখানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা জুয়েলের গল্পে ফিরে এসেছি, আমরা জুয়েলের গল্প থেকে কন্টিনিউ করতে চাই।
আমি লাইফের ফার্স্ট টাইম ময়মনসিংহে আসলাম, কয়েকদিন পরে ছিল 31st, তা আমি ইচ্ছে ঢাকায় হোস্টেলে 31st করব, আমার সামনে 206 নম্বর রুমে একটা মেয়ে ছিল মীরা, কালকে রাতে মীরা আমাকে ফোন করে বলছে তুই আমাকে একটু ভালোবাসিস না, আমি সুযোগ পাইছি মীরাকে বলে আমি তোকে এখনো অনেক ভালোবাসি, লাইফের লাস্ট দিন পর্যন্ত ভালোবাসবো। আর সেকেন্ড ফ্রেন্ড আমি বলবো শিউলি, অনেক লম্বা একটা মেয়ে, অনেক সুন্দর দেখতে, ওখানে আমি খুব তাকিয়ে তাকিয়ে দেখতাম মেয়েরা এত সুন্দর হয় কি করে,
আজকে অনেক ব্যাচেলার ছিলেন আমাদের এখানে শুনছি, আপনি যেভাবে প্রত্যেকটা মেয়েকে সুন্দর বলছেন ইউ উইল বি গ্রিডি।
মীরা তুমি হচ্ছে জানিস হোস্টেলে না অনেক মজা হয়, তুই কিন্তু বাড়িতে যাচ্ছিস 31st এর আগে চলে আসবি, আমি জানি যে আমি ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসবো, আমি তো একা চলাফেরা করতে পারিনি, তখন না কেউ আসতে দিতে চাচ্ছে না, তখন আমার আব্বু ফোন করে বললো কি আমাকে যে তুমিও গেছো মেয়ে 3টাও গেছে, আমিও একবার আসি না, বললো ঠিক আছে তাহলে তুমি আসো, আব বসতেছে, একটা অজুহাত আম্মা পাইছে, তাহলে তুই থাক, 30 তারিখে আমাকে আসতে দিচ্ছে না। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আমার ইন্টেনশন ছিল জুয়েলকে মনে একবার দেখতে পারবো, আমার তো দেখা শেষ, আমি তাকে কিছু বলবো খুব না ভয় পাচ্ছি, কিছু বলতে পারছি না। অ্যাকচুয়ালি ওরকম লাভের ফিলিংসটা আসে না, একটা ইন্টেনশন কিন্তু কাজ করছে, লাভ কথাটা মনে হয় না, আমার জুয়েলের কথা আসতেছে। ওই যে আমি ছোটবেলায় দেখছি যে মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবি আসতে রাখে, মেয়েরা বয়ফ্রেন্ড রাখে, ছেলেরা গার্লফ্রেন্ড রাখে, ওই ছবি দেখে কিন্তু আমি দেখছি আমার ভাইয়ারাও রাখছে, আমি জুয়েলকে দেখছি আমার ছোট ভাইরা রাখে।
আমি দেখতাম যে ওই যে ববিতা মৌসুমী, তারপরে ধরেন সালমান শাহ, তারপরে যদি বলিউডের দিকে যাই জুহি চাওলা কিংবা শ্রীদেবী, এইসব ছবি আমি অনেক দেখেছি।
এটা আমি একটা ফানি জিনিস বলতে পারি, এখনো আমি আমার পছন্দের অ্যাক্টরের ছবি আমার পাশে রাখি, এটা নিয়ে জুয়েলের অনেক প্রশ্ন ছিল, তুমি নাকি আমার ভালোবাসা, আমার ছবি তো তোমার কাছে, আমি তোমাকে দেখাবো, দেখাই
না, আপনি দেখেন, আপনি বলেন,
ইমরান হাশমি,
কংগ্রেচুলেশন, ওকে,
আমার ইডেন কলেজের সবাই আমাকে মিসেস হাশমি বলে ডাকতো,
ওকে,
আমি ইমরান হাশমি ফার্স্ট সিনেমা যখন দেখি ফুটপাথ,
ওকে, ঠিক আছে, আপনি স্টোরিতে না, আপনি আপনার স্টোরিতে থাকি, প্লিজ,
ওকে পছন্দ করে আমাকে আসতে দিল না, তা আমি খুব মন খারাপ করে বসে আছি। এখন জুয়েল ওর আম্মাকে ফোন করছে দোকান থেকে বাসায় যে আম্মা শিমুলকে রেডি হইতে বলেন, আমি ওখানে বেরোবো, ওর যেহেতু মন খারাপ, আমি তো যাবোই না। জুয়েলের মা অনেক আদর করে কল্পনা পা, আপা আমার হাতটা ধরে হাত মুখ দিয়ে বলতেছিল কোন ড্রেসটা পরবি তুই বলতো, তুই এক কাজ কর, জুয়েল কিন্তু এরকম মেয়েরা ছেলেদের ড্রেস পরবে পছন্দ করে না, তুই আজকে একটা থ্রি পিস পরে যা, আমার থ্রি পিস খুবই কম, নাই বললে চলে, তখন একটা মাত্র মানে ইয়েলো কালার একটা থ্রি পিস ছিল, আপা বলে এটাই পর। এখানে একটা জিনিস আমাকে নাড়া দিচ্ছে যে জুয়েলের মা কেন জুয়েল কি পছন্দ করে যেভাবে মেয়েদের, আমাকে সেভাবে সাজাতে হবে। জুয়েল অনেকক্ষণ আসছে, এসে বাইরে বাইক স্টার্ট দিতেছে, ঘরে ঢুকতেছে, আম্মা বলতেছে একটা গেস্টের বাসা আসছে, তুমি জেট করতেছো ঢাকা থেকে, মীরা আমাকে ফোন করতেছে শিমুকে আসতেছিস না কেন, কালকে আমরা কত মজা করবো একসাথে নাচবো, তোর নাচ না হলে তো আমাদের হলের প্রোগ্রামই হবে না, আমার হলের রুমে বড় আপু ছিল, রুমা আপু, আমি তার কথা বলবো, সে আমাকে অনেক ভালোবাসছে, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। রুমা আপু বলতেছে শিমুক তুই আসিস না কেন, আমার এলাকায় আমি সবাইকে গর্ব করে বলছি যে তোরা কি নাচ পারিস, আমি একটা জিনিস দেখাবো। দেখেন এখানেও কিন্তু তার ইন্টেনশনটা কি, সে আমাকে দেখাইতে যাচ্ছে কেন,
কারণ আপনি,
কারণ আমি প্রতিবন্ধীও নাচতে পারি, তার এটা গর্বের বিষয় যে আমি প্রতিবন্ধীও নাচতে পারি, হ্যাঁ গর্বের বিষয়। এমনি বলো শিমুল ভালো নাচে, মীরা সবাইকে বলছে, শিউলি সবাইকে বলছে, তোরা আর কি নাচি, শিমুল তো ভালো নাচে, দেখবি শিমুল হাঁটতে পারে না তাও কেমন নাচে, ওরা কিন্তু আমার ফ্রেন্ড, ওরা হয়তো ওই ইন্টেনশন থেকে বলে নাই, চলে আসছে আমার যেখানে লাগার আমার তো লেগে গেছে। তারপর আমি তো আরো কান্না, সেই সময় রেডি হচ্ছে, জামা পড়তেছে, কাঁদতেছে, আপনার কাছে কাঁদতেছে, চেহারা তো নষ্ট হয়ে যাইতেছে, এখন জোর বলতেছে যে চেহারা এর আবার নষ্ট হবে কি, আর জোর বলতেছে তুমি তো কাঁদতেছ কেন, তুমি ঢাকায় যাবে, চলো তোমার আমি বাসে এখন উঠে দিয়ে আসি। আমি বললাম যে এখন তো সন্ধ্যা, বলে তাহলে চুপ করে থাকো, কালকে আমি তোমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসবো। আমি জুয়েলের সাথে বের হইলাম, পুরো ময়মনসিংহ শহর আমাকে ঘুরে, ফার্স্ট গেছি কৃষি ইউনিভার্সিটি, শম্ভুগঞ্জ ব্রিজ, অনেক কিছু দেখাইলো। তো আমি যখন জুয়েলের বাইকে উঠছি তখন বাজে প্রায় 4:30, আমাকে জুয়েল জিজ্ঞেস করতেছে, ওর হাতে ঘড়ি আছে, আমার কাছে মোবাইল, আমাকে জিজ্ঞেস করতেছে সেটা ময়মনসিংহ সার্কিট হাউসের সামনে গিয়ে, শিমুল কয়টা বাজে, আমি ওকে উত্তর দিছি 5:15, আপনি টাইমটা নোট করেন। এতক্ষণ জুয়েল আমার সাথে কোনো কথা বলা নাই, আমি ওর বাইকে আছি, ও আমাকে কৃষি ইউনিভার্সিটি থেকে ঘুরাচ্ছে, আমি লেখা দেখতেছি, ও আমাকে কিছু বলতেছে না। তখন আমি ওকে প্রশ্ন করি যে আপনার হাতে ঘড়ি থাকতে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন, বলে তুমি তো কোনো কথা বলতেছো না, আচ্ছা আমার আসলে ভালো লাগছে না কথা বলতেছে না, তোমার ভালো লাগতেছে না সেজন্য কথা বলতেছে না, নাকি আসলে কিছু বলার খুঁজে পাইতেছে না তাই, বলে আগে তো ভালোই কথা টথা বলতা, আমার সাথে মার্বেল টার্বেল খেলতা, জিজ্ঞেস করতা কাকু কেমন আছেন, নাকি আমাকে আর তুমি কাকু বলতে পারছো না, আমি কিছু বলি না। তখন ইনস্ট্যান্টলি আমি অনার্স পড়ছি, লাইফে কোনো ছেলের সাথে ওইভাবে মিশে
নাই,
তখন আর কি ওই ফিলিংসটা আমার মধ্যে হঠাৎ করে কাজ করে। তখন আমি জুয়েলের সঙ্গে আবার সেই জায়গাগুলোতে আবার আমাকে ঘুরাই, বলে দেখো এখান থেকে কিন্তু আমরা গেছি, তখন আবার সিস্টেম জায়গাগুলো দিয়ে এই জায়গাটার নাম এই, এটা আনন্দমোহন কলেজের সামনে একটা টেস্ট হল আসতে, বলতে দেখো আমি এখানে সবসময় আড্ডা দিই, তুমি যদি আমাকে জীবনে কোথাও কখনো খুঁজে না পাও এই জায়গাটা আসলে পাবা, হ্যাঁ একটা কোশ্চেন, আমি ওকে কেন জীবনে কখনো খুঁজবো, ওকে ডিটারমাইন ছিল যে আমি ওর প্রেমে পড়বই, আমি ওকে কখনো খুঁজবই, অ্যাকচুয়ালি কি বলবো, দ্যাট ওয়াজ এ গোল্ডেন মোমেন্ট ফর মি,
ফর দ্য ফার্স্ট টাইম ইন ইওর লাইফ,
ফার্স্ট টাইম আওয়ার লাইফে, একটা বাইকে একটা ছেলের পাশে বসে আছি, তার সঙ্গে আমার টাচ লাগছে, তার কাঁধে আমি হাত দিয়েছি, তখন প্রশ্ন করতেছে, বলতেছে তোমার চুলগুলো সে ছোটবেলার মতো আছে, অনেক সুন্দর আছে বলতেছে। তো ঘুরে টুরে আসলাম, আসার পর বলতেছে আমি খুব তাড়াতাড়ি মোবাইল নিয়ে নিবো, তুমি মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও, মোবাইলটা আমাকে ফোন নাম্বারটা দিলাম, আমার আব্বু ময়মনসিংহে পৌঁছে আবার আমাকে ফোন দিত, মা তুমি কই, আমি তো আসছি তাড়াতাড়ি আসো। তারপরে আমি বললাম আব্বু ফোন দিছে, চলে যায়, যে বলতেছে এখনই যাবা, আমার হ্যাঁ অনেক রাত হয়েছে, আমাদের ময়মনসিংহে তো রাত হয় না, তারপর আমি একটা জুয়েল নামাই দিয়ে চলে গেল। ও চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিচ্ছে, তখন 12:00 ওর ফ্রেন্ডের একটা ফোন থেকে, ফোন দিয়ে আমাকে হ্যাপি নিউ ইয়ার বললো। বললো আপনার সাথে তো আমার দেখাই হবে, বাসায় আসলে বলতেন যে না এই সময়টা কি আর পাইতাম। তখন আমার মধ্যে না একটা মানে অদ্ভুত একটা ভালো লাগা, মনে হচ্ছে যে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, শীতল কোন ওয়েদার আমাকে টাচ করে গেল, আমি কিছু একটা ফিল করলাম, লাইফে প্রথমবারের মতো কিছু একটা পাইলাম। ও যে মানে ওই সময়টা আমাকে কত কিছু দিল, আমি যদি দুহাত কুড়াইও নেই আমার কাছে অনেক কম হয়ে যাবে, আমি এতটুকু কোথায় রাখবো।
হি ইজ দ্য ফার্স্ট বয় অফ ইয়ার লাইফ?
ইয়েস।
এবং ইউ ফল ইন লাভ?
না, হ্যাঁ ফল ইন লাভ মানে ওইটা লাভ না, ওই যে বললাম না
অ্যাট্রাকশন,
এক ধরনের ফিলিং, আর অদ্ভুত, আর জুয়েল অনেক সুন্দর, প্রথমত অনেক দেখতে সুন্দর, আর জুয়েলের ছেলে ইমরানের সঙ্গে অনেক মিল, মানে সঙ্গে সবাইকে হাসা বলে ডাকে।
ওকে, আজকের স্টোরির মধ্যে ইমরান হাশমির অনেক অনেক বড় প্রভাব। আমি বুঝতে পারছি না যে আপনার গল্প শেষ করে আমরা কি গান প্লে করবো, মার্ডারের যে কোনো একটা গান, ভিগো হোর্স রে,
তাহলে আমি সকাল এখন আমার ঘুম থেকে উঠতে বলতেছি জুয়েল ওকে বাস স্ট্যান্ডে দিয়ে আয়, জুয়েল কিন্তু একটা বড় ভাই আসছে, সৌরভ, সৌরভ কেউ কেউ বলতেছে না, আপা শুধু না আমার কোনো কাজে জুয়েল কে বলো, আরে যা তো ওকে বাস স্ট্যান্ডে দিয়ে, আমার তো তখন আসতে ইচ্ছে করছে না। এখানে একটা পয়েন্ট, আমি এখন যদি বলি না আমি যাবো না খুব খারাপ দেখায়, তো জুয়েলের ছোট ভাই যেটা ডলার, ডলার বলতেছে যে আর একটা দিন ভাইকে যাও না, থাকো না থাকো না আমার সঙ্গে, না গেলো জুয়েল ভাইয়ের সঙ্গে ঘুরতে যাও, থাকো না। না আমি দেখতেছি যে আমার সাথে যারা কথা হলো সব কিছুর মধ্যে জুয়েল আসে, কেন এরকম হচ্ছে, তা আমি রেডি হইতে চাচ্ছি না। তো আমার আম্মা তো বলতেছে ওকে নামাই দিয়ে আয়, সবাই তো জানে আমি আসার জন্য ঢাকা আসার জন্য ব্যাকুল, আব্বু আসছে গাড়িটা ঠিক করছে, ওরা শেরপুর গুজনীতে গাড়িতে গেলে আমাকে জুয়েল বাস স্ট্যান্ডে নামাই দিবে। তো এখন জুয়েল বলতেছে কি আমি বাস স্ট্যান্ড আসলাম যাইতে পারবো না, বড় ভাই আছে বলার, তো সৌরভ কাকু আমাকে বাস স্ট্যান্ডে নামাই দিবে, আমি বাসের টিকিট কেটে বাসে উঠছি, বাসটা স্টার্ট দিছে, আমি যে আসছি সবসময় আমার মাথার মধ্যে জুয়েল ঘুরতেছে, ওই সন্ধ্যাটা আমি ঘুরতেছি জুয়েলের পাশে, এগুলো ঘুরতেছে, হ্যাঁ কে জানে কন্ট্যাক্ট এসে বলতেছে জুয়েল কে জুয়েল, বাসটা অলরেডি মানুষিং পলিটেকনিকটা ক্রস করছে, তখন আমি বাসে উঠে দাঁড়িয়ে গেছি, প্লিজ বাসটা থামান, বলে কেন, বলছে আমি যাবো না, না গেলে তো আপনার টাকা ফেরত দেবো, আমার কিসের টাকার টেনশন, তখন আমি
আমার ইমরান হাশমি পড়ে আছে আর আপনি টাকা নিয়ে টেনশন করতেছেন,
কারণ সে যে ভাইটি টাকা দেয়নি, আমি 500 নোট দিছি, আমি কিন্তু অনেক টাকা পাই ওনাদের কাছে, ওনারা আমাকে 300 ফেরত দিছে, 90 দেয়নি, আপনি তো টিকিটের টাকা পাবেনই না, এই 90 ফেরত পাবেন না, বলছে আপনার যদি লাগে আপনি 100 নেন আমার বাস থেকে নামান, হ্যাঁ তো বলে কেন আপনার থেকে 100 নিবো গান, মানে একজন বলছি প্লিজ বাসটা থামাকে নামাই দেন, আমি নামলাম, নেমে একটা রিক্সা ঠিক করলাম, কি বলবো কোনটা বলে রিক্সাওয়ালা ভাববে, আমি বানিয়ে সিনের সিনেমা নাম বললে ভাববে উনি নতুন, আমি নিচিন্তে বললাম প্রসব করে করে মসজিদটা আছে না সেখানে যাবেন, আমি আজানের শব্দ শুনছি মসজিদ কিন্তু দেখি নাই, যাবেন নাকি, পরে বলে যাবেন, বলো কয় টাকা, বলে 20 বলছে মাথা খারাপ না সবসময় যাইতেছি 12 দিয়ে যাবেন নাকি, আমি তো জানিও না আন্দাজে,
এটা সবাই করে, আমিও করি,
আমি বাসায় চলে গেছে আমার আম্মা আমাকে দেখে, তো পেছনে আমার বাস স্ট্যান্ড তো বাস স্টার্ট দিছে, ওই বাসের টায়ার পাংচার হয়ে গেছে, ফার্স্ট টাইম একটা মিথ্যা কথা বললাম, একজন বলছে যে
প্রেমে বললে যা হয় আর
ঠিক প্রেম কিনা আমি জানি না, যে অন্য বাসের জন্য অপেক্ষা করতাম, বলছে অন্য বাস আসতে না মা আধা ঘন্টা টাইম লাগবে, জিওর ঘর থেকে বেরিয়ে আসলো, কি ব্যাপার তুমি জানাই কেন, বলছি বাস টায়ার পাংচার হয়ে গেল, তার মধ্যে টায়ার ঠিক করবে আধা ঘন্টা সময় লাগবে, বল কাল তো তুমি আধা ঘন্টার মধ্যে ওই বাস ধরতে পারবে না, অন্য বাসে যাইতে হবে, টিকিটের টাকাটা গেল, আর আমার আবু বলতেছে চুপ কর আমার মেয়ে ফিরে আসতে ভালো হবে, এর জন্য তোর টাকার চিন্তা না, এখন বাবু ছোট হলো বলে না নেক্সট জেনারেশন অনেক চালাক, আমি বাবু বলতেছে যে কি তোমার সাথে আমার কথা আছে, এদিকে সত্য বলছে কি তুই কি বলবি রে, বলে আমি জানি তুমি কেন যাও নাই, বলছি কেন না, তুমি তো আর একবার জুয়েল ভাইয়ের লোকে ঘুরতে যাই ভাইয়ের লেগে তো তুমি গেলা না, আমি ওর কথা শুনে আমার ঠিক টাকা এসেছি, তখন থেকেই বাবুর সাথে আমি খুব ফ্রি, তারপর হচ্ছে ওইখানে ওই যেটা হলো জুয়েলের প্রতি একটা ইন্টারন্যাশনাল কাজ করলো, আমি থাকলাম, পরে ঢাকায় চলে আসলাম, অনার্সটা কমপ্লিট করতেছি পড়তেছি, জুয়েল ওই দিকে মোবাইল নিছে, মাঝে মধ্যে জুয়েল ফোন করতো, আমার একটা রুমমেট ছিল ওর নামও শাপলা, ওরা বলতো ছেলেটা মানে তোকে অনেক ভালোবাসে রে, ছেলেটার সাথে প্রেমিক কর, হচ্ছে তোমার সম্পর্কে কাকু হয় কিন্তু ব্লাড কোনো রিলেশন না, ওর বড় ভাইয়ের সাথে আবার আমার ফুফাত বোনের বিয়ের কথা অলরেডি তখন চলতেছে, মানে আমি কেন সমস্যা, তখন একটা জিনিস যে মোটামুটি ফ্যামিলির মধ্যে অনেকেই জেনে গেছে আমি জুয়েলকে অনেক পছন্দ করি বা জুয়েল আমাকে করে এরকম টাইপের, কখনো কিন্তু জুয়েল আমাকেও বলেনি ভালোবাসি বা আমি বলি, কিন্তু ওই যে একটা কেয়ারিং একটা শেয়ারিং ব্যাপার ওগুলো কিন্তু চলে আসছে, কথা টথা হচ্ছে, তারপর আমার যে ওইয়া চলে আসলো তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলো বাংলাদেশে অনেক ঝামেলা এই সেই, তখন হচ্ছে জুয়েলের সাথে আমার একটা গ্যাপ হয়ে যায়, তাড়াহুড়া করবো না, মোবাইলটা হারা যায়, মোবাইল নিতে একটু সময় লাগে, এসে হোস্টেল চেঞ্জ করে অন্য হোস্টেলে চলে আসলাম, আমার ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে গেল এই হোস্টেলে নতুন। ইডেন কলেজে আসার পরে যেটা হলো, অনেক প্রোগ্রাম হয় ইডেন কলেজে, আমি অনেক নাচি টাচি সবাই বলে শুনতাম ভাঙ আছে তো প্রোগ্রাম গুলো কর, কিন্তু আমার বন্ধুটা না ইডেন কলেজে একটু বেশি ফ্লো হচ্ছে না, আমি হোস্টেলে থাকলে যা হয় বাইরেই বের হওয়া হচ্ছে না, কখনো বাজার টাজার করার জন্য যাচ্ছি ওখানে থাকছি অতটুকুই, আমার আম্মা এটা ধরতে পারছে, আমার বলে তোমার কিন্তু গ্রোথটা হচ্ছে না যে জন্য আমি তোমাকে ঢাকায় পাঠাই। তুমি তো সিরিয়াল ছাড়া কিছু শিখলে না, মানে লাইফে সবকিছু সিরিয়াল মেনটেন করে, এটা একটা ভালো কাজ, অনেক ধৈর্য হবে তোমার, তুমি তো বাইরের পৃথিবী সম্পর্কে কিছু শিখলে না, তোমাকে আমি কেন পাঠালাম ঢাকায়। তো আমার ওই যে ভাইয়াটা ফিরোজ ভাই তখন ঢাকায় একটা জব করে, ফিরোজ ভাই আমার জন্য অনেক করছে পড়ালেখার ক্ষেত্রে, আব্বু টাকা পাঠাইতে দেরি হলে ফিরোজ ভাই এসে টাকা দিয়ে যাইত, হোস্টেলে পানির সমস্যা হলে আমাকে পানি দিয়ে যাইতো, খাবার দাবার আমার অনেক কেয়ার করছে ফিরোজ ভাই। ভাইয়া তুই না থাকলে মনে হয় আমার অনার্স পড়াটা কষ্ট হয়ে যেত, লাইফে ফার্স্ট টাইম আমি কাউকে পেলাম যে আমাকে প্রতিবন্ধী হিসেবে দেখে নাই।
ওকে, এত সুন্দর এবং সুইট একটা মোমেন্ট, এবং এই সুইট একটা মোমেন্টে আমরা একটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, রাত একটা সংবাদের ছোট্ট একটা বিরতি, এবং তারপরে আমরা ফিরে আসব। আমরা আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920, হ্যালো 8920 আজকে একটা বিশেষ পর্ব প্রচার করছে, এই অর্থে যে বিশেষ শব্দটা আমি এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, তারপরেও আমরা বলতে চাই যে সে আমাদের বিশেষ অতিথি অন দ্য বেসিস অফ অনার, সে আজকে যে জায়গাটায় আছে সে জায়গাটা তার নিজের জায়গা থেকে নিজে ফাইট করে অর্জন করা, এবং একই সাথে তার যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাটা আসলে না চোখে দেখা যায় না ওরকম, বেশিরভাগ জুড়ে আছে সাইকোলজি, এবং সেই সাইকোলজির জায়গাটায় আছে নিজের পরিবারের মেম্বাররা, এবং একই সাথে দেখা যায় যে নিজের খেলার সহপাঠীরা, একই সাথে নিজের স্কুলের শিক্ষকরা, নিজের বন্ধুরা, ইভেন এখন যেখানে পড়াশোনা করছে সেখানেও, এবং সেটা যে শুধুমাত্র সে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে সেখানে বোথ সাইড থেকে আমরা বলতে পারি, শুধু একটা বিশ্ববিদ্যালয় হবে তা তো না, মানে সেটা চারপাশের মানুষের সাথে মিশছে, সেই চারপাশের মানুষের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট তার প্রতি, সেই জায়গাটাই যে নির্যাতন, বা সেই জায়গাটা এক ধরনের নির্যাতন শব্দটা আসলে যায় না, সেই জায়গাটা এক ধরনের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাকে খুব সাইলেন্টলি আজকে আমরা হ্যালো 8920 তুলে ধরছি। এটা আসলে ওইরকম চোখে আঙুল দিয়ে দেখানোর মতো ঘটনা না যে জীবনে একজন খুব ভালো কাজ করেছে সুতরাং এটা ভালো, জীবনে একজন খুব খারাপ কাজ করেছে সুতরাং এটা খারাপ। এটাকে বুঝতে হলে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি আপনার চারপাশে যে প্রতিবন্ধী মানুষগুলো রয়েছে তার সাথে আপনি সাইকোলজিক্যালি কিরকম আচরণ করছেন, কিভাবে তাদেরকে দেখছেন, এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে আপনার মনে হবে আজকে শিমুল যে ঘটনাগুলো বলছে সেখানে আপনিও নিজেকে খুঁজে পাবেন, কারণ আপনি হয়তো মনের অজান্তে এমন কোন আচরণ করছেন যেখানে আরেক প্রতিবন্ধী শিমুল হয়তো প্রতিনিয়তই কষ্ট পাচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, এবং আবারও বলছি বিরতির আগে আপনি জানতেন না শিমুল কোথায় থাকবে, ছোট্ট একটা বিউটিফুল একটা মোমেন্ট পেলাম আমরা তার লাইফে, এবং সংবাদের পর খুব ছোট্ট একটা সময়, এই ছোট্ট একটা সময় আসলে কি অপেক্ষা করছে সেটার জন্য মাত্র 4-5 মিনিটের অপেক্ষা, সংবাদের পরে ফিরে আসছি। ফেসবুকে এই মুহূর্তে যদি আপনি যান তাহলে আপনারা শিমুলকে দেখতে পাবেন, ফেসবুকে একটা ছবি তার দেওয়া আছে এবং সাথে একটা রেডিও স্ট্যাটাসও দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সম্বন্ধের বড়ই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে, কিবরি আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা ফেসবুকে রয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা রেডিওতে কান পেতে আছেন, লাখো লাখো শ্রোতা দেশের বাইরে থেকে শুনছেন, দেশের ভেতরে থেকে শুনছেন, অনেকেই বিভিন্নভাবে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটার ব্যাপারে যারা এতটা বেশি আগ্রহ দেখান, আমাদের যেখানে নেটওয়ার্ক নেই সেখানকার শ্রোতারাও আমাদেরকে ডাউনলোড করে শোনেন, সেই সব শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, হয়তো কালকে সকালবেলা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন www.abcradiobt.fm, আমি আবারও বলছি www.abcradiobt.fm, ওখানে লাইভ শুনছেন এই মুহূর্তে, ফুল স্ট্রিমিং চলছে, অর্থাৎ যে পরিমাণ ক্যাপাসিটি আছে আমাদের ওয়েবসাইট থেকে যতগুলো মেম্বার শুনতে পাবেন তা এই মুহূর্তে ফুল, অর্থাৎ আপনি চাইলে এই মুহূর্তে লগ ইন করে আপনি হয়তো জায়গা করতে পারবেন না, এত বেশি পুরো নেটওয়ার্ক বিজি হয়ে গিয়েছে এই মুহূর্তে, সবাই দেশের বাইরের শ্রোতা, ম্যাক্সিমাম দেশের বাইরের শ্রোতা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে যারা ডাউনলোড করে শোনেন এবং ডাউনলোড করে মোবাইলে নিয়ে ঘুরে ঘুরে বন্ধুদেরকে শোনান তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আজকে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে
শিমুল। শিমুল প্রতিবন্ধী বলছি, আমাদের সমাজে ভাবেই তাকে ডেকে থাকে, তার পরিচয়টাকে তুলে ধরবার জন্য আমাদের এই প্রতিবন্ধী শব্দটাই ব্যবহার করতে হচ্ছে। তার জীবনে প্রতিবন্ধী শব্দ এবং একই সাথে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে যে প্রতিবন্ধকতা, সেটার চিত্র কেমন, সেটা খুব সূক্ষ্মভাবে সে তুলে ধরছে। আমরা সেই গল্পে ফিরবো, তবে তার আগে আরেকবার মনে করে দিতে চাই, আপনি যদি হ্যালো ইট 920-র মেম্বার হতে চান, হ্যালো ইট 920 নিয়ে যাবতীয় আপডেট পেতে চান, তাহলে একটু আগে যে পেজটির কথা বলছিলাম, শুধুমাত্র এই পেজটি আছে হ্যালো ইট 920-র কথা বলে, সেই পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর ফোন নাম্বারটি আরেকবার মনে করে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করে আপনি বলতে পারেন আপনার জীবনের গল্প খুব ছোট করে, এবং আসতে চাইতে পারেন এখানে, আপনি হয়তোবা আগামী সপ্তাহের সেখানে হয়তো হট সিটে আপনি থাকবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আমরা ফিরে যাচ্ছি গল্পে। শিমুল যেখানে ছিলাম সেখান থেকে ফিরতে চাই।
আমার লাইফে আমি ফার্স্ট একজনকে পাইলাম যে কখনো আমাকে প্রতিবন্ধী হিসেবে দেখে নাই। হোস্টেলে এই যে 201 নম্বর রুমে আমি থাকতাম, মোটামুটি সব মেয়েই সুন্দর, পাশের রুমের মেয়েরা কথা বলতো, জানিস 201-এ না সব মেয়েকে একটা সুন্দরী রুম বলা যেত যদি না শুধু শিমুল থাকতো। মানে এগুলো আমাকে খুব ভাবাইতো। আমি কিন্তু অনার্স লাইফে চলে আসছি, এখানে এত একটা স্নাতকোত্তর জায়গায় স্নাতকের শিক্ষা নিতে এসে কিন্তু তাদের মেন্টালিটিটা ওইভাবে গ্রোথ হয় নাই। আমাকে অসুন্দর বলুক, বলতে পারতো যে শিমুল চেহারাটা তো খুব একটা ভালো না, আমি নিজেও জানি শিমুল তো দেখতে সুন্দর না, শিমুল না থাকলে সুন্দরী রুম বলে তো ওরা দাদা কি আরে কি কারণে যে রুম আপ এইসব খোঁড়া মোড়া তুই জানি রুমটা নষ্ট করে ফেলছে, সে কি আসলে রুমটা নষ্ট করে ফেলছে? আমার কি এতটুকু অধিকার নাই একটা রুমে থাকার, একটা হোস্টেল ওখানে বসে আমি পড়ালেখা করবো? রুমাপু কিন্তু ভাবে নাই, আশেপাশের মানুষ কিন্তু এরকম প্রশ্ন তুলতে তাকে বাধ্য করছে ভাবার জন্য। এখানে আমার আরেকটা কোশ্চেন, যখন আমরা মানুষের জন্য ভালো কিছু করতে না পারি, খারাপটাতে কেন ইন্সপায়ার করব? তারা কিন্তু এভাবে বলছে যে কি রুমাপু এইসব খোড়া টোড়ানের রুমটা ভরে ফেলছে, সে তো আমাকে একা তুলছে সে রুম ভরে ফেলছে। এখানে তাকে ডিমোটিভেটেড করা হলো না, আমার অবস্থানটা কোথায়? এখানে আমি ওই টিভি রুমে বসে বসে কান্নাকাটি করতাম, ওই নাবিল আপু
চোখের মনিটা হয়তো ডান দিকে একটু থাকে, ডান পাশে বাম দিকে থাকে। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে শুনেছি ফান করে এরকম বলে, আরে জানিস ও চায়া থাকে একদিকে দেখে আরেকদিকে। এটা শুনে আমি প্রথমে হেসে দিয়েছিলাম, কিন্তু আজকের গল্পটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে এটা তো মারাত্মক রকমের অপরাধ। এবং ওই প্রকৃতি প্রদত্ত একটা জিনিস নিয়ে আমরা হয়তো ফান করলাম, কিন্তু ও যদি মনে মনে কষ্ট পায়, আপনি হয়তো জাস্ট মাথায়ও রাখলেন না, কিন্তু ও যে কষ্টটা পেলো আপনার কাছ থেকে, আপনি তো বুঝলেনও না, ওই যে ওর কাছ থেকে যে আপনি উপকারের জায়গাটা, সেখান থেকে কিন্তু আজীবনের জন্য বঞ্চিত হয়ে গেলেন। আমরা আবারও গল্পে ফিরতে চাই, জুয়েলের পার্টটা আসলে কি হলো?
ওই যে ওই টুকটাক মাঝে মধ্যে কথা হচ্ছে, হাই আলো কেমন আছে, পড়া কেমন আছে, একটু টুকটাক চলতেছে। অ্যাকচুয়ালি তো ওই রকম লাভ স্টোরি না যে অনেক দেখা হচ্ছে, কিন্তু ভালো লাগাটা ছিল, ওই যে ফিলিংসটা একটা ওটা ছিল। তারপরে নাবিলা বলতেছে কি রে, আমি খুব কথা বলতাম, খুব গল্প করতাম, কোন একটা অভিনয় দেখলে নকল করতাম। নাবিলা আপুদের একটা গ্রুপ ছিল, ওনারা আমাকে কটকটি বলতো, ও তো ভালো কথা বলতো, এই শিমুলকে ডাকবে তো একটু মজা কর, আমাদের মন ভালো করে দে।
চাউলের বানায়, মানে চাল দিয়ে বানায় আর কি, খুবই বিখ্যাত।
আমি বগুড়ার খাবারের মধ্যে একটা জিনিসের প্রতি এখনো ওই, সেটা হচ্ছে রেড চিলির অন্থন। যদি কেউ বগুড়ায় যান না খেয়ে কেউ আসবেন না।
আমি যাইনি কখনো। রেড চিলির কি বিজ্ঞাপন করে দিচ্ছেন নাকি আপনি? জানি
না
কি
না, আমার ভালো লাগে, ভালো লাগে তো প্রকাশ করছি।
যাই হোক, তারপর
নাবিলা বলছে তুই এবার কাঁপতেও পারিস, তুই তোকে বানিয়ে এসে। নাবিলা আপু আমাকে খুব মানে টিভি রুমে গেলে আদর টাদর করতো, এই ভালোভাবে থাকিস, এই সেই, হোস্টেলে প্রথম গেছিস, বুঝাইতো তো। আর বলতো তোর যখন ভালো না লাগে আমার কাছে চলে আসিস। নাবিলা আপু তুমি হয়তো বা ধরতে পারছো যে আমি এত দুষ্ট হওয়ার পরেও ভেতরে ভেতরে এটা নিয়ে বুঝি। তখন নাবিলা আপু আমাকে বলো যে এখন কিন্তু বড় হয়েছিস, এরকম দুষ্টামি বাদ দে, গাছ উঠবি না, এখানে প্রোগ্রামে নাচবি না, এটা করবি না, সেটা করবি না। মানে আমি যে বড় হয়েছি, মানে আমাকে নাবিলা আপু অনেক চিন্তা, সে আমার একটা গার্জিয়ান হয়ে গেছে। তখন যা রান্না করতাম নাবিলা আপুকে দিতাম, নাবিলা আপু যা রান্না করতো, মানে আমরা সবসময় জানালা দিয়ে বক্স চালাচালি করতাম, নাবিলা আপুকে দিতাম। এভাবে আমি নাবিলা আপুর কাছ থেকে ভালোবাসা পাই। তারপর সেকেন্ড টাইম আরেকটা আপুর কথা বলবো, নিঝুম আপু, সে আমাকে অনেক ভালোবাসে। নিঝুম আপুর ভালোবাসাটা নীরব, ওইভাবে না বললে আমি বুঝতে পারি যে নিঝুম আপুর ভালোবাসা পাইছি। আমি দুজন মানুষের ভালো দিকটা পাইছি ইডেন কলেজে এসে। তাছাড়া অনেক মেয়েরা আমাকে অবজ্ঞা করছে, হ্যাঁ এই মেয়ে এই সমস্যা, এইভাবে চলতেছে, এই প্রবলেম, মানে আমার ড্রেস আপ থেকে শুরু করে সবকিছুর মধ্যে যেন আমি প্রতিবন্ধী, এটাই উঠে আসছে। আর কোনো দিক না, আর কোনো খারাপ দিক থাকলে কিন্তু সেটা আসতেছে না, একই দিকটা আসতেছে। তারপরে বড় হলাম, যখন আমার বিয়ের প্রপোজাল আসলো আমার আম্মা নাবিলা আপুর সাথে, তখন আমার আম্মার সাথে ফোনে কথা বলে দিলাম, আম্মা খুব আদর করে, একটা ভালো যোগাযোগ। আম্মা ফার্স্ট নাবিলা আপুকে বললো বিশ্বমূল্য একটা বিয়ের প্রপোজাল আসছে, ওকে রাজি করো, ও তো বিয়ে টিয়ে এগুলো চায় না। আমার আম্মা বলে ওর যদি পছন্দ করে থেকে থাকে ও আমাদেরকে বলুক, যদি আমার ফ্যামিলির সাথে যায় যাবে। তা আমি দেখলাম যে আমি আম্মার কাছে জুয়েলের কথা বলবো, তার আগে তো আমার জুয়েলের সাথে ক্লিয়ার হইতে হবে, হঠাৎ হঠাৎ করা হচ্ছে। তখন আমি জুয়েলকে বললাম আমার তো বিয়ের প্রপোজাল আসছে, বল ভালো বিয়ে করো, সমস্যা কি, সে বিয়ে করবো আমি। তখন কেমন জানি মানে একবার ওকে আপনি বলতাম, একবার তুমি বলতাম, সে আপনি আমাকে বিয়ে করতে বলতেছেন, তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন না? আমি কি কখনো বলছি ভালোবাসি না? আমি আপনি আমাকে ভালোবাসেন? বলো কই, আমি তো কখনো বলি নাই ভালোবাসি, একটা দ্বিধা। আমি একদম ফুল স্টপ হয়ে গেছি এখানে। আমি কিন্তু ওনাকে প্রশ্ন করতে পারতেছি, তাহলে আপনাদের এতদিন আচরণে যে প্রকাশটা পাইছে ভালোবাসার মতো লাইক, এটা কি ছিল? এখানে একটা ক্লু টানি, এর মধ্যে যেটা হয়, আমার এই বিয়েটা প্রপোজাল আসার আগে জুয়েলের বড় ভাইয়ের বিয়ের জন্য আমাদের বাড়িতে সিরাজগঞ্জে পাঁচটি দেখা হয়, ওরা ওই দিন ময়মনসিং চলে যাবে। জুয়েল আগে আগে হাঁটা দোষবে, আমি জুয়েলের মাকে আগে দিতে রাত্রে আসছি। জুয়েলের মা, আমি জানি আপা তুমি শুনতেছ, বাবু তুইও শুনতেছিস, তুইও ছিল এখানে, আপাকে জিজ্ঞেস কর যে আপা কেন আমাকে হাতটা ধরে বললো, জুয়েলের সাথে কি সব কথা শেষ হয়েছে নাকি আমি ওকে ফেরত পাঠাবো তোমার সাথে কথা হলো জন্য, এই প্রশ্নটা কেন করছিল আপা আমাকে? মানে আমি ওই সময় একটা ডিটারমাইন্ড হয়েছিলাম যে হয়তো জুয়েল আমাকে পছন্দ করে, তাহলে আপা এটা জানে, না জানলে তো আপার এই কথা না, জুয়েলের সাথে আমার কিসের আলাপ থাকবে, কেন সে জুয়েলকে রাস্তা থেকে ফেরত পাঠাইতে চাচ্ছে? আমি যে জুয়েলকে ভালোবাসবো বা জুয়েলের প্রতি আমার ইন্টেনশন কাজ করবো, এটা কিন্তু আমি ওদের আচরণের জন্য কিন্তু মোটিভেটেড হয়েছি, ইন্সপায়ার হয়েছি। তখন আমি যখন জুয়েলকে এটা বলি, জুয়েল এই প্রশ্নটা করার পর আমি পুরো স্টপ হয়ে যাই, আমি কিন্তু জুয়েলকে কোনো প্রশ্ন করতে পারি না। এই যে আমি যে জুয়েলকে প্রশ্ন করতে যাব, আমি যে সারা জীবন ধরে যে গঞ্জনাটা শুনে আসতেছি এই লাইফ পর্যন্ত, আমার প্রতিবন্ধকতা, আমার ল্যাকিংস, আমার সমস্যা, আমি জুয়েলকে প্রশ্নটা করতেই পারি, তাহলে তুমি এতদিন আমার সাথে কি করলা, কেন করলা, এখন কেন ভালোবাসাটা স্বীকার করতে চাচ্ছ না? আমি যে জুয়েলকে এই প্রশ্নটা করবো, আমি আমার একদম প্রাপ্য রাইটস থেকে আমি প্রশ্নটা করতে পারিনি, আমি ভয়ে নিজে দিদা, আমি আর নিজেকে অপমানিত করতে চাচ্ছি না, কারণ যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে আমি তাকে সম্মান করি, তো আমি তার সৃষ্টি, আমি নিজেকে অনেক রেসপেক্ট করি, আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, আমাকে জুয়েল কোনোদিনও ভালো না বাসুক, আমি কষ্ট পাবো শেষ, আমি এটা জুয়েলকে দেখাইতে আর যাবো না। তাহলে এখানে একটা জিনিস যে প্রতিবন্ধী হওয়ার কারণে সব জায়গা থেকেই পিছিয়ে যাচ্ছি, আমাকে পিছনে ফেলা হচ্ছে। আমি সিরাজগঞ্জে যাই, আমার বিয়ের প্রপোজালটা আসে, ছেলেটার নাম ছিল সজি। আমার বলছে যে ওই ছেলে ঢাকাতেই যেহেতু থাকে, তুমি ওই ছেলের সঙ্গে দেখা করবা না, বাড়িতে যখন আসবে একেবারে দেখা হবে। তখন ফেব্রুয়ারি মাস, 13 তারিখে আমি ঢাকায় আসতেছি, ওই সময় আমি বাসে, তখন ওই সজীব ছেলেটা আমাকে ফোন করছে, আপনি কি ঢাকায় আসতেছেন? হ্যাঁ। তা আমার মধ্যে টেনশন ছিল সবার মধ্যে দেখতে আসবে ব্যাপারটা কেমন, ছেলে হচ্ছে ইম্পর্টেন্ট, ছেলেটা আগে আমাকে দেখুক, উনি তো আসুনছে আমার পায়ে প্রবলেম, উনি তো আমাকে দেখেনি। তখন আমি ছেলেকে বলি যে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, আমি তাকে প্রপোজালটা দেই, বাট এটা হচ্ছে যে আপনাকে লুকায় রাখতে হবে, যেহেতু আমার আম্মা না করছে, আম্মা জানলে কষ্ট পাবে, আমি ঠিক আম্মাকে কষ্ট দিতে চাচ্ছি না, আবার নিজের কারণেও না ব্যাপারটা ধরে রাখতে পারছি না। ওই দিন বাড়ি থেকে আসি, আমি ওই অবস্থাতে যে ড্রেসটা পরে আসছি ওই অবস্থাতে আমি হাত মুখও ধুইনি, ওই অবস্থাতে আমি নিউ মার্কেটে গেছি তার সঙ্গে দেখা করতে, উনি আর ওনার একটা ফ্রেন্ড আহম্মদ। আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি আহম্মদের মতো একটা ফ্রেন্ড পাইছি। ওরা দুজন একসাথে আসে, সজীব সাথে জাস্ট আমার হাই হ্যালো হয়, কথাটা তো হয় বলো আমি এখন সিরাজগঞ্জ থেকে আসছি, তো সজীব চলে যায়, চলে যাওয়ার পরে দুদিন পর সজীব আমাকে ফোন দেয়, বলে যে আপনাদের বাসায় তো তাহলে যাইতেই হচ্ছে সিরাজগঞ্জে। আমি ভাবি যেহেতু দেখে গেছে দুদিন ফোন দেয়নি, সম্পর্কটা হচ্ছে না, আমারও তখন বিয়ে করার ইচ্ছা নাই। তখন মার্চের হচ্ছে 13 তারিখ, সজীব দেবাস থেকে আমাকে দেখতে আসে, সজীবরা পুরো প্রস্তুতি নিয়ে আসছে, ওদিন আমাদের কাবিন করবে, এনগেজমেন্ট করবে, তারা রিংটিং নিয়ে আসছে, আমার আম্মা তো কান্না, আমার না এটা তো আমি চাই না, আমার ফার্স্ট মেয়ে, আমার প্রথম মেয়ে বিয়ে হবে, এভাবে আমি দেখতে এসে কাবিন করবে এটা সম্ভব না, আমিও কাঁদতেছি, এটা কি? তখন মার্চের 26 তারিখ ছিল আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমি তখন বলছি কি আমি সজীবের সাথে একটু একা কথা বলতে চাই। বললাম যে দেখেন আজকে যদি বিয়ে হয় আমি বিয়ের পরে নিজের বাড়িতে থাকবো না, আজকে যদি আপনারা কাবিন করে আমাকে কিন্তু রাজশাহীতে উঠে নিয়ে যেতে হবে, এইভাবেই কোনো প্রোগ্রাম না, আমি এখানে থাকবো, আমি কিন্তু পড়াশোনা করবো না। আমি যখন বলছি পড়াশোনা করবো না, আমার আম্মা বলতেছে আমি বিয়েই দিবো না মেয়ে দরকার করলে। হ্যাঁ, তখন যেটা কথা হলো আমার পরীক্ষা ছিল জুলাইয়ের 6 তারিখ পর্যন্ত, জুলাই 12 তারিখ ওরা আসবে মোটামুটি একদম একটা প্রস্তুতি নিয়ে। তখন যেটা ছিল সেপ্টেম্বর মাসে সজীব আমেরিকায় যাবে, আমি কিন্তু অনেক কিছু এখানে জানি না, আমি না প্রশ্ন করতে যাই না এত কিছু। উনি দেখতে অনেক সুন্দর, 6 ফিট লম্বা, অনেক স্মার্ট, মানে আমি শুনছি উনি ওটাতে LLB পড়ে, ফলস ছিল, যাই হোক ওরা যেটা বলে, তারপরে আমাদের গ্রামে যেটা হয় যে আমাকে দেখতে আসবে, তো আমার আব্বু স্বাভাবিক বাড়িটা রং টং করে একটু অন্যরকম, সবাই মনে করে কি আমার বিয়ে হয়ে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো আবার আমার এলাকায় একটা তোল পাইছে, শিমুলের এতদিন পরে একটা বিয়ে হচ্ছে, দেখি তো মেয়ে কোথায় বিয়ে দেয়। ওই যে আমার মা কথার সঙ্গে বিয়ের কথা বলছিল, আমার আম্মা দেয় নাই, বলে দেখবো এই মেয়া এই খোড়া মেয়া কার কাছে বুঝায়, এটাও তো দেখে নিবো। ফ্যামিলির মধ্যে কথা এরকম হয়ে গেছে। আমি গ্রামে গেছি, বলতো ওনার কি বিয়ে হবে রে? তা ওদেরকে আমি কি বললাম, বলছি হ্যাঁ ওনারা দেখে চলে গেল। আমি একদম 14 তারিখ সকালবেলাতে ঢাকায় চলে আসছি, আসার পরে সজীব আমাকে তারপর থেকে যেটা যে প্রায় ফোন দেয়, প্রত্যেকদিনই ফোন দেয়, আপনি কেমন আছেন কি করছেন, সজীবের সাথে আমার কথা হচ্ছে। উনি অতদিন আমাকে আপনি করে বলতো, যেদিন আমাকে দেখে গেল সেদিন থেকে উনি আমাকে তুমি করে বলছে। সজীবের মার ওইটুকু ভালোবাসার কথা বলবো, সজীবের মা যখন চলে যায় উনি আমাকে জড়াই ধরে কপাল একটা চুমো খেলো, যে বলো দেখো আমি সংসারে যাই করছি আমি ছেলের বউ জন্য করছি, তোমাকে আমি এর মতো করে রাখবো, তুমি কোনো চিন্তা করো না, তোর মা যেভাবে রাখছে। তো আমার মা ওনার কথাটা শুনে কেঁদে ফেলছে, খুব স্বাভাবিক। আমি একটু ডিফারেন্সটা ধরতে পারলাম, মেবি তারা রিলেশনটা তাহলে চাচ্ছে ফ্যামিলির সাথে কথা। আমি যেটা শুনলাম যে জুলাইয়ের 12 তারিখে এরকম আমাদের কাবিন টাবিন হবে, দেখতে আসবে, কেনাকাটা প্রায় শুরু, সজীবের মা আমাকে জিজ্ঞেস করে কি কালারের লেহেঙ্গা কিনবে, শাড়ি কিনবে, আমি কোনো উত্তর দিই না। আমার তখন খুব মানে নিজে কিনা আমি খুব ডিস্টার্ব আছি, জুয়েলের ব্যাপারটা আমি ভুলতে পারছি না। এটা কেন হলো? যতটা না ভালোবাসা তার চেয়ে বেশি আমার কাছে প্রশ্ন কেন হলো, আর আমি একটা প্রশ্ন তো করতেও পারছি না, এটা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে। তারপর আমার থার্ড ইয়ার ফাইনাল এক্সাম শুরু হলো, যেটা হলো সজীবের একটা অ্যাক্সিডেন্ট হলো। হঠাৎ করে আমার মা মার্চের 29 তারিখ রাতে ফোন দেবলো, সজীব যদি নেক্সট টাইম ফোন দেয় তুমি কোনো ফোন ধরবে না। এই কথা শুনে আমি সজীবকে ফার্স্ট ফোন দিই, সজীব আমার ফোনটা কেটে দেয়। একদিন হঠাৎ করে সজীবের মায়ের ফোন আসছে, তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি সজীবকে ছাড়া বিয়ে করবে না, এটা তো পসিবল না, কারণ তার সাথে আমার কোনো রিলেশন নাই, আমি তোমার বাবা মাকে এটা বলতে পারি না। একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা বলতে চাচ্ছি না, যেখানে বিয়েটা আর কি ভেঙে যায়। তখন
প্রবলেমটা কি আপনার?
আমার পায়ের প্রবলেমটা আমার কারণ মনে হয় এটা না, যদি সজীব আমাকে ফার্স্ট টাইম দেখে গেছে তারপর হচ্ছে যে বিয়েটা ভেঙে যায়, যাই কারণে তখন আমি সজীবকে অনেকবার জিজ্ঞেস করছি আপনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন। আমি পরে এটাও জানি যে ও যে আমেরিকায় যাবে, আমার বাবা এটার জন্য মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে আমাদেরকে, এরকম টাইপের একটা কথা, বিয়েটা হয় না। মাঝখান থেকে যে জিনিসটা করে আমি আহম্মদের মতো একটা ভালো ফ্রেন্ড পাই যাই। যখন একটা মেয়ে জানে যে তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তখন কিন্তু ফিলিংসটা অন্যরকম থাকে, বা হাজবেন্ডের ওই জায়গাটায় কিন্তু ওই চেহারাটা ওই ফিগারটাই মানে চলে আসে কল্পনাতে। তা আমি যেটা জানি অনেকদিন ধরে মানে আমার ওর সাথে বিয়ে হবে বা এরকম কিছু, আমার কিন্তু কল্পনায় ওই জিনিসটা চলে আসছে। আমি কিন্তু 1 মিনিটের জন্য হোক বা 5 দিনের জন্য আমি কিন্তু ভাবছি যে না এই মানুষটা আমার হাজবেন্ড হবে, তা আমি কিন্তু বিয়ের হ্যাঁ স্বপ্নগুলো দেখা শুরু করি যে কোনো কারণে বিয়েটা হয় না। তখন আমার গ্রামের সিচুয়েশনে চলে আসে যে আরে এই মেয়ের কি বিয়ে হবে, ইডেন কলেজে থাকে, হোস্টেলে থাকে, ইডেন কলেজের মেয়েরা খারাপ, ইডেন কলেজে থাকে এই মেয়ে দূর, এই মেয়ে তো চলতে ফিরতে পারে না, তাই কেউ কোনোদিন বিয়ে করে, হয়তো বা টাকা পয়সার বেশি লোভ দেখাইছিল, ছেলে আসছিল এখন টাকা পয়সা দিতে পারে না চলে গেছে। এখানে আমার প্রশ্ন, আসল কারণটা তো কেউ জানো না, যেটা জানো না সেটা নিয়ে কেন এই প্রশ্নটা করলা? ওদের কথা যে আসছিল মনে হয় পায়ের কথা বলে না, এটা লুকামি দিতে চাইছিল, এত বড় সত্য লুকানো যাবে? আর বাবা মা লুকাইছে, আমি নিজে সজীবের সঙ্গে আগে দেখা করছি আমার পাতা দেখানোর জন্য, আমার এলাকায় পুরো বেলকুচি থানায় তোলপার হয়ে যায়, খান সাহেব কি করছে জীবনে প্রথম একটা ভুল করছে, এত বড় সত্য লুকামি দিতে চাইছিল, এখন তো তারা জানা গেছে বিয়ে করবে না। বিয়েটা কি কারণে ভাঙছে আমি এখানে কাউকে অসম্মান করতে আসি না, কাউকেই না, আমি নিজের প্রবলেম বলতে আসছি। আমি আমার ফ্যামিলির বাইরে ফার্স্ট কারো কাছ থেকে কিছু নেই, সেটা হচ্ছে আহম্মদ, আমার মানি পার্সটা ও আমাকে গিফট করছে। ও বলছিল যে তুই অনার্সে ভালো রেজাল্ট করলে আমি দিব, ভালো মার্কস পাইলে, শুধু সেকেন্ড ক্লাস পাইলে হবে না, ভালো মার্কস পাইতে ফার্স্ট ক্লাসে কাছাকাছি পাইলে তোকে দিব। খুব ইন্সপায়ার করতো আমাকে আহম্মদ। তখন আমি মার্কস যখন দিলে বললাম কি আমি তখন মার্কস পেয়েছি কি দিবি, বলে কি নিবি তুই, বলে আমার মানি পার্সটা না ছিঁড়া গেছে, তাহলে একটা কিনে দে ইস্টার বাজারে গিয়ে। বলে আমি তো ওইসব কিনে টিনা দিতে পারবো না, তুই টাকা নিতে পারিস, কয় টাকা নিবি বল। আচ্ছা তো আমি তো টাকা নিবো না, মানে আমার জীবনে যত ভালো ভালো স্মৃতি, মানে আমার জীবনে যতটুকু ভালোবাসা পাই আমি সমস্ত ফ্রেন্ডদের কাছ থেকে পাই, হোস্টেল লাইফে এসে পাইছি, আমার রুমমেট সোনিয়া আমি তোর কথা কোনোদিন বলবো না, আমি কিন্তু যেটা আমার জন্য কষ্টে সে কাছে আমি কখনোই কারো হেল্প নিই না এবং আমার কোনো কষ্ট হয় না। আমি যখন এই যে বগুড়ায় যাই, আমি যখন ড্রাইভিং করি,
মানে ইউ ক্যান ড্রাইভ কার, যেটা আমি পারি না, মানে যদি প্র্যাকটিক্যালি বলা হয় তাহলে আমি আপনার চেক জায়গায় পিছায়, আমার দুটো খুব ভালো পা থাকার পরেও একই এই অবস্থা। ওকে, আপনার মতো অনেকেই এরকম অনেক অনেক পিছিয়ে আছে আপনার জায়গাটা থেকে, লেখাপড়ার জায়গা থেকে, অনেক জায়গা থেকে।
ড্রাইভিং করতে আমার ভালোই লাগে, মানে ঢাকায় তো ব্যস্ত, এখানে তো আমার গাড়ি নামি পাই না, তো বগুড়ার ওই দিকটা কিন্তু অনেক শান্ত, ফাঁকা রাস্তায় গেলে পাই, ব্যস্ত রাস্তায় না খুব, মানে হয় কি ড্রাইভিংটা প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি করবো আমি তত, আমি তো খুব কম, হঠাৎ যখন বাড়ি যাই তখন শুধু সুযোগ পাচ্ছি গাড়ি চালানো। আমি বগুড়া যাওয়ার পরে নামতেছি গাড়ি থেকে, ওখানে আমাকে দেখে এক ছেলের মা খুব পছন্দ করছে, ভাবছি যে আমার আমার বাবার হয়তো অনেক টাকা, একটা মেয়ে নিজে ড্রাইভ করে এসে একটা চাইনিজে ঢুকতেছে, ওনার বাবার তাহলে অনেক টাকা, ভেবে আমার জন্য বিয়ের প্রপোজাল আসে। প্রপোজাল আসার পরে আমার আমার ফার্স্ট ঘটক চলছে যে তারা কি জান না আমার মেয়ের প্রবলেম, ছেলের মামাটা আমার আসছে, তো ও কথা কথা বলতেছে, তা আমার স্বামীর মেয়ের তো প্রবলেম আছে, ওনারা ভাবছে যে প্রবলেমটা অত বেশি না, হয়তো ওই সময় তারা বুঝতে পারে না, যখন আমাকে দেখে দেখার পর কিন্তু আমার বিয়েটা ভেঙে গেছে, এই যে আমার প্রতিবেদনের কারণে আমার বিয়েটা হলো না। তার টাইম আমার সিরাজগঞ্জ থেকে আরেকটা অনেক বড় বিজনেসম্যানের বিয়ের স্বামী তো সিরাজগঞ্জ নদীর বেড়ি বাদ আছে ক্লোজার বলে, ওইখানে জাহিদ হাসানের নাটকের শুটিং হয়, গাড়ির চাবিটা নিয়ে দিচ্ছি, তো আমার একটা সত্ত্বে তুমি ড্রাইভ করতে পারবে না, যদি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করি তা আমি গাড়ি চালাইতেছি, ওইখান থেকে আমার একটা বিয়ের প্রপোজাল আসে, আমাকে দেখতে অনেক পছন্দ করছিস, এই যে আমার বিয়ের প্রপোজাল কিন্তু আসতেছে। তারপরে তারা যখন আসছে অনেক ডিমান্ড তাদের, অনেক টাকা দিতে হবে, একটা বিয়ের প্রপোজাল আসছে ঢাকাতে ফ্ল্যাট দিতে হবে, অনেক টাকা বেশি, আমার বাবার ক্যাপাবিলিটি নাই, তো আমি অনার্স ফাইনাল তো দিয়ে ফেললাম, আমার ছোট বোনটা ও ইন্টার পাস করলো, ইডেন কলেজে ইকোনমিক্স এ ভর্তি হয়েছে, আমি ভাবলাম আমার জন্য ওর লাইফটা ইয়া না করে আমি ওর বিয়েটা দিয়ে দিই। আমি খুব কষ্ট করে তিন দিন না খেয়ে থেকে আমার বাবা মাকে রাজি করে হাতে পায়ে দিলাম, বাবাকে বলছিলাম তোমার কাছে জীবন আর কিছু চাইবো না, তুমি বোনের বিয়েটা দাও, আমার বাবা মা দিতে চায়নি, আমাদের সমাজটা এখন এখান থেকে বের হয়ে আসেনি যে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হবে। আর আমি দেখছি যে আমার বাবার হঠাৎ করে প্রেশার, আমার ডায়াবেটিস ধরা পড়ছে, যে আমার বাবার অনেক টাকা পয়সা নাই, যেখান থেকে আমরা একটা পার্মানেন্ট ইনকাম নাই, আব্বু ফ্যাক্টরিতে কাজ করছি, ইনকাম আসতেছে চলতেছি, ওরকম কিন্তু অনেক প্রপার্টি নাই, এতদিন আমার একটা ছোট বোন হয়ে গেছে, তার জন্য রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব, ইজ ইট পসিবল ফর মি, আই থিঙ্ক নো, উইদাউট মাই ফাদার আই ক্যান্ট ডু ইট।
আপনি পারমিশন দিলেন
তখন খুব কষ্ট করে, আমার হোস্টেলের রুমমেটসরা জানে আমি কতটা কষ্ট করে পারমিশনটা পেলাম, শর্ত হলো আব্বু কাবিন করে রাখবে, আমার বিয়ে হলো আমার বোনকে উঠাই দিবে। আমি কাবিনের দিন ঢাকা থেকে গেলাম, এখানে একটা স্টোরি, আমি যাওয়ার পর আমার কুকুরা, গ্রামের মানুষরা কিন্তু জানে না বিয়েটার জন্য আমি ফোর্স করছি, তো দেখ তোর বাপেও তোর খাঙ্গুলটা দেখাই দিল, তুই যে খোরামে তোর আগে পিঙ্কি একটা কেমনে দিয়ে দিল, এই ছেলের সাথে তো তোর বিয়ে দিতে পারলো, আমি লজ্জার সঙ্গে বলতেছি আমার ছোট বোনের যে বিয়ে হয়েছে রাজীব ছেলেটা, আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখি, স্নেহ করি, এখানে তারা আমাকে আমার বাবা মার সাথে আমার রিলেশনটা ভাঙতে চাইতেছে আমার আশেপাশের মানুষ, তো আমার বোনের বিয়ে, আমি বোনের বিয়েতে কি দিব, আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, তা আমি আম্মাকে বললাম আম্মা আমার তো অত অ্যাবিলিটি নাই, কাঁচা সবজির দামটা আমি দিই, 200 জনের মতো মানুষ আসবে কাবিন করবে, তো আমা বললো না দোয়া করিস তুই পরে একটা সময় কিছু দিস। এই যে আমার বোনের বিয়েতেও অনেক প্রশ্ন, কেন আমার আগে আমার ছোট বোনের বিয়ে দিচ্ছে, আমি কোরা বলে আমার বিয়ে হচ্ছে না, সবকিছুর মধ্যে আমার প্রতিবন্ধকতাটাই সবচেয়ে বেশি বড় কারণ হয়ে যাইতেছে, এখানে আমার ছোট বোনের বিয়েটা হলো আমার আব্বুর সাথে কথা হলে উঠে দিবে না, আমার বিয়ের জন্য তাহলে এখন আমি অনার্স কমপ্লিট করে ফেলছি, মাস্টার্স করতেছি, এখানে এমবিএ ভর্তি হলো, এই যে আমি যে এমবিএ লাইফে চলে আসছি, তখন আমি চিন্তা করলাম ইডেন কলেজ তো শুধু মেয়েদের, ওদের সঙ্গে ভাবনা চেঞ্জ হয়নি, এমবিএ লাইফে গেলে হয়তো আমি একটা অন্যরকম এনভায়রনমেন্ট পাবো নিজেকে ফ্লো করার মতো, তো সেখানেও কিন্তু প্রশ্ন, তো আমার সিজিপিএটা ভালো, আমি এমবিএতে সিজিপিএ হলো, তো আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কন্ট্রাক্ট করলাম, আমি মেজরটা ওখানে করতে চাই, আমার বন্ধু বান্ধব বলতেছে শিমুল জাস্ট না ওখানে তুই অ্যাডজাস্ট করতে পারবে না, ওখানে সব অনেক বড় বড় ফ্যামিলি ছিল, অনেক স্মার্ট অনেক ড্রেসিং তুই পারবে না, আমি এমনি মজা করে বলছি ওরা অনেক স্মার্ট অনেক ড্রেসিং তুই চলেছে, আমার ছেলেরা কি একেবারে ফালাই দেওয়ার মতো, আমি বলছি না আমি অনেক সুন্দর, আর আমি ওদেরকে বলতেছি বলো না তুই তো তোর হাতে সমস্যা না সবাই তোকে নেগোসিয়েট করবে, এখানে আসলে এখানেই থাক, দেখেন এমবিএ পড়তে আসছে আমাকে এখানে ডিমোটিভেটেড করলো, অন্যভাবে বল ড্রেস না পড়বে সেরকম, আমি করে আমার মানে অনেক হাই ক্লাস ফ্যামিলি ছেলে মেয়েরা পড়ে ওখানে আমার মতো একটা মেয়ে যাবে পরিবেশটা নষ্ট হবে, এই যে এটা এমবিএ নাইটস হয় আমাদের ইউনিভার্সিটিতে, এমবিএ নাইটসে আমি অনেক পারফর্ম করি, তো আমি নাচার পরে আমি সিঁড়ি দিয়ে নেমে আসতেছি, দুইটা ছেলে বলতেছে দেখ দেখ এই মেয়েটা নাচতো না একটু আগে, বলতেছে দূর যায় তো হাঁটতে পারে না নাচবে কি, এগুলা খুব আমি সিম্পলি বলছি, এই কথাগুলো বলার সময় মানে কিবরিয়া ভাই দেখতেছে আমার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার ভেতরটা কি হচ্ছে আমি জানি, আমি ইচ্ছে করলে আমি কেঁদে বলতে পারতাম, সবাই বলতে পারে যে এগুলো যদি এত কষ্টের কথা কেন আমি কাঁদছি না, আমি কাঁদবো না, এই কারণে আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আমি বুঝাবো, তারা কেঁদে কেঁদে আরো পিছিয়ে আসছে, আমি যতটুকু আগে আসছি আজকে আমি আগে আসার স্টেপ নিচ্ছি বলে আমি এই এবিসি স্টুডিওতে বসে আছি, কিবরিয়া ভাইয়ের সামনে বসে আছি, আপনাদের সামনে দুটো কথা বলতে পারতেছি, আমি যদি কান্না নিয়ে বসে থাকতাম আমি এখানে এসে বলতে পারতাম না, আপনারা কেউ জানতেন না আমাদের লাইফে কি ঘটে, আমি তো একটা উদাহরণ, আমার চেয়ে অনেক কষ্ট করছে অনেক নেগলেক্টেড হচ্ছে অনেক আছে এরকম, আপনারা নিজেরাই করছেন নিজের অজান্তে বুঝতে পারছেন না, আমি কেঁদে এই কারণেই বলবো না যে করোনা সিম বেঁধে আমাদের দরকার নাই, যোগ্যতা অনুযায়ী যতটুকু আছে সেটুকু দেওয়ার চেষ্টা করেন। আমরা যখন নিজেরা চেষ্টা করতেছি বেঁচে যেহেতু আছি ভালো থাকার, সেই অধিকারটুকু আপনারা কেন কেড়ে নিচ্ছেন? আমার কোশ্চেন সেটা। এখানে প্লিজ আমি একটু বলতে চাই, জুয়েলকে কেউ ভুল বুঝবে না, ওর জায়গায় হয়তো বহু ঠিক আছে। ও এমনও হইতে পারে যে ও আমাকে ফ্যামিলি মেম্বার হিসেবে, ভালো ফ্রেন্ড হিসেবে আমার টেক কেয়ার করছে, এগুলো বলছে, আমি হয়তো অন্যদিকে ভাবছি। আমি এভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছি, এখানে জুয়েলের কোনো দোষ নাই। আর যে আমি তোমার নামে এখানে আসলে তোমাকে অসম্মান করার জন্য আসি নাই।
আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, জায়গাটাতে এসে ঠিক প্রশ্ন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আচ্ছা, মাঝে মাঝেই বলেছি, আমরা বারবারই বলছি যে হ্যাঁ, প্রতিবন্ধীদের নিয়ে সমাজে কাজ হচ্ছে না, তা কিন্তু না। প্রতিবন্ধীদের নিয়ে সমাজে অনেক কাজ হচ্ছে, বিভিন্ন এনজিও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন, এবং একই সাথে প্রতিবন্ধীদের বিভিন্ন স্ট্রাকচারাল যে সুবিধাগুলোর দরকার সেগুলোর জন্য অনেকেই অনেক ধরনের কাজ করছেন। কিন্তু আজকে আজকেও যে জায়গাটা থেকে বলেছে কথাগুলো, সেই যে মানসিকতার পরিবর্তন, সেই মানসিকতার পরিবর্তনের জন্য, সাইকোলজিক্যাল অ্যাস্পেক্ট পরিবর্তনের জন্য কে বা কারা কতটুকু কাজ করছে? ও যে কথাগুলো বলেছে ও কিন্তু বলে নাই যে আমার জন্য একটা রাস্তা বানিয়ে দাও, সেই রাস্তাটায় আমিই হাঁটবো। ও কিন্তু এই কথাটা বলেনি যে আমার জন্য স্কুলে একটা বিশেষ বেঞ্চের ব্যবস্থা করো যেখানে আমি খুব কমফোর্টেবলি বসতে পারবো। কিংবা ও কিন্তু এটাও বলেনি যে আমার জন্য ওই যে বাসে দেখা যায় যে দৃষ্টি প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধীদের জন্য, শিশুদের জন্য একটা অধিকারের যে আসনগুলো থাকে, আমাকে ওই রকম একটা আসন দাও, আমি ওখানে বসে আমার ন্যায্য অধিকারটা পেতে চাই। ও কিন্তু স্পেশালি সমাজের কাছ থেকে কিচ্ছু যায়নি, বরং সমাজকে দেখিয়ে দিয়েছে যে আমার একটা পা আছে, যে পাটা তোমার মতো না, যে পাতে তুমি যে সুযোগ সুবিধাগুলো পাও সেই সুযোগ সুবিধা আমি পাই না। তারপরও তোমার একটা সুস্থ পা দিয়ে তুমি যে কাজটা করো, আমার এরকম একটা অসুস্থ পা দিয়ে আমি সেই কাজটাই করতে পারি। তারপরও কেন আমাকে, তোমাকে যেভাবে দেখা হয় সেভাবে কেন দেখা হয় না? এটা হলো প্রশ্ন। এই দেখার জায়গাটাকে যে প্রশ্নটা এসছে, সে প্রশ্নটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে, মনের দিক থেকে। আপনি হয়তো একেবারেই অসচেতন ভাবে বলছেন যে আরে ও তো লুলাও কি করবে, এটা হয়তো আপনার মনের মধ্যে কিছুই কোনো ভাবেই আপনার মনের মধ্যে এক কোনো কিছু তৈরি করছে না, আপনি বলার জন্যই বলে দিলেন। কিন্তু ওর কাছে যে কতটা খারাপের, ওর কাছে যে কতটা ডিমোটিভেটের, ওর কাছে যে কতটা কষ্টের, এটা বোঝানোর জন্য আজকের হ্যালো 8920 যথেষ্ট। আমরা এই পর্বটিকে বিশেষ পর্ব বলছি এই অর্থে, যেখানে যারা এসেছিলেন আজ পর্যন্ত তারা প্রত্যেকেই সুস্থ সবল মানুষ ছিলেন। ও সুস্থ সবল মানুষ, কিন্তু এক ধরনের শারীরিক অসুস্থতাকে ও সঙ্গী করে ও প্রচন্ড রকমের সুস্থ সবল একজন মানুষ। ওর একটা বিশেষ কোয়ালিটি, বিশেষ গুণ, যে আমরা যারা সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ তো সুস্থ মানুষই, কিন্তু সেটা প্রকৃতিগতভাবে সুস্থ। আর প্রকৃতিগতভাবে একটা জায়গায় অসুস্থ থাকার কথা ছিল, কিন্তু সেটাকে সে কাটিয়ে আমাদের চেয়েও অনেক অনেক বেশি সুস্থ মানুষ। এবং সেই সুস্থ মানুষের গল্পটা আমরা প্রচার করেছি, সেই অর্থে, অনার অর্থে আমরা বলতে চাই আজকের হ্যালো 8920 একটা বিশেষ পর্ব। আমি শেষ বেলাতে আপনার কাছে আসতে চাই, আপনার কোনো কিছু বলার আছে?
এই যে আমরা যারা পড়ালেখা করছি, মা আম্মা চিন্তা করছে, আমি সেই আমার আম্মার ইন্টেনশনটা তুলে আসছি, আম্মা বলছে পড়াশোনা না করতে কিছু হতে হবে, পড়াশোনা করে তো একটা চাকরি করতে হবে। হ্যাঁ, হতে পারে, আপনার বলতে হবে যে আমার রেজাল্ট সেম ক্লাস, এখন জব মার্কেট অনেক টাফ, আমি কনফিডেন্টলি বলতে পারি। আমাদের একটা টিচার ছিলেন এমবি লাইফে, আমি এসে অনেক ইন্সপায়ার হয়েছি, ভালো ভালো কিছু টিচার পেয়েছি, মোহাম্মদ সুলাইমান কমিউনিকেশন পড়াই দেন, উনি বলতেন যে কনফিডেন্ট হচ্ছে নলেজ থেকে আসে। আমি যে এতটা কনফিডেন্টলি বলতেছি যে যেসব কাজের জন্য আমি কনফিডেন্ট, আমার ওই নলেজ গুলো আছে, প্র্যাকটিক্যালি আমার করে দেখানোর মতো আছে। তা আমি জব মার্কেটের ক্ষেত্রে যাবো, ফার্স্ট আমার দু একটা জবের ইন্টারভিউতে গেলাম, রিটেনে কোয়ালিফাই করি, আমি কোম্পানির নামগুলো বলতে চাচ্ছি না। যখন আমি ভেবে দিতে যাচ্ছি, ফার্স্ট কোশ্চেনে আমাকে বলে আমার প্রবলেমটা করছে কতদিন ধরে এই সেই। হ্যাঁ, আমি ঢাকায় একটা ভালো স্কুলে আমি যাই, আমি ফার্স্ট হয়েছিলাম পরীক্ষাতে, ঠিক আছে, আমাকে নেয়নি আরেকটা স্কুলে, ওখানে আমি পরীক্ষা দিইনি, স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আমার একটা ফ্রেন্ড কাজ করতো, ওর রেফারেন্স আমি যাই। উনি আমাকে বলতেছে দেখেন আপনাকে, আপনি নাকি ভালো, খুব ভালো টিচার হইতে পারেন। আমি এমবিএ লাইফে বলবো, যারা আমার এমবিএ ক্লাসমেট আছে, তোমরা তো দেখছো কমার্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথ গুলো ডিফারেন্ট, স্ট্যাটিস্টিক্স ক্লাসে আমি ফার্স্ট গেছি, তারপরে টিচার পড়াইছে তো ব্রেক দিছে, একটা মেয়ে বুঝে নাই, সে বলতে শান্তি এটা বুঝি না, আমি তাকে বুঝাইছি যে স্যার ওখানে বসেছে, স্যার বলতেছে এক্সিলেন্ট শিমুল, বিবেকমে টিচার, উনি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্যাকাল্টির একটা টিচার, সে আমাকে এই যে বলতেছে, আমি অতটুকু সময় যতটুকু বলছি একজন মানুষকে বুঝাইছি, ওনার মতো একজন টিচারের কাছ থেকে আমি কমপ্লিমেন্টে পাইছি যে আমি একটা টিচার হইতে পারি। আমি একটা স্কুলে গেছি, ওখানে গেলাম টিচার হিসেবে নেয়নি আমার পায়ের সমস্যার কারণে। আমি যে আজকে আমার ক্যারিয়ার প্ল্যানিং ক্লাস ছিল, আমি যখন ক্যারিয়ার প্ল্যানিং ক্লাসে ঢুকি, সবাই বলে আসছে ভালো স্টুডেন্ট, আমি এখন এমবিএ তে ডিভাইডে ভালো করছি, সবাই আমাকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে চিনে। যেমন আমি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট করছি, জসিম উদ্দিন স্যার, আমি লাইফে বলবো ওনার দ্বারা আমি অনেক ইন্সপায়ার হয়েছি। জসিম স্যারের ক্লাসে যে প্রেজেন্টেশন গুলো আসে, আমি এ যাবৎকালে ইলেভে চারটা সাবজেক্টের প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমি বেস্ট ছিলাম। লাস্টলি আমি গত সপ্তাহে ক্যারিয়ার প্ল্যানিং এর প্রেজেন্টেশন দিতে গিয়ে খুব খারাপ করি, হয় মানুষের লাইফে এরকম ভুল খারাপ, বুঝা গেছে। আমি ডে বাই ডে এখানে ভালো করছি, এটা নিয়েও আমার ইলাবের দু একটা ছেলে আছে, ওরা আমাকে প্রপোজ করতো যে শিমন তোকে তো বিয়ে করা যাবে না, প্রেম করা যেতে পারে। প্রেম করবে কয়েকদিনের জন্য? কয়েকদিনের জন্য প্রেম করো মানে কি, হোয়াট দে মিন? আরে মেয়েটা তো দেখতে ভালো আছে, প্রেম করা চলতো না রে, মেয়েটার সাথে মজা নেওয়া যেত, কিন্তু সমস্যা এক জায়গায় না, তাও যাইবো মজা নিতে, এইসব কি লাইট বন্ধ থাকলে তো কিছু বোঝা যায় না। আমি কিন্তু এগুলো শুনি, তারা যাকে বলছে সে তারা আমাকে বলছে। একটা ছেলে আছে, আমি ওর নামটা বলতে যাচ্ছি না, আমি ফার্স্ট হয়েছি, ওনার একটা পরীক্ষায় পাইছে 19, আমি পাইছি 25, ও আমাকে ফোন করে বলতেছে তোমার খুব ভালো লাগছে না, তুমি আমার চেয়ে বেশি পাইছো। এটা কোন ধরনের কথা?
আপনি বেশি পেতে পারেন না,
আমি বুঝি না তোমার সাথে আমার কি, আমি ভালো মার্কস পাইতে পারি না, বলতেছে যে এটা তো অসম্ভব, তুমি 28 কিভাবে পাইলে, জন্য তো অনেক পড়াশোনা করতে। অবশ্য যাদের কিছু নাই তারা শেষ পর্যন্ত পড়াশোনাটাকে বেছে নেয়। এখানে আমার একটা কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন, এমবিএ লাইফে এসে যাদের কিছু নাই তারাই পড়াশোনাটা বেছে নেয়, ওকে ফাইন, আমি ওকে বলছি হ্যাঁ আমার কিছু নাই জন্য আমি পড়াশোনাটা বেছে নিয়েছি, আমি লাস্টলি ওকে স্বীকার করছি। আমার ব্যাংকে একটা জব হয়, ওই যে ম্যানেজারটা ছিল আমার ইমিডিয়েট ম্যানেজার গফার স্যার, তারপরে তার আর একটা ম্যানেজার মানিক স্যার, ওনারা আমাকে অনেক ইন্সপায়ার করে। আমি যেদিন যাই দ্বিতীয় দিন, আমি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে সবাই যায় না, আমি ওই ফ্লোরে গেছি, যাদের সাথে আমি পরীক্ষা টরীক্ষা দিছিলাম একসাথে ভাইবা টেবা দিলাম, ওইখানকার একটা ছেলে আমাকে বলতেছে তুমি এই কাজ করবা, এমনি তো মেয়েদের জন্য এই কাজটা তোমার জন্য তো অসম্ভব, সে আমাকে ডাইরেক্টলি বলেছে। আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আমার খুব মানে ওই সময় তাকে অ্যান্সার দেওয়ার মতো কিছু ছিল না। তারপরে যে ফ্লোরে আমি যাদের সাথে কাজ করবো অনেক অনেক, তারা বলতেছে মেয়েটা কিভাবে করবে, কি কি করবে। যখন আমি আমার বসের সঙ্গে কথা বললাম তখন বলতেছে না মেয়েটার মধ্যে জিনিস আসছে, কিন্তু তারপরেও যায় একটা ব্যাংকের মতো জায়গা এরকম একটা নিয়ে যায়। আমার প্রশ্ন যে কেন যায় না, ব্যাংক আমার কাছে কি চায়? আমি যদি বেস্ট সার্ভিস নিশ্চিত করতে পারি তাহলে আমি
করা হয়েছে জবটা,
না আমি জবটা ছেড়ে দিচ্ছি, আমি জবটা ছেড়ে দেই।
কংগ্রাচুলেশন ফর দ্যাট। আমরা গল্পটা শেষ করতে চাই এই জায়গাটা থেকে,
না আমি আরেকটু বলতে চাই জবের ক্ষেত্রে। আমি এই যে রিসেন্টলি গত মাসে একটা বাংলাদেশের অনেক বড় ফাইন্যান্স কোম্পানি ওখানে যাই, ওনারা ভাইবা নিল, ওনারা মার্কেটিং সম্পর্কে অনেক জিজ্ঞেস করছে, ইনস্ট্যান্ট আমি অনেক বলি, ওনারা আমাকে সেলেক্ট করলো, সেলেক্ট দিল যে আপনার চিন্তা ভাবনা অনেক ভালো। তো ওনারা আমাকে সবকিছু দেখে ঠিক আছে, ওনারা আমাকে নিল না, মানে এত বড় একটা কোম্পানিতে এটা তো বাইরের শেয়ার হোল্ডার আছে, বিদেশের শেয়ার হোল্ডার হাঁটাহাঁটি করার জন্য খারাপ দেখাচ্ছে। তো আমার কোয়ালিফিকেশন থাকাটা আমি এটা পাচ্ছি না, তাহলে আমার কি লাভ? আমি যে এমবিএ করছি আমার মাঝে এত কষ্ট করে মানুষের কথা শুনে, আমি বিয়ের ক্ষেত্রে আমি একটা সিকিউরিটি লাইফ পাচ্ছি না। মেয়েদের সিকিউরিটি লাইফটা কোথায়? বাবা মা তো চায় বিয়ে দিয়ে দিলে মেয়েদের রেসপন্সিবিলিটি শেষ, সেখানে আমি যেতে পারছি না, আমাকে দেখে পছন্দ করতেছে, হ্যাঁ মেয়ে তো অনেক ভালো, আমি ছোটবেলা থেকেই সাইকেল চালাই, আমি যখন সাইকেল চালাইতেছি ভালো, আমি হেঁটে যখন নামতেছি বল না তোমার তো পায়ে সমস্যা, তুমি কিছু সমস্যা নিতে পারবো না, এতক্ষণ আমি সাইকেল চালাইলাম মজা নিয়ে তুমি দেখতে পারলা, রেসে গেলাম আমাকে বের করে দিলা, আমি উইন করি আর না করি, দাও আমাকে পার্টিসিপেট করতে, আমাকে দাও না।
ঠিক এই জায়গাটা থেকে আমাদের গল্পটা শেষ হচ্ছে। যাওয়ার বেলায় আপনার কাছে আমি আরেকবার আসতে চাই, আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
হ্যালো 8920 তে আমার আসার মোটিভেশন ছিল তিনটা। ফার্স্ট আমি আসছি এটা জানার জন্য যারা শিমুলকে চিনে, শিমুল খুব জলি, শিমুল খুব ড্যাম কেয়ার, শিমুল নিজের লাইফ নিয়ে চিন্তা করে না, তাদেরকে এটা শোনানোর জন্য। যারা আসলে চিন্তা করে আমি কতটুকু পাইতাম, সেই ক্লাস থ্রিতে যখন আমাকে পিছন করে দেয়া হয়েছে রেস থেকে, ক্লাস এইটে যখন আমাকে ডান্স প্রোগ্রাম থেকে আমি ডান্স ছেড়ে দিব না, আমি এটা করে মজা পাই, তো আমি তাদেরকে বলার জন্য আসছি যে হ্যাঁ শিমুল ভাবে, শিমুল শুধু নিজেকে নিয়ে ভাবে না, শিমুল অন্যদেরকে নিয়েও ভাবে, শিমুলের মতো যারা আছে তাদেরকে নিয়েও ভাবে এবং তোমাদেরকে নিয়েও ভাবে। দ্বিতীয় কারণ হচ্ছে আমি আমার লাইফ স্টোরিটা এই জন্য এখানে বললাম, যারা আমার মতো প্রতিবন্ধী সমাজে অনেক আছে আনকাউন্টেবল, আমি তাদেরকে বলতে চাই তোমরা আগে এসো, কেউ আসতে চাইছে তারা আমার মতো এরকম স্টেপ বাই স্টেপ নিজেকে সব জায়গা থেকে মাইনাস হইতে হইতে নিজেকেই মাইনাস করে ফেলছে। আমি তাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, যারা ভুল করে ফেলছো করছো, তাদের সময় আছে, প্লিজ গ্রো আপ, জাস্ট লাভ ইউর সেলফ, রেসপেক্ট ইউর সেলফ, দরকার নাই কেউ ভালো না আসে পৃথিবীতে, তোমার বাবা মা তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে তাদের দুজনের মুখের দিকে তাকায়, আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে মহান সৃষ্টিকর্তা তিনি তোমাকে এভাবে দেখে খুশি, তাহলে তুমি কেন থাকতে পারবো না? ওয়াই শুড নট ইউ, তুমি হ্যাপি থাকো, নিজেকে ভালোবাসো, যা করতে ভালো লাগে সেটা করো। আর আরেকটা থার্ড কারণ হচ্ছে যে আমি নিজের লাইফ স্টোরিটা বললাম, আমি কিছু পাইনি, আমার নেক্সট জেনারেশন যারা আসবে আমার সহপাঠীদের কাছ থেকে আমি নেগলেক্টেড হয়েছি, আমি সমাজের কাছ থেকে হয়েছি, তারা তো শিখে আসেনি। আমি চাই আমার মতো যারা আছে, আমার বোন আমার বোনের বাচ্চাকে শিখাক, সেটা আমার নেক্সট জেনারেশন একদম যুগে যুগে আসতেই থাকবে, তারা যেন এই সিচুয়েশন গুলো না পায়, এই পরিবেশটা না পায়। একটা পরিবেশ নিশ্চিত করো, আমাকে একটা কাজ দাও, আমি যদি কাজ না পারি আমাকে তখন বের করো, আমাকে একটা কাজ দাও নিজেকে প্রমাণ করার মতো। একটা সংসারের স্বপ্ন কার না থাকে? এখন আমার বিয়ে হইতে গেলে অনেক কোশ্চেন, শিমুল প্রতিবন্ধী, শিমুলের 26 বছর বয়স হয়ে গেছে, শিমুলের ছোট বোনের শিমুলের আগে বিয়ে হয়েছে, তার মানে সমস্ত দোষ নিয়ে আসলে কেন আমি আমার ছোট বোনকে বিয়ে দিলাম, কেন আমার এজ 26 হলো বিয়ে হলো না, কেন? এর গভীরে কেউ চিন্তা করো, একটা বইকে শুধু কাভার দেখে জাস্টিফাই করো না।
আচ্ছা, গল্পের এই পর্যায়ে আমরা সমাজের খুব বিজ্ঞ একজনের সাথে কথা বলবো, যিনি ডিসেবলদের নিয়ে কাজ করেন এবং কিছুদিন আগে তিনি রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন 2010 সালে। তিনি সিডিডির খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন এবং এই মুহূর্তে হ্যালো 8920 মেম্বার কথা বন্ধু সাফরিন তার সাক্ষাৎকার নেবে এবং তিনি পুরো গল্পটা শুনেছেন। চলুন, তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, তিনি ফোনে কি বলেন আমরা একটু শুনি। সাফরিনের কাছে যাচ্ছি আমরা।
কথা বন্ধু সাফরিন বলছি, এবিসি রেডিও এফএম 89.2 থেকে হ্যালো 8920 পক্ষ থেকে। শিমুলের গল্পগুলো শুনলাম এবং এই মুহূর্তে আমি কথা বলবো AHM নোমান খানের সাথে, যিনি প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী পরিচালক CDD, সেন্ট্রাল ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট, এবং তাকে আমরা আরো অনেকভাবে চিনি। তিনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2010 সালে। কিছুক্ষণ আগে আমরা শিমুলের যে গল্পটি শুনলাম, যে শিমুল শারীরিকভাবে প্রতিবন্ধী, পায়ের সমস্যাটাকে সে কখনোই সেই সমস্যা হিসেবে মনে করেনি, তারপরেও এই সমাজে বা তার পরিবার, তার বন্ধু, তারা তাকে অনেক সময় এমন ভাবে অবহেলা করে যেটা কারণে অনেক সময় তার মনটা ভেঙে যায়। তো আমরা জানি যে আপনি এই বিষয়টা নিয়ে, অর্থাৎ শারীরিক ভাবে প্রতিবন্ধী যারা, এই বিষয়টা নিয়ে আপনি অনেক কাজ করেছেন। তো এখন আমাদের এই যে সমাজে এখনো পর্যন্ত আমরা এত শিক্ষিত বা পড়াশোনা করার পরেও এই বিষয়টা থেকে, এই মানসিকতাটা থেকে কেন বের হতে পারছি না, কেন আমরা তাদেরকে সহজভাবে গ্রহণ করতে পারি না, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন।
অবশ্যই, এটা অত্যন্ত দুঃখজনক যে এখনো আমাদের এই বিষয়ে এই ধরনের বিড়ম্বনাগুলোকে সহ্য করতে হয়, মেনে নিতে হয় যে শারীরিক অবস্থানে তার যেটুকু সমস্যা, এটা কোনো সমস্যা নয়, এটা অনেকের আরো অনেক বড় ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু তার পেছনে যদি আছে যে কথাটা, সে প্রতিবন্ধী মহিলা, এটা তার জন্য তার তার কার্যক্ষমতা বা তার কোনো ধরনের সমস্যা তাকে তৈরি করে না, কিন্তু তাকে ভোগ করতে হয় সমাজের এই বিড়ম্বনাগুলো। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে মানুষ এখনো প্রতিবন্ধী মানুষকে একটা বোঝা হিসাবে চিন্তা করে এবং তারা তাদের প্রতি অনুভূতিশীল দৃষ্টিটা কোনো সময় তৈরি করে না। এটা অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আমাদের বাংলাদেশে শুধু শিমুল একা না, যেরকম লক্ষ লক্ষ শিমুল রয়েছেন যাদের প্রতি সমাজের এই দৃষ্টিভঙ্গিটা, সেটাকে পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে যে এখনকার যুগে আমাদের যেটা, এটা যদি আজ থেকে 30 বছর হয়েছে তাও মেনে নেওয়া যেত, এখন সারা বিশ্বের প্রতিবন্ধী মানুষের একটা অধিকার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এটা কিন্তু আমরা বাধ্য এটা করতে। আমাদের দেশেও প্রতিবন্ধী মানুষের আইন রয়েছে, সারা বিশ্বেও প্রতিবন্ধী মানুষের যে আন্তর্জাতিক সনদ রয়েছে সেখানেও বলা হয়েছে যে সে মানুষের পূর্ণ অধিকারটা সে ভোগ করবে, তাতে করে কোন ধরনের বিড়ম্বনার শিকার যেন না হয় সেটা প্রতিটি রাষ্ট্র সেটা নিশ্চিত করবে।
স্যার, আমরা জানি যে আমাদের অনেক ধরনের নিয়ম কানুন হয়ে গেছে, তাদের জন্য বিভিন্ন রকম স্কুল কলেজ তৈরি করা হচ্ছে, তাদের সাথে যে মেশার জন্য, যে তাদের সাথে কিভাবে আমরা খুব ঘনিষ্ঠভাবে মিশতে পারি, তাদেরকে আপন করে নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু, অনেক সেমিনার হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমার যে প্রশ্নটা ছিল যে আমরা জানি যে পরিবারের পরেই আমাদের বিদ্যালয় বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো জানেন, কিন্তু অনেক সময় দেখা গেছে বা শিমুলের গল্প থেকে আপনি হয়তো শুনে থাকবেন যে তার স্কুলেও কিন্তু সে টিচারদের কাছ থেকেও অনেক সময় অবহেলিত হয়েছে।
এটা সত্যিকার ভাবে এটা কিন্তু একটা প্রচন্ড দুঃখজনক ব্যাপার। আমাদের দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সরকারের নির্দেশ রয়েছে, শিক্ষা নীতিমালা সেটা রয়েছে, প্রতিবন্ধী খণ্ডন আইন সেটা রয়েছে, আইনটি এখন পরিবর্তিত হচ্ছে, আরো সুদৃঢ় হচ্ছে, প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা উচিত এবং তাদের জানার অবকাশ রয়েছে। এখন পাঠ্যপুস্তকও সেই জিনিসগুলি চলে আসছে, সুতরাং সেগুলো একটা হচ্ছে যে তার বিষয়টা জানার একটা সুযোগ, আরেকটা হচ্ছে জানি আমার মাইন্ডসেটটা কি বলে, আমি আগেই প্রতিবন্ধী মানুষের বিষয়গুলোকে একটু অন্যভাবে চিন্তা করতে পারি কিনা। এটা সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু এটাকে স্মরণ করতে হবে যে প্রতিবন্ধীটাই তার কারণে, এবং প্রতিবন্ধী সে হয়েছে একটা শিমুলের কথা বলি, তার দোষে কিন্তু সে এই অবস্থানে আসে নাই, সে কিন্তু সমাজের অথবা পরিবেশের একটা কারণেই সে। এই বিশ্বাসটুকু এবং এই সম্মানটুকু রাখা উচিত প্রত্যেকটা জায়গাতে। এই বিষয়গুলিকে নিয়ে আরো অনেক সোচ্চার ভূমিকার দরকার।
তার অনেকগুলো বিয়ের প্রস্তাব কিন্তু এসেছিল, এবং একটা জিনিস আমরা জানি যে যৌতুক নেয়া দেয়া দুটাই কিন্তু আইনত অপরাধ, কিন্তু শিমুলের ক্ষেত্রে যখন বিয়ের প্রস্তাবগুলো এসছে, প্রথম কথা হচ্ছে সে শারীরিকভাবে প্রতিবন্ধী, এটার কারণেই অনেক বিয়ের প্রস্তাবগুলো বাতিল হয়ে যাচ্ছে। আর যাও বা অনেকে রাজি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনেক কিছু দাবি করছে। আমাদের
একটা বড় ধরনের প্রতিক্রিয়া এখানে তৈরি হয়, শুধু মেয়েটার পরিবারের না, মেয়েটার মাঝে যেটা হয় কারণ তার উপলব্ধিটা কি হতে পারে, তার সব করার যোগ্যতা আছে, সে তার নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য এত যুদ্ধ করে সে নিজেকে তৈরি করছে, সেটাই যদি এই ধরনের বিড়ম্বনা হয়। আমরা প্রতিবন্ধী মানুষকে যখন কাজ করি, মহিলা প্রতিবন্ধী নারী প্রতিবন্ধী হলে সেটাকে আমরা একটা দ্বিগুণ প্রতিবন্ধী ফলাফল আপনারা ভোগ করেন, সেখানে যেখানে ইচ্ছা যেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কিন্তু একটা সাধারণ অন্য মেয়ে থেকে তার যোগ্যতা কম না, তারও কিন্তু সংসার করার আমাদের জন্য দূরে হওয়া এই ধরনের কাজগুলোতে প্রতিবন্ধী মানুষরা কিন্তু যথেষ্ট সবল উপস্থিতি দ্বারা প্রমাণ করেছে। আমি এই অনুষ্ঠানটা শুনি, এটা একটা মহৎ উদ্যোগ, আমি বলবো যে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের আয়োজনকে আমরা অত্যন্ত
শিমুলের গল্পটা শেষ করছে, আমরা বলতে চাই গল্প থেকে শুরু হোক শেষ না, ও যে প্রশ্নগুলো বলে গিয়েছে, যে পয়েন্টগুলো বলে দিয়েছে যে হ্যালো 920 তে কেন আসলো, আমরা ঠিক এই পয়েন্টগুলো নিয়েই আপনাদের সামনে আজকে ফোকাস করতে চাই। হ্যালো 920 কে এই বাতিটা এখান থেকে প্রজ্বলিত হোক, ও কিন্তু বলেনি যে আমি প্রতিবন্ধী, আমার জন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই অধিকারগুলো বাস্তবায়ন করো, ও বলেছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো। ওর গল্পের একেবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ফোকাল পয়েন্ট আছে, একটা জায়গায় স্ট্রিক থেকে গেছে, সেটা হলো দৃষ্টিভঙ্গি। ওর কথা হলো যে আমি তো পারি, আমার পা থাকুক হাত থাকুক যেটাই থাকুক না কেন, আমি পারি, আমি তোমার মতো কাজ করতে পারি, তাহলে তোমাকে যেভাবে দেখা হচ্ছে সোসাইটিতে, আমাকে কেন তোমার মতো করে দেখা হয় না, এটাই ছিল ওর প্রশ্ন। এবং ওই সাইকোলজিক্যাল আসপেক্টটাকে তুমি পরিবর্তন করো। আমরা হ্যালো 920 সাধারণত গল্পের শেষে যে গানটা বাজাই, সেটা জীবনের সাথে যেভাবে মিলে যায়, জীবনের গল্পের সাথে যেটা মিলে যায়, আমরা সেই ধরনের একটা গান দিয়ে আমরা সেই গল্পটাকে বোঝার চেষ্টা করি। আজকে তার ব্যতিক্রম হবে, আজকে আমরা এমন একটা গান বাজাবো যে গানটা আমাদের শিমুলের অনেক অনেক পছন্দের গান। আমার গানটা হচ্ছে বলিউডের খুবই জনপ্রিয় একটা ছবি তুম মিলে ছবির ইমরান হাশমি অভিনীত তুহি হাকিকাত। পরপরই ফিরে আসছি আবারও, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ফেসবুকে যেতে পারেন, ওর ছবি দেওয়া হয়েছে, ওর কথা আছে ওখানে, চাইলে ওর সাথে চ্যাটও করতে পারেন, ও থাকবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। একদম 8:48 হচ্ছে সময়, হ্যালো 8920 আপনারা যারা শুনছেন দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে, এবং একই সাথে যারা ইন্টারনেটে আমাদেরকে শুনছেন এবং যারা ডাউনলোড করে শুনবেন কালকে, তাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাতে চাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবিসি রেডিওর সাথে থাকবার জন্য। যারা হ্যালো 8920 পেজে আছেন তাদের সবাইকে বলছি, শুধুমাত্র হ্যালো 8920 পেজটিতে না, এছাড়া আপনি এবিসি রেডিওর যে ফ্যান পেজটি রয়েছে সেখান থেকেও আপনি আপডেট পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে www.facebook.com/abcradio.fm89.2 এখানে গিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে বা এখানে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে ওখানকার মেম্বার হয়ে যেতে পারবেন। ওকে, অনেক অনেক কমেন্টস আমি দেখেছি আমাদের ফেসবুক পেজটাতে, সেই কমেন্টসগুলো একটু পড়তে চাই। আকবর আলী লিখেছেন যে শিমুলের মনোবলের মধ্যে ওকে অনেক দূর নিয়ে যাবে, আই প্রে ফর শিমুল আপু। শাহরিয়ার সাহিব শিহাব লিখেছেন সমাজটা যে কতটা নিচু হতে পারে এটা এখন বুঝতে পারছি, এভাবে ভাবার দরকার নেই শিহাব। আমার মনে হয় কি, আপনি আপনার জায়গাটা থেকে যদি পরিবর্তন হয়ে যান, প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটা থেকে যদি পরিবর্তন হয়ে যায় তাহলেই মনে হয় সম্ভব। এবং সমাজের ছোটবেলাতে যখন আমরা সেই ঈশপের গল্পের মতো পড়তাম যে বৃদ্ধকে বৃদ্ধ বলো না, ছোটকে ছোট বলো না, তারপরে তোমার হচ্ছে
খোড়াকে খোড়া বলো না, কানা অন্ধকে অন্ধ বলো না। হ্যাঁ, এই যে আমাদের যে শেখা, আমাদের নৈতিক যে জায়গাগুলো, সেখানে জায়গাগুলো যদি একটু আমরা উন্নতি করি, আমার মনে হয় সেগুলো সমাজকে অনেক বেশি আলোকিত করবে। পুরো সমাজটা কিভাবে নেগেটিভ ভাবে দেখার দরকার নেই। বাইজিদ মোস্তফা ফয়সাল আমাদেরকে লিখেছে, কিপ্রিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শিমুলাপুর মতো এমন একজন অতিথি নির্বাচন করবার জন্য। এটা আসলে বেশিরভাগ ধন্যবাদটাই যাই হচ্ছে আমার টিমের উপরে, শাকিল এবং সাফরিনের উপরে, কারণ ওরাই আসলে নির্বাচনটা করে, ওরাই আসলে আপনাদের সাথে সরাসরি কথাবার্তা বলে এবং অসংখ্য মানুষের সাথে কথা বলে। বিশেষ করে আমি আজকের এই পর্বটা প্রচার করবার আগে একটা কথা বলতে চাই, যে শাকিল আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাইয়া আমরা তো প্রায় 2 থেকে 250 জনের সাথে কথা বলেছি, গল্পগুলো হচ্ছে এরকম, আমরা কোনটাকে নিব, এরকম এরকম আছে। সেক্ষেত্রে ফাইনাল সিলেকশনটা হয়তো বা আমরা টিমের সাথে বসে আমরা উপর পর্যায়ে একদম আমাদের যিনি প্রতিষ্ঠান প্রথম তার সাথে কথা বলে তারপরে নির্বাচন করি, এবং আমরা চেষ্টা করি যে হ্যালো ইট 920 আজকে প্রায় 45টা পর্ব প্রচার করলো, প্রায় বলবো না 45তম পর্ব আজকে আমরা প্রচার করলাম, এবং 45টি গল্পই 45টি গল্প থেকে আলাদা। এবং আমরা বিশ্বাস করি পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের জীবন 700 কোটি মানুষের চেয়ে আলাদা, এবং হ্যালো ইট 920 অনেক দূর যাবে। আপনাদের দোয়া নিয়ে আমরা প্রত্যেকটি মানুষের জীবনের গল্পই তুলে ধরতে চাই। আর এরকম অনেক অনেক কমেন্টস এসেছে, আমরা সবগুলো কমেন্টস পড়তে পারবো না কারণ আমাদের হাতে অতটা সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তবে যাবার আগে আপনাদের খুব সুন্দর একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে গত সপ্তাহে রুমা এখানে এসে তার জীবনের গল্প বলেছিল। আমরা আপনাদেরকে এই কথাটা বলি, হ্যালো ইট 920 যখন প্রচার হয়, যে পৃথিবীর কোথাও যদি তোমার বলার জায়গা না থাকে, তোমার জীবনের গল্প বা তোমার জীবনের অভিজ্ঞতা বা তোমার মনের কষ্টগুলো, আনন্দ বেদনা, হোয়াট এভার দ্য ফিলিংস ইজ, তোমার যদি কোথাও বলার জায়গা না থাকে, তো আসো, এবিসি রেডিও তোমাকে অনেক বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আমাদেরকে বলো, আমরা কিছুই করতে না পারলে মনোযোগ দিয়ে তোমার কথাটা শুনবো, তোমাকে অনুভব করার চেষ্টা করব। সেই ফিলিংস এর জায়গাটা থেকে রুমা আমাদের কাছে এসেছিলেন তার জীবনের গল্প বলার জন্য, এবং মানুষের জীবনের সবচাইতে কাছের জায়গাটা হচ্ছে তার মানে জন্মদাতা পিতা কিংবা জন্মদাতা মা। তার বাবা মাও জানতো না তার জীবনের গল্পটা। এই গল্পটা প্রচার হবার পর তার বাবা মা সেই সুদূর গোপালগঞ্জে থাকেন এবং যেখানে আমাদের রেডিও নেটওয়ার্ক নেই, তারা জেনেছেন তাদের প্রতিবেশীর কাছ থেকে, তারা তাদেরকে ফোন করে বলেছেন আপনার মেয়ের জীবন এরকম হয়েছে। জানবার পর সে যে বর্ণনা দিয়েছিল যে আমার বাবা দিন আনে দিন খায় এবং আমার বাবার শারীরিক অবস্থা এরকম, বয়স এরকম, আমার মা এরকম অবস্থা, আমি পরের দিন এবিসিতে এসে দেখি যে একজন বৃদ্ধ এবং আরেকজন তুলনামূলকভাবে একটু কম কিন্তু আরেকজন বৃদ্ধা অফিসে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন এসেছেন, ফ্রন্ট ডেস্কে জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম তারা রুমার বাবা মা। এটা জানার পরে তারা আমাদেরকে আর্জি করেছিল যে তারা তাদের মেয়ের সাথে দেখা করতে চায়, কারণ মেয়ের সাথে তারা যোগাযোগ করতে চাইছে এবং মেয়ে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে চাইছে না। এটা আসলে কি হয়েছে এবং তারা স্টুডিওতে আসার পর আমরা কি করেছি সেটা আমরা শাকিলের উপস্থাপনায়, শাকিলের প্রেজেন্টেশন আমরা এখন শুনবো। খুব ছোট্ট একটা 2 মিনিটের প্যাকেজ আমরা শুনে আসার পরপর আপনাদেরকে আরো কিছু ভালো কথা বলতে চাই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। চলুন শোনা যাক যে রুমার গল্পটা প্রচার হওয়ার পর রুমার সাথে রুমার ফ্যামিলির বন্ধনটা কেমন হয়েছে।
হ্যালো 8920
গত 44তম পর্বে রুমার জীবনের গল্প এবিসি রেডিও এফএম 89.2 এর হ্যালো 8920 তে প্রচারিত হবার পর লোকমুখে গল্প শুনে সুদূর গোপালগঞ্জ থেকে রুমার বাবা মা এসেছিল আমাদের অফিসে। হতদরিদ্র বাবা ও মা তাদের সন্তানকে এসেছেন এক নজর দেখতে। ব্যথাতুর কণ্ঠে রুমার মমতাময়ী মা বললেন,
রুমা তুমি আমার সন্তান, তোমাকে আমি আমার কাছে ফিরে চাই। তুমি যে অন্যায় করছো, যে অপরাধ করছো, সবকিছুই আমি মেনে নিলাম, ক্ষমা করলাম, তুমি আমাদের কাছে ফিরে এসো, আমি সন্তান হিসেবে তোমাকে আমি গ্রহণ করে নিব।
বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ বাবার কণ্ঠেও একই সুর,
রুমা আমিও চাই তুমি আমার কোলে আবার ফিরে আসো, হয়তো তোমার একটা অপমান হয়েছে, আমি আশা করি ওই অপমান ওরকম অনেকের হয়ে থাকে আর এবং হয়, কিন্তু তুমি এটা ভুলে গেলে আমাদের কাছে আবার ফিরে আসো, যেন আমরা তোমাকে গ্রহণ করি।
আসলেই তাই, শত অন্যায় করলেও বাবা মায়ের কাছে সন্তান পরম আদরের। রুমার বাবা মা আসার পর আমরা যোগাযোগ করি রুমার সাথে। এই মুহূর্তে কোথায় ও কেমন আছেন জানতে চাইলে রুমা বললেন,
হ্যাঁ আমি ভালো আছি, একটা কাজ পাইছি টেইলার্স এর দোকানে, সেখানে আমি সেলাই করি, আমি টেইলার্স এর একটু কাজ জানতাম, এই জন্য আমি এখানে কাজটা পাইছি, সেলাই করি এখানে। আমি এখন হোস্টেলে নেই কারণ আমাকে হোস্টেলে থাকতে দেয়নি, এখন আমি যে ভাইয়ার দোকানে আর কি কাজ করি, ওই ভাইয়া আমাকে একটা জায়গা ঠিক করে দিতে থাকা, ওইখানে আমি আসছি।
বাবা মা তাকে ক্ষমা করে দিয়েছে আর তারা তাকে ফিরে পেতে চায়, এই কথা শুনে রুমা যা বললো,
হ্যাঁ মাকে আমি বলবো, মা আমি তোমার কোলে আসছি এবং তোমার কোলে ফিরে যেতে যে পারছি এজন্য আমি অনেক খুশি, আমি এবিসি কেও অনেক ধন্যবাদ দিই যে তাদের জন্য মা বাবাকে আমি ফিরে পাইছি এবং তারা আমার সব ভুল ক্ষমা করে মেনে নিচ্ছে, এজন্য তাদের কাছে আর কি আমি অনেক কৃতজ্ঞ, মা আমাকে আমি ধন্যবাদ দিই যে তারাও আমাকে মেনে নিচ্ছে।
ভবিষ্যতে রুমা যা করতে চাই,
আমি গ্রামে ফিরে যাব তখনই যেদিন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো এবং আমি কাজ করতেছি, যেহেতু আমি চাই আমার লাইফটা দাঁড় করাইতে এবং দাঁড় করানোর পরে আমি বড় মুখ নিয়ে আমার গ্রামে ফিরে যাইতে। আমি তো আমার পিছনের ভুলগুলো বুঝতে পারছি এবং আমি সেই ক্ষমা চাওয়ার জন্যই বা সবার কাছে স্বীকার করার জন্যই আমি এখানে আসছি।
আমরাও চাই এই সমাজ রুমাকে ক্ষমা করুক, সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হ্যালো 8920 টিমের পক্ষ থেকে রুমা ও তার বাবা মায়ের জন্য থাকলো শুভকামনা।
আমরা এত সুন্দর একটা মেসেজ নিয়ে আজকে হ্যালো 8920 শেষ করছি, তবে আসার কথা হচ্ছে হ্যালো 8920 45টি পর্বে যেসব মানুষের জীবনের গল্প প্রচার করেছে তাদের অধিকাংশ মানুষই এখন অনেক অনেক ভালো আছেন। সেই সব মানুষদের কাহিনী নিয়ে হ্যালো 8920 খুব শীঘ্রই একটা স্পেশাল পর্ব প্রচার করবে। শেষ করছি আজকের অনুষ্ঠান, আগামী বুধবার আবারও কথা হবে হ্যালো 8920 টিম কিবরিয়া শাকিল এবং সাফরিনের সাথে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকুন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.